This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Gramophone.
কয়েকদিন ধরেই বলে আসছি যে আমাদের ভূত এফএম নিয়ে অন্যরকম একটা প্ল্যান আছে। আমরা বেশ কয়েকদিন ধরে বলছিলাম এবং সেই প্ল্যানের বাস্তবায়ন হচ্ছে আজকে। এই মুহূর্তে আমরা স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে আছি আমরা, এবং একেবারেই স্টুডিওতে বসে বলছি না যে স্টুডিওর বাইরে কোনো একটা জায়গায় আছি। আমরা এসেছি একটা বিশেষ জায়গায়, যে জায়গাটির নাম শাক্তা বটতলা। এবং এই শাক্তা বটতলার দক্ষিণ পূর্ব কোণে রয়েছে একটা শ্মশান, এবং এই শ্মশান ঘাটের পাশেই আমরা অবস্থান নিয়েছি। আমি আগে শুরু থেকে একটু বলে আসি যে কিভাবে আমরা শাক্তা বটতলায় পৌঁছলাম এবং এই পর্যন্ত আসতে গিয়ে কি কি হয়েছে আমাদের। এবং শুরুতে আগে তার আগে একটু জানিয়ে দিই যে আমাদের অনেকদিন থেকে কথা চলছিল যে শুধুমাত্র স্টুডিও নির্ভর ভূত এফএম আমরা করবো না, আমরা ঢাকার বাইরে থেকে করতে চাই। এবং ঢাকার বাইরে কিন্তু আমরা এই মুহূর্তে আজকে চলে এসেছি, ঢাকার বাইরে একটা নির্জন জায়গা থেকে, চারিদিকে জঙ্গল, এরকম একটা জায়গা থেকে আমরা ভূত এফএম করছি। শুরুতে জানিয়ে দিই যে আমাদের যখন মাথায় প্ল্যানটা এসেছিল আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় রেকি করতে যাই, এবং খুঁজতে খুঁজতে আমরা চলে আসি কেরানীগঞ্জ থেকে অদূরে শাক্তা বটতলায়। এবং এই জায়গা নিয়ে আমরা অনেক কিছু শুনেছি, এই জায়গায় যে বট গাছটি রয়েছে সেটা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে। এখানে যে সমস্ত অতিথিরা আজকে উপস্থিত রয়েছেন, এলাকাবাসী যারা আছেন, তারা সে সমস্ত ঘটনা বর্ণনা করবেন। আমরা একটা গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম এবং গাড়িটা খুব স্বাভাবিকভাবেই ঢাকা থেকে পুরো রাস্তাটা আসলো এবং থেমে গেল শাক্তা বটতলার সামনে। একটা বটতলা, এবং খুব সাধারণ ধরনের একটা বটতলা, ঠিক বটগাছ যেমন হয় পেরু সেরকমই কিছু একটা। আমরা গাড়ি থেকে নামলাম এবং জায়গাটা ভালোভাবে দেখলাম এবং মোটেই ভয়ঙ্কর মনে হয়নি। এর কিছুক্ষণ পরে আমরা আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আবিষ্কার করি সেই বটতলার ভেতরে একটা শিব মন্দির এবং একজন মহিলা বটতলার ভেতরে, কিন্তু বটগাছের ভেতরে একটা শিব মন্দির এবং একজন মহিলা সেখানে পুজো দিচ্ছেন। আমরা দেখে অভিভূত হয়ে যাই যে এরকম একটা জায়গা থেকে সামনে শান বাঁধানো রয়েছে। আমরা ভাবি যে ভূত এফএম এখান থেকেই করতে হবে। এবং আরও পরে খবর পাই যে কাছেই রয়েছে একটা শ্মশান, যে শ্মশান নিয়ে অনেক ধরনের ঘটনা রয়েছে। আমরা এইখানে খুঁজে বের করি আমাদের এই এলাকার একজন বড় ভাই রতন ভাইকে, এবং তিনি বলে যে কোনো সমস্যা নেই, এই শ্মশান ঘাট এবং বটতলা ঠিক মাঝখানটায় তাদের বাসা এবং তারা সমস্ত ঘটনা খুব কাছ থেকে দেখেছেন, প্রতিনিয়ত সেই সমস্ত ঘটনার সম্মুখীন হন তারা এবং তাদের পরিবারের সবাই। তো আমরা রতন ভাইয়ের সাথে কথা বলে ঢাকায় ফিরে যাই, আবারও আসি ঢাকায়, ঢাকা থেকে আজকে এখানে, এবং সকাল থেকে আমাদের কাজ চলতে শুরু করে। আমরা নানান ধরনের কাজ করি এখানে এবং আমরা সবকিছু সেট আপ সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে হঠাৎ করেই একটা অঘটন ঘটে যায়। সেই অঘটনটা কি, আমরা যে বাসা থেকে ভূত এফএম আজকে প্রচার করতে চেয়েছিলাম, অর্থাৎ রতন ভাইয়ের বাসা, সেই বাসার ছাদে আমরা প্যান্ডেল ট্যান্ডেল সবকিছু সাজিয়েছিলাম এবং সেইখানে আমাদের সমস্ত সেট আপ ছিল। হঠাৎ করেই রতন ভাইয়ের চাচা, আপন চাচা, আজকে বিকেলে ইন্তেকাল করেন। এবং ইনাল্লাহে ওয়াইনাল্লাহি রাজিউন। এবং আমরা খুবই কষ্টদায়ক আমাদের কাছে এই ঘটনাটা, এবং আমি চাই যে তার চাচার নামটা আমি বলে দিচ্ছি আপনাদের সবাইকে। এবং সেই তিনি যখন মারা যান, মারা যাওয়ার পরে আমার মনে হয় যে মানে আমরা আমাদের মাথায় মোটামুটি তখন আকাশ ভেঙে পড়েছিল যে না, আর কোনোভাবেই মনে হয় আজকে এইখানে আর কোনোভাবেই কোনো কিছু সম্ভব হবে না। নূর ইসলাম তার নাম, এবং আমরা সবাই চাই আপনারা তাদের তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি ভূত এফএমের পক্ষ থেকে। এবং রতন ভাই পুরো জিনিসটা সামলে যান, এবং এইখানে কাছেই একদম খুব কাছে বটগাছের থেকে একটু অদূরে একটা জায়গা, যে জায়গায় চারিদিকে জঙ্গলে ঘেরা এবং প্রচুর সাপের উপদ্রব, কিন্তু এখানে কার্বলিক অ্যাসিড দিয়েও সাপ নিয়ন্ত্রণে রাখা যায় না, এরকম একটা জায়গা থেকে আমরা ভূত এফএম করছি। আপনারা বাইরের বেশ কিছু নয়েজ পাচ্ছেন, এবং এটা এখানে প্রচুর এলাকাবাসী এখন আমাদের সামনে জড়ো হয়েছেন, তারা এখানে আছেন। আমরা এই জায়গাটায় এসে এবং এই জায়গায় সব কিছু জেনে প্রচুর রকমের ভয় পেয়ে যাই, এবং আমরা মনে হয় যে আমাদের কিছু প্রোটেকশন দরকার রয়েছে, এবং আমরা চেয়েছি যে আমরা যেন নিরাপদে থাকতে পারি, এবং কোনো অঘটন ঘটলে কোনো একজন মানুষ যিনি বুঝবেন এবং আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, এরকম ধরনের একজন মানুষকে আমরা ঢাকা থেকে নিয়ে আসি। এবং তিনি হচ্ছেন আমাদের হাফেজ মঈনুদ্দিন, এবং তিনি এখানে এসে আমাদেরকে জানান যে হ্যাঁ, এই জায়গাটা আসলে ভয়ঙ্কর। আমরা যদি একটু হাফেজ মঈনুদ্দিনের কাছে যাই, উনি একটু বলবেন যে এই এলাকাটা মানে জাস্ট এই এলাকাটায় উনি কি দেখেছেন বা কেমন মনে হয়েছে এই এলাকায় এসে আপনার।
যখন আমি আসতেছি গাড়িতে যখন আসতেছি গাড়ি যখন এই এলাকাটার মধ্যে ঢুকলাম, তখন আমি গাড়ির ভিতরে আমার খবর হয়ে গেছে যে এলাকাটা খুব ভয়াবহ, দুষ্ট দিনের আনাগোনা,
আমরা
এখানে খুব দুষ্টমির ক্ষতি করে ভয় দেখায় এলাকাটার ভিতরে, খুব ভয়াবহ পরিস্থিতি
এলাকাটার মধ্যে, এবং এই জায়গাটাতে যে কোনো অঘটন ঘটা খুবই সম্ভব, যেকোনো ধরনের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা এখন মূল শোতে প্রবেশ করব, এবং এই এলাকার কিছুক্ষণের মধ্যে আমরা রতন ভাইয়ের সাথে কথা বলবো, এবং তার আগে আমি জানি যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। জায়গাটা কিন্তু খোলা জায়গা, সুতরাং মাঝে মাঝে নয়েজ পাবেন, নানান ধরনের শব্দ পাবেন, আশা করছি যে সেই শব্দগুলো আপনারা উপভোগ করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে দৃষ্টিতে দেখার কিছু নেই, মানে ক্ষমা সুন্দর কানে শুনবেন আর কি। যাই হোক, আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে বলে দিই, প্রথমেই বলে দিই কিভাবে আমাদের এসএমএস করবেন। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং যদি আমাদের ইমেল পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm, উইচ ইজ bhutfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এখানে প্রচন্ড গরম, যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। জানি দিই আমি রাস্তায় আছি আপনাদের সাথে, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, চলছে ভূত এফএম, এবং ভূত এফএম এখন একেবারেই অন্যরকম উইথ গ্রামীণ ফোন, আপনারা সবাই জানেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মাসুম, এবং আমাদের টেকনিক্যাল হেড রয়েছেন এখানে শিবাশিস ধর, এছাড়াও আমাদের সঙ্গে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দিলানি, স্টুডিওতে রয়েছেন অমিয়া এবং মিশু, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী আর এলাকাবাসীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। প্রথমে চলে যাব আমরা একটু রতন ভাইয়ের কাছে। রতন ভাই, আমি আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, এবং এই এলাকাবাসীকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আমি জানি না যে আপনারা আসলে মানে আপনাদেরকে আসলে কিভাবে বর্ণনা করা যায়, কেমন মানুষ আপনারা, আপনারা এত বড় একটা অঘটন ঘটে গেল তারপরেও আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন আমরা অভিভূত। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই, আপনি যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন, আপনার বাসায় কি অবস্থা আমরা জানি, আপনি চলে এসেছেন এইখানে। তো আমি আপনার চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছি, এখন আপনার কাছে আসছি যে এই যে আপনাদের বাসার সামনেই এই যে বটতলা, যেখানে নাকি ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়, এবং আপনি অনেক ধরনের কথা বলছিলেন এই বটতলা নিয়ে অফ এয়ারে, আপনি একটু আমাদেরকে বলবেন যে কি ধরনের ঘটনা হয় বা কেন এই বটতলাটা, সাতটা বটতলাটা কেন বিখ্যাত হলো?
অবশ্যই বলবো। আমার নাম মোহাম্মদ রতন, আমার বাড়ি বটগাছের কাছে, বটগাছটা আমাদের সীমানা জায়গাতেই পড়ছে। এখানে আনুমানিক এক ঘটনা বলছি আপনাদের, বয়স আমার তখন 10 বছর, তখন আমার বাড়ির ছাদের উপরে আমার আম্মার সাথে ছোট ভাইয়ের সাথে আমি ঘুমাইতেছি, তখন হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন আমি বটগাছের দিকে আমার নজর চলে যায়, তখন দেখি ওখানে একটি সাদা কাপড় পরে উপরে বটগাছের উপরে চুল আপনার গাছরায় আড়ি করতেছে, এক গাছে থেকে আরেক গাছে যায়। পাশে এক বাড়িতে বড় গাছ আছে,
এটা আমি আপনাদের বাসার ফ্যামিলি মেম্বারদের কাছে শুনছিলাম।
তখন আমি ঘুম থেকে উঠে ফালদা আমার যাবে ধরি, তখন আমার বলি সব ঘটনা সাথে সাথে আমার আম্মা আমার বাসায় নিয়ে চলে যায়, রুমে নিয়ে চলে যায়। তখন আরেকদিন হঠাৎ রাস্তায় দেখা হইলে আপনার গিয়া রাস্তায় চলাচল করে গাড়ি, তো হঠাৎ বৃষ্টিতে একজন এখানে উপস্থিত ছিল, ওনার বাড়ি আমার পাশেই। তখন যাওয়ার পর উনি অসুস্থ হয়ে যায়, তখন তিনি হাসপাতালে দুই তিন দিন পর সে মারা যায়। আরেকটা ঘটনা বলছি,
কারণ ছাড়াই মানুষ নাকি মারা যায়, এই ব্যাপারটা কি?
কারণ ছাড়া অবশ্যই গাছের ভিতর অদ্ভুত কিছু আছে অবশ্যই, যে এখানে কোনো কারণ নাই কিছু নাই, এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় না কিছু হয় না, হঠাৎ ভয় চমকে গেলে তারপরে আপনি হঠাৎ কোনো আপনার ডাক্তারি ট্রিটমেন্টে চলে না, বাস দুই তিন দিনের ভিতরে মারা যায়।
এবং যে অ্যাক্সিডেন্ট হয় এটাও মাঝে মাঝে হয়,
হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
আচ্ছা আরেকটা কি ঘটনা আপনি বলছেন?
আরেকটা ঘটনা বলছিলাম যে আমার চাচাতো ভাই ওই সামনে স্কুলের সামনে এখানে একটা পুষ্করিণী আছে, ওখানে মাছ ধরে, ওখানে মাছ ধরার পর আপনাকে মাছ ওই নৌকাতে রাখে, একদিকে নৌকাতে রাখে আরেকদিকে আপনি শেষ হয়ে যায়, নৌকাতে ফেলায় আর শেষ হয়ে যায়। হঠাৎ করে দেখে যে নৌকাতে কোনো মাছ নাই, তো চায় দেখে আমার চাচা আসে বলে এই সব ঘটনা, এ চাচা বলে বস এখানে যে পাশে, তারপরে আপনাকে ওই চাচা আমার একটু দোয়া কালাম জানে, তো পাশে আপনাকে একটা বিটা আছে ওখানে একটা পুরানা দিনের গাছ আছে, আপনি ওই গাছের থেকে ওই সাদা চুলালা ওই বসে আছে, তো ওনার প্রশ্ন হচ্ছে কিরে হেনা আসলে বলে কে আমার মাছ দেখে মাছ তো পুরা নৌকার সব খায় ফেলাইছে আর কি চাই, তো পারলে সামনে আয় দেখি। তো আপনার কাছে ওই অদ্ভুত জিনিস আছে, তো ওখানে জালের গিট থাকলে ওই গিটের ভিতরে আসতে সাহস পায় না, ওই গিটের ভিতরে আসলে তারা মারা যাবে, তখন সামনে আসে না, তখন আপনাকে আমার চাচাতো ভাই বলে আসাবি না বা না আসাবি না, এ মনে করেন যে অনেকটি মাছ সেই গা দেয় তা খায়া চলে জায়গা। তা আমার পাশে শ্মশান আছে ওখানে একটা ঘটনা আমার বাড়ির সাথে,
আমি শুনছিলাম লাশ রেখে যায় এরকম কি যেন একটা ঘটনা শুনেছিলাম।
না লাশ রেখে যায় না, একজন মহিলা উনি বললাম না উপরে আসে বসে, রাত হলে হঠাৎ বরগাছ হয়েছে বসে থাকে, তারপরে যে ওখানে আপনি গিয়া বরগাছ হলেও ওটা ভয় পায় কেন, এখনো হিন্দু সম্প্রদায় তার আপনি গিয়া এখানে পুজো করে।
আচ্ছা
পুজো করানোর সাথে তার জন্য ওনারা এটা অনেক ভক্তি করে, ই করে এখানে চলাচল করে গাড়ি দেয়, আপনি গা দুধ নিয়ে যাইতে ওখানে দুধ সেই গা গাছের উপরে দেওয়া যায়। আরেকটা ঘটনা হলো যে আমার এই বটগাছের পাশে যে শ্মশান গাছ আছে, এই শ্মশানে রাত্র হইলে চলাচল করে, আমাদের বাসায় একজন আমাদের গেস্ট আসছে বেড়াইতে কুমিল্লা থেকে, যে উনি সম্বন্ধ আমার চাচার শাশুড়ি, তো ওখানে রাত্র একটার দিকে আনুমানিক উনি বাইর হয়েছে, বাড়ির বাহার হওয়ার কারণে ওই যে ওনারা বলে নাকি ওই রাস্তা চলাচলে যাকে পাবে তাকে নিয়ে নেয়।
আচ্ছা
ওনাকে মনে করেন যে রাস্তার চলাচলের সময় ওনার রাস্তা ডিস্টার্ব করছে, তো ওনার আপনি ভূতে ধরছে, মানুষের যেটা নাকি বলে যে কি ভূত আছে ভূতে ধরে, তো ধরার পর উনি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর আমার এক চাচা আছে উনি কাছে নিয়ে যান, তো চাচা খুব চেষ্টা করে আপনার ওনাকে চিকিৎসা ট্রিটমেন্ট করার পর ওনাকে ওই যে দোয়া কালাম পরে ওনাকে এই বায়াঙ্গুল আপনার গিয়া এখানে টিপ দিয়ে ধরে, আর ওই যে আমাদের গেস্ট আছেন না উনি কথা বলে আর কি, ওনার ভিতর থেকে যে ওই যে অদ্ভুত ভূত আছে উনি কথা বলে ওনাকে জিজ্ঞেস করছে তুই ওনাকে ধরছিস কেন, বলতেছে যে রাত্রবেলা উনি বাইরে এসে আমার রাস্তায় ডিস্টার্ব করছে তার জন্য ওনাকে আমি আটকেছি, তো এখন যাবি কিভাবে, তো জানো তুমি আমার মেহমান যে আমার বাড়ি কাউকে তো ধরাস না, তো হয় গাছ ঠিক আছে আপনার বাড়ি কাউকে আমি ধরি না, আপনার বাড়ির কাউকে কখনো ক্ষতি করে নেই তা ঠিক আছে, তো ওনাকে ধরছিস কেন, বলতে তো ওনাকে ধরছি উনি রাস্তা আমায় অনেক ডিস্টার্ব করছে আর আমি তো জানি না যে উনি আপনাদের বাড়ির কেউ, তো ডিস্টার্ব করার পর ওনাকে আটকানোর পর যে চাচা আপনি দোয়া দলম ধরে ওই বাঙ্গুলে টিপ দিছে, তো কথা বলতেছে যাবি কখন, বলতেছে এখন তো আমি যাবো না আমার একটা মনে করো লাল মোরগ দিলাম চলে গেল, কয়েকজন থেকে আর কখন ধরবি না তুই বাড়ির মানুষে, কারণ আমি তো কখনো এই বাড়ির মানুষকে কখনো ক্ষতি করিনি, এখানে উনি তো আপনাদের বলতেছে উনি তো আপনাদের বাড়ি যাবো না, তো তখন ওই একটা লাল মোরগ দেওয়ার পর চলে যায়।
আচ্ছা প্রথমে আপনি একটু আমরা আবার আপনার কাছে পরে ফিরে আসবো, আপনি একটু খালি এই এলাকার নামটা একটু বলবেন, ঠিকানাটা একটু বলবেন।
এলাকার নাম হলো আপনি সাতটা, এটা সাতটা ইউনিয়ন, সাতটাই গ্রাম,
সাতটাই গ্রাম।
এখানে ক্যানিগঞ্জে মোট ১২টা ইউনিয়ন আছে,
তার মধ্যে একটি,
তার মধ্যে একটি।
আপনাকে অনেক ধন্যবাদ,
আরো দূরের কাছে
আপনাকে অনেক ধন্যবাদ। এবং যে যাই বলুক না কেন, আমরা সবসময় একটা কথা বলি যে আমি শুরুতেই বলেছিলাম, আজকে ভূত এফএম এর শুরুতেই আমি বলেছিলাম যে আমরা এই শোটি এই এলাকায় করছি, আপনারা চাইলে এই বটগাছটা অবশ্যই অবশ্যই ভিজিট করতে পারেন এবং যে কোনো দিন দেখে যেতে পারেন এবং আমাদের খোঁজ খবর নিতে পারেন এবং আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আজকে যে তারিখ, এই তারিখে ভূত এফএম টিম, পুরো টিম এবং আরো অনেকেই আমাদের সাথে ছিল এই এলাকায়, আমরা সবাই মিলে এসেছিলাম, আপনারা আসলেই জানতে পারবেন। আমরা চলে গেছি এলাকার একজন মাঝি রয়েছেন এবং তার নাম হচ্ছে সমন আলী। আমাদের সাথে কিন্তু আরো ঢাকা থেকে কিন্তু আরো বেশ কিছু অতিথি এসেছেন যাদের সবাইকে আপনারা চেনেন, আর তারা হচ্ছেন আমাদের এখানে বাবু ভাই রয়েছেন, ফারনান আছে, বিনার রয়েছে এবং হাফিজ মইনুদ্দিন তো রয়েছেনই, তারাও আমাদের সঙ্গে এসছেন। এই টিমে আমরা সবাই মিলে একসাথে ভূত এফএম টিম এখানে চলে এসেছি এবং আমরা এখান থেকে সরাসরি সম্প্রচার করছি আজকের এই অনুষ্ঠানটি। এবং দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এসএমএস পাঠাচ্ছেন, আমাদেরকে এসএমএস পাঠাচ্ছেন, দেখতে পাচ্ছি ওপো নরসিংদী থেকে, কি টেকনোলজি যুগ না, এখানে বসে বসে এসএমএস পড়ছি। আমাদেরকে বাণী খুলনা থেকে এসএমএস করেছেন, তান্না আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে আবির এসএমএস করেছেন এবং ভূত এফএম লিখেছেন যে ভূত এফএম রক এন্ড রোল। আচ্ছা ওকে, আমাদেরকে মানিক ঘোষ এসএমএস করেছেন, আমাদেরকে লিমন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন এমডি ইরাজ এবং লিখেছেন যে হাওয়ার ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো করে, তার প্রথম এসএমএস, থ্যাংকস আপনার প্রথম এসএমএস পাঠানোর জন্য। এইচআর ফয়সাল আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে একটু সাউন্ডে মাঝে মাঝে প্রবলেম লাগছে। আমরা বলেছিলাম আমরা আপনাদের বহু কাঙ্ক্ষিত ভূত এফএম ঢাকার বাইরে থেকে সরাসরি সম্প্রচার করছি, এর আগেও হয়েছে কিন্তু আমি কখনো ঢাকার বাইরে আসিনি, সবসময় স্টুডিওর ভেতরে ঠান্ডা বাতাসে বসে বসে শো করেছি। আজকে বাইরে এসে আপনাদের আশা মেটাতে আমরা এই এটা করেছি এবং আমরা বলেছিলাম যে যখন থেকে ভূত এফএম এবং গ্রামীণ ফোন একসাথে পথ চলা শুরু করলো, আমরা বলেছি আমরা বহুদূর যাব এবং সেই বহুদূর যাবার প্রত্যাশা আমাদের সবসময় ছিল এবং এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও অব্যাহত থাকবে। আজকে গ্রামীণ ফোনের মেম্বাররাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, সুতরাং অনেকেই আজকে প্রচুর মানুষজন আমরা একসাথে এইখানে বসে ভূত এফএম সম্প্রচার করছি। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের এই এলাকায় 1971, দ্যাট মিন্স আমাদের স্বাধীনতা যুদ্ধের আরো আগের সময় থেকে, অর্থাৎ স্বাধীনতা লাভের আরো আগের সময় থেকে এই এলাকায় সমন আলী, তিনি মাঝি এবং তিনি জেলে, তিনি এই এলাকায় মাছ ধরেন। আপনারা কিন্তু বহুবার বলছেন গ্রামের ঘটনা আপনাদের ভালো লাগে, এলাকার মানুষ চান, আপনারা অরিজিনাল সব মানুষজন যারা এখানকার এলাকাবাসী তারাই আপনাদের ঘটনা শোনাচ্ছে। সমন আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক আমাদের সাথে এখানে যোগ দেওয়ার জন্য।
আমার নাম মোহাম্মদ সমন মিয়া, আমি এক জেলে, এখানে আমি স্বাধীনের পর একটু মাছ ধরি, আমাদের এলাকায় গ্রাম সাতটা।
আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই যে বটতলাটা আছে, এই বটতলায় আপনি কোনোদিন করে, আপনি একটা জিনিস শুরু করে বলবেন যে আপনি তো আমাকে বলছিলেন যে আপনি কোনো সময় ভয় পান, এবং আপনি বলছেন আপনার ঘরে বেঁধে রাখা হয় তাহলে তারপর আপনি ভয় পাবেন, কেন ভয় পান না আপনি?
আমার সাহস আছে, বললাছে।
বাহ চমৎকার, আপনি কোনোদিন দেখেছেন যে এখানে কি কি ঘটে? বটতলায়
দেখেছি।
আপনি বলছিলেন যে ইলেকট্রিসিটি আসার পরে বা কারেন্ট আসার পরে তারপরে আপনার
দেখেন,
তারপরে আপনি দেখেন তার আগে বহু দিন ধরে দেখেছেন। আচ্ছা কি কি দেখেছেন আপনি এখানে?
আমি মনে করেন দুই মাস ধরি বটগাছে, মনে করেন তারা সাতটা ঘোরা নিয়ে বটগাছ নিয়ে গাছে থাকে, তারপরে আমরা জেলে আসি সবাই দেখি, তারপরে মনে করেন একবার এক একবার এক এক লোক ধরে, কোনোবার বিলার, কোনোবার কুকুর, মনে করেন এখানে একটা আর একটা ভিটা আছে, প্রহারী ভিটা, বটগাছের জন্য প্রহার ভিটা অত্যন্ত যায়,
আবার মানে বটগাছ থেকে শুরু করে বটযাত্রীরা
বটগাছ
থেকে প্রহরী ভিটা পর্যন্ত যায়,
প্রহার ভিটা পর্যন্ত।
আচ্ছা তারপরে আর যায় না, তারপরে আর যায় না,
ওখানে গিয়ে আবার এরা বসে পড়ে।
আচ্ছা এই যে বৃদ্ধ মহিলার কথা শুনলাম, এনাকে
বৃদ্ধ মহিলা মনে করেন এরা ওই ঘোরাই, মনে করেন আবার কোনোবার বৃদ্ধ মহিলা ঘুরে আসে, কোনোবার ওই জোয়ান মহিলা রূপ ধরে আসে।
আচ্ছা এবং এদের মধ্যে একজন আপনার মাছও খেয়ে ফেলেছিল? আপনি
একদিন মনে করেন বিলের মানে মাছ ধরতে আছি, নৌকার মধ্যে ছুটে আছি মাছ, কোষা করি আমরা এটা আর কি, আমাদের বাসায় আর কি।
আচ্ছা
আমাদের গ্রামের বাসায় কোষা বলি, ও মনে করেন পিছনে মাছ ছুটে আছি, দেখি মাছ নাই।
আচ্ছা
মনে করেন চাইতে যে পিছু চাই দেখি মাছ সব খাইতে আছে, কি খায় দিয়ে আর ই নাই, মাথা আছে নেই, সে বুক আছে চোখের মধ্যে, বুকের মধ্যে হাত চোখ,
বুকের মধ্যে চোখ,
আচ্ছা ওটা দিয়েই মাছ খেতে পারবেন। তারপরে মনে করেন আমি আর কি দিলাম, দিলে গেছেন মুখে নেমে গেলেন, আমার পর আর মনে করেন আবার চাই বাজখাত ভিতরে গিয়ে আবার দেখছি মারছে মারেনি, তারপর আমি ভয় পাই না কোনো কিছু দেখে।
আচ্ছা
আমার জীবনে আমি ভূতপাত বহুত দেখছি, ভয় পাই না।
আচ্ছা আপনি কখনোই ভয় পাননি? আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি এখনো পর্যন্ত মাছ ধরে যাচ্ছেন?
এখনো মাছ ধরে যাচ্ছেন এবং আপনার ব্যবসায়ী মাছ,
আপনার ব্যবসায়ী মাছ ধরে। ওকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে যদি দরকার হয় আমরা আবারও পরে আপনার চাষ করবো। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি, আমি আরো একবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, চলছে ভূত FM। এবং ভূত FM এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং অবশ্যই আমাদের SMS পাঠাতে ভুলবেন না আজকে এই বিশেষ এপিসোডে। এবং আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofurti.fm। এবং আমাদের সাথে যদি আপনি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। আমি দেখতে পাচ্ছি নিজান আমাদের SMS করেছেন মধুপুর টাঙ্গাইল থেকে, লিখেছেন যে রাসেল ভাই নাইস স্টোরি, ভয় লাগছে আমাদেরকে। আল ইমরান লিখেছেন মান্দা থেকে যে, এবং তিনি বলেছেন যে ভূতকে নিজেই শো করান ভাই, আপনারা এমনিতে অনেক ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, আমি যদি এখন একটা ভূত নিয়ে আসি এবং সত্যি সত্যি সে যদি আমার পাশে বসে থাকে এবং যদি বলে যে ইনি ভূত, আপনারা হাসবেন। আমাদেরকে রিমোন ম্যানন সিং থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে টিভিতে একটা লাইভ ভিউ দেখানো যেত আরো বেশি ভালো হতো। আচ্ছা আমাদের সঙ্গে এখানে আছে আজকে কর্তৃপক্ষের সবাই আছেন, তো আমি জানিয়ে দিলাম আপনাদের এই ইচ্ছাটা, দেখা যাক আপনাদেরকে লাইভ এর পরের বার দেখানো যায় কিনা। রিমোন আমাদের ম্যানন সিং থেকে SMS করেছেন। এটা শাওন যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন, যাত্রাবাড়ি নদীনগর থেকে SMS করেছেন। এবং ফার্স্ট যে ঘটনাটা তার কাছে অসম লেগেছে সেটা তিনি জানিয়েছেন। বিপ্লব আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রবিন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন নাজমুস, যেমন নাজমুস এবং রাব্বানি আমাদের SMS করেছেন জুরাইন মার্কেট থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দেবশ্রী, যে ফার্স্ট স্টোরি তার কাছে অসম লেগেছে। আমাদেরকে SMS করেছেন সেটা দেখতে পাচ্ছি মিঠুন কালা কাঁঠাল বাগান থেকে। এবং তারা সবাই বাবু ভাই, ফানান ভাই, মহিউদ্দিন ভাই, তাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্যাঙ্কস জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রায়হান, এবং রায়হান বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেশি হাই হয়ে গেছে। আচ্ছা আমরা এখনই খবর পাঠাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হাই হয়ে গেছে এবং আপনাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে, আমরা সেটা একটু জানিয়ে দিচ্ছি। আমাদের ঢাকায় যারা বসে স্টুডিওতে রয়েছেন তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি যে আচ্ছা। আর আমরা এখন পর্যন্ত আরও SMS পাচ্ছি, আসাদ আমাদের SMS করেছে এবং তিনিও বলেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কম করেন। আমি জানিয়ে দিচ্ছি, অলরেডি আমি জানিয়ে দিচ্ছি, এবং মাসুম জানাচ্ছে ঢাকায়, এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আপনারা সবকিছু ঠিকঠাক পাবেন আর কি। আমাদের সবুজ SMS করেছেন, গোলাম রাব্বি আমাদের SMS করেছেন। আসলে আমরা নতুন ভাবে আজকে শুরু করছি, কিছু কিছু ঝামেলা হতে পারে এবং আপনাদের সেটা একটু ক্ষমাসুন্দর কানে শুনতে হবে আর কি। আচ্ছা আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এই এলাকায় যেখানে আমরা বসে আছি, সেই জায়গাতেই থাকেন একজন, আমাদের এখানে দুজন কাজ করেন তারা, এলাকাবাসী, অবশ্যই এলাকাবাসী। এবং তারা জানাবেন যে এই এলাকায় একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, সেই ঘটনাটার ব্যাপারটা আমি একটু জানাবো যে কি ঘটেছিল এই এলাকায়, আপনি একটু যদি ছোট্ট করে আমাদের বলতেন।
রাসেল ভাই
আপনার নামটা শুনতে একটু বলবেন।
রাসেল ভাই আমি মোহাম্মদ আলী, আমি এই এলাকায় সাতটা এলাকায় এখানে ফ্যাক্টরিতে কাজ করি।
আচ্ছা আপনার সঙ্গে কে আছেন একটু তার নামটা শুনুন।
সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ডালিম ইসলাম, আমি তার কোম্পানিতে চাকরি করি।
আচ্ছা ওকে, আমরা শুনি যে কি ঘটেছিল এখানে।
ঘটেছিল শামিম করে একজন ছেলে ছিল, আমাদের ফ্যাক্টরিতে সাতটা বটগাছ থেকে 4 মিনিট লাগে আমাদের ফ্যাক্টরিতে আসতে, তো রাইতে 11:20 সময়, তখন সে সন্ধ্যাবেলায় নাকি অনেক ভয় পেয়েছিল ছায়া দেখে, পরে সে রুমে যেয়ে শুয়ে ঘুমানোর জন্য শুয়ে থাকে, পরে সে প্রস্তাব করতে বের হয় রাতের 11:40 মতো, এই যে পয়লা বৈশাখের পরের দিন।
আচ্ছা
এই দিনের ঘটনা, তো বাইর হওয়ার পর হেরে নাকি উড়ায় নিয়ে আসে,
আচ্ছা, তারপরে
ধরে উড়ায় নিয়ে আসে তিনজন, বড় বড় লম্বা লম্বা, ওই এরকম মাথা নাই, বুকের ভিতরে চোখ, তিনজনে উড়ায় নিয়ে আসে। ওখানে আমরা যেখানে এখন বসে আছি এই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে ফালায় রায়। তারপরে এর ভাই ওরা অনেক খোঁজাখুঁজি করে, আধা ঘন্টার মতো খোঁজাখুঁজি করে পায় না, তারে পায় না, সাথে আমিও খোঁজাখুঁজি করি আধা ঘন্টা খোঁজাখুঁজি, লাইট দিয়ে খোঁজাখুঁজির পরে ডাকা ডাকির পরে তার দুর্বের নিচে অজ্ঞান অবস্থায় পাইছি।
আচ্ছা,
তার মুখ দিয়ে ফেনা বাইর হয়েছিল, অনেক গর্জন দিছিল, আমরা ডাকছি যে সময় ওই সময় কথা বলে নেই, নাকের ডাক মুখের ডাকে
মানে কোন একটা শব্দ করেছে,
শব্দ করেছিল।
আচ্ছা,
তখন আমরা
ঘুমানির মতো কিছু একটা হয়েছিল নিশ্চয়ই।
তখন আমরা টর্চ লাইট দিয়ে দেখি যে দুর্বের নিচে ওরে অজ্ঞান অবস্থায়, হাত পাও বেকা, একবার শক্ত হয়ে আছে তার রাখছে। পরে আমি উঠাই, আমি নিজে ওরে উঠাই, উঠাইতে পারি না, তিন চারবার পরে যাই, পরে যাওয়ার পরে উপরে উঠে ফ্যাক্টরিতে ব্রিজের উপরে উঠে মাঠে ফাঁকা ফাঁকা উঠে ফ্যাক্টরিতে লোক ডাক দিই যে তোমরা আসো, এখানে এরকম এরকম ঘটনা ঘটছে সামনে, এখানে নিচে কে জানে নিচে। তো সবাই এসে জন্য নিয়ে যায়, ফ্যাক্টরির ভিতরে নিয়ে যায়, পাঁচ ছজন ধরে নিয়ে যায়, তারে প্লাস্টিকের গ্যালান জ্বালায় সারা রাত তারে পাহারা দিই। পাহারা দেওয়ার পরে আবার আমরা চারজন সাতটাই বট গাছের নিচ দিয়ে মসজিদের সামনে যাই, তারপরে মসজিদের সামনে যাই। এখান থেকে আমাদের এই ফ্যাক্টরি থেকে মসজিদের ওখানে যাইতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট বট গাছের নিচ দিয়ে, কিন্তু সেখানে আমরা বিশ মিনিটেও যাইতে পারি না, হয়রান আসতে পারি না, শরীর বাধা দেয়, মনে বাধা দেয় বট গাছ থেকে, আমাদের শরীর ভারী হয়ে যায়। পুরো হুজুরে বললাম যে হুজুর এরকম এরকম ঘটনা, আপনি একটু আসেন আমাদের এখানে, যে এরকম এরকম উড়ায় নিয়ে গেছিল, দুর্গম হিসেবে অজ্ঞান অবস্থায় রাখছে। পরে হুজুরে বললে আমার যাওয়া যাবে না, আপনি আমি পানি পড়াবেই, নিয়ে যায় খাওয়ান, যদি সে থাকে, যদি সেই খারাপ জিনিস সেখানে থাকে তাহলে চৌঠাশ মানে চলে যাবে। পরে আমরা পানি যা নিয়ে আসি, তখন বট গাছের নিচ দিয়ে আসি, সাতটা বট গাছের নিচ দিয়ে আসি, আসার পরে সেখানেও অনেক বাধা দেয়, আমরা তো সিগারেট খাচ্ছিলাম, আগুন আসিল হয়তোবা পারে নাই।
তারপরে কি হলো?
তারপরে দৌড়াদৌড়ি করে এসে ওনারে ভিতরে থেকে আবার
ইমাম সাহেব আসতে রাজি হন নাই,
না ইমাম সাহেব আসতে রাজি হয়নি,
আসতে রাজি হয়নি,
সে বলছে যে আমার ওখানে যাওয়া যাবে না, আমি পানি পড়াবি, আপনারা নিয়ে যায় খাওয়ান।
আচ্ছা, উনি কিছু বলতে পারছিলেন, তারপরে কি হলো?
তারপরে ভিতরে নিয়ে এসে আমরা যখন পানি পড়া নিয়েছি, ওখানে ভিতর থেকে ফোন দিছে, পরে ভিতরে এসে শুনি যে আমরা যখন পানি পড়া নিয়ে আসতে গেছি, ওই সময় নাকি উনি ওই যে শামীম অনেক চিল্লাচিল্লি করছে।
এই সেটা তো করেছে, কিন্তু আসলে ঘটনাটা কি ঘটেছিল সেটা একটু বলেন।
ঘটনা তার হাত,
মানে সে যখন সুস্থ হলো,
সুস্থ হওয়ার পরে সে বলে যে আমার তিনজন উঠায় উড়ায় নিয়ে আসে দুর্গের নিচে, এসে আমার বলতেছে যে তিন ওখানে তো ওই খারাপ জিনিস ভূত তিনজন আসিল, সে তারা তিনজন বলতেছে যে আমি মাথা খাবো, এই জন্য আর কি পারাপারি লাগেছে আমি এটা খুব।
সেই মুহূর্তে আপনারা যেখানে পৌঁছেছেন অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের কাছে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। যারা এস এম এস পাঠাতে চান মোবাইলের মেসেজ এখানে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে তার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম, রয়েছেন শিবাশীষ ধর, রয়েছেন দিলানি, রয়েছেন অমিয়াস, রয়েছেন মিশু, তারা ঢাকায় রয়েছেন এই মুহূর্তে। আমার পাশে রয়েছেন সুমন ভাই, এছাড়া আমার সাথে রয়েছেন ফারান ভাই সহ আরো অনেকে। আমাদের বাবু ভাই রয়েছেন এখানে, এখানে রয়েছেন দিনার, এখানে রয়েছেন ফারনান, এখানে রয়েছেন হাফেজ, নয়ুদ্দিন, রতন ভাই সার্বক্ষণিকভাবে আমাদের পাশাপাশি আছেন এবং তাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। এছাড়াও আমাদের এখানে রয়েছেন এই মুহূর্তে ঢাকা থেকে কিছু গেস্ট আমাদের সাথে জয়েন করেছেন, তারা হচ্ছেন নাহিদ, ফারিহা, শাহেদ, অন্তু, তাপস, নূর ও শওকত ভাই। এনারা সবাই আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছেন এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে আপনিও কিন্তু আমাদের যে সমস্ত এরকম লাইভ শো হবে একটার পর একটা, আমরা বিভিন্ন জায়গা থেকে ঢাকা বাইরে এসেছি, আমরা কোন সময় চলে যাব চিটাগাং, কোন সময় চলে যাব বরিশাল, কোন সময় চলে যাব রংপুর, দিনাজপুর, রাজশাহী, যে কোনো জায়গায় আমরা যে কোনো সময় আমরা চলে যাব ভূত এফএম টিম নিয়ে এবং সেখান থেকে সরাসরি সম্প্রচার করব আপনাদের প্রাণপ্রিয় ভূত এফএম। এবং সেই সমস্ত অনুষ্ঠানে আপনি যেই এলাকাতেই থাকেন না কেন আমাদের সঙ্গে সরাসরি জয়েন করতে পারবেন, আমরা নিয়ে যাবো আপনাকে। সুতরাং আপনারা সেখানে এসে আমাদের সাথে জয়েন করতে পারবেন আমাদের অনুষ্ঠানে, আমরা কিভাবে প্রোগ্রামটা করি, কিভাবে আমাদের গেস্টরা ঘটনা বলেন, কিভাবে আমরা ঘটনাগুলো কালেক্ট করি, পুরো প্রক্রিয়াটা আপনারা একদম স্বচক্ষে আমাদের সামনে বসে আপনারা দেখতে পারবেন এবং এরপর থেকে সেই সুযোগ আপনারা পাবেন। সুতরাং ভূত এফএমের সঙ্গেই থাকুন এবং আপনার সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, সেই আপনি হতে পারেন সেরকম একজন যিনি আমাদের সাথে চলে যেতে পারেন, আপনার ঘটনা শেয়ার করতে পারেন এবং যদি ঘটনা শেয়ার করতে নাও চান শুধুমাত্র গেস্ট হিসেবেই আমাদের সঙ্গে চলে যেতে পারেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যখন ঘুরে বেড়াবো সেই সমস্ত দিনগুলোতে। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন এবং মোবারক আমাদের এখানে যোগ দিয়েছেন এবং তিনি লিখছেন যে তারা তিনজন ফ্রেন্ড মিলে ভূত এফএম শুনছেন। আমাদেরকে তুহিন লিখেছেন, ভয় পাবো মনে হচ্ছে, আমাদেরকে রুদ্র কুমার আমাদেরকে এখানে কমেন্ট করে বলেছেন যে তিনি টেকনোলজির অনেক প্রশংসা করেছেন আমাদের। হ্যাঁ সেটাই, এই জন্য আমরা এই প্রত্যন্ত অঞ্চলে সাপের ভয়ে বাঁচিয়ে আমি একটু চেয়ারে পা তুলে বসেছিলাম, মানে এবং বাবু ভাই আমাকে বারবার করে বলছিল চয়েন না একটু ওই দিকে যাই, আমি যেখানে যে পর্যন্ত লাইটের সীমা সেই পর্যন্তই মানে থেকেছি এবং এর বাইরে কোথাও যাইনি। ওনারা ঘুরে এসছেন, ওনাদের কি হবে আমি জানি না, কিন্তু আমি এখন মানে মোটামুটি সেফ এবং আমি মনিতিন ভাইকে একদম পাশাপাশি রেখেছি, কোনো ঝামেলা হলে উনি আমাদের হেল্প করবেন। আর মাসুম এত ব্যস্ততার মধ্যে আছে যে সে অবশ্যই সমস্ত কিছু ফিল করার টাইম পাচ্ছে না। ভূত এফএম সুপার আমাদের লিখেছেন এটা, আমাদেরকে আমরা এটা যে কত কষ্ট করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমরা আলটিমেটলি 7:30 পর্যন্ত আমাদের মনে হচ্ছিল যে না আমরা পারবো না বোধহয়, এরকম একটা অঘটন ঘটে যাওয়ার পরে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন এবং আমরা সেইখানেই সবকিছুর আয়োজন করেছি। আমরা ভেবেছিলাম যে এরকম মনে হয় আজকে মনে হয় সম্ভবই হবে না, কিন্তু রতন ভাই আসলে মানুষ না, উনি হচ্ছে সুপারম্যান। ওকে, সো আমাদের সাথে আরো অনেকে রয়েছেন, দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছেন ফেসবুকে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক না ব্যাকগ্রাউন্ড যে আমাদের মনে হয় যে পিকচারটা যেটা সেটার কথা বলছেন এবং তিনি বলছেন যে সেটা খুব অসাম। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে, আপনারা পোস্টগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন, সেটাই আমরা আশা করবো। চলে যান www.facebook.com/radiofurti। আমি অলরেডি দেখছি যে একটা পোস্ট অলরেডি 200,000 উপরে আপনারা সবাই মানে আপনাদের কাছে পৌঁছেছে, আরো বেশি চাই, চলে যান ফেসবুকে এবং আমাদের তাহলে কষ্ট সার্থক মনে হবে, ফেসবুকে যেতে তো কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, এছাড়া আমি দেখতে পাচ্ছি SMS করছেন অনেকে, মোহাম্মদ সোহান বরিশাল থেকে আমাদের SMS করছেন এবং তিনি বলছেন আজকের এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম এবং আশা করি ভালো হবে ইনশাল্লাহ, এবং এই দিনটির জন্য যেমন অপেক্ষা করেছিলেন আপনাদের আর অপেক্ষা থাকতে হবে না, আমাদের এই দিন এমন দিন আরো বহু আসবে এবং এই এই ভূত এফএম ঢাকার বাইরে থেকে আমরা করতেই থাকবো। আপনারা যদি না পর্যন্ত বলবেন ভাই আর করেন না স্টুডিওর ভেতরে ঢুকে পড়েন। যাই হোক, জয় আমাদের SMS করেছেন এবং আমাদের SMS করেছেন নূর ইসলাম, আমাদের একটু আগে একজন SMS করে রতন ভাইকেও থ্যাঙ্কস জানিয়েছিলেন। নিলয় আমাদের রায়পুরা থেকে SMS করেছেন, সাকিব আমাদের SMS করেছেন, লিখেছেন যে তিনি নাকি ভয় পান না, তিনি তার মানে একটু আগে যে সমন মিয়া সেই মাঝির মতো অবস্থা, তিনি ভয় পান না এবং তিনি প্রচন্ড সাহসী মানুষ, তাকে যদি আপনারা সামনে সামনে দেখতেন তাহলে বুঝতে পারতেন। ঈশ্বর আমাদের রংপুর থেকে SMS করেছেন আমাদের ফুর্তির রিফাত। আচ্ছা, আমরা বাবু ভাইয়ের কাছ থেকে শুনি, হ্যাঁ, যে এই এলাকায় এসে বাবু ভাইয়ের কি ফিলিং হয়েছে এবং পুরো চারপাশটা দেখে কেমন লেগেছে। বাবু ভাই কিন্তু শুরুতে যেদিন রেকি করতে আসছিলাম সেদিন বাবু ভাই ছিলেন আমাদের সঙ্গে, ফার্নান্দিনারও ছিল, তো আমরা সবাই মিলে রেকি করে গেছি, আজকে এখানে তিনি উপস্থিত আছেন এবং কেমন লাগছে এই পুরো সময়টা?
ভাই ভালো লাগছে,
এবং তার আগে বলবো যে সত্যি কথা বলতে কি যে আমাদের বহুদিনের প্রত্যাশা ছিল, আপনিও এটার মানে একটা অংশ, যে আপনি আপনার সাথে অনেক ডিসকাস হয়েছে, আপনি কেমন লাগছে যে আমরা বাড়িতে
মানে ড্রিম বিকাম ট্রু,
একদম
রিয়েলিটি হলো যেটা চেয়েছিলাম আর কি আমরা,
রাইট? আমরা মানে আজকে এই অনুভূতি সেটা প্রকাশ করার মতো না, অন্যরকম লাগছে,
অবশ্যই না, অন্যরকম একটা ফিলিংস
সেটা।
আর অ্যাকচুয়ালি প্রথম যেদিন আমরা এসেছি তখনই কিন্তু আমাদের একটা অন্যরকম লেগেছিল জায়গাটা,
এবং এরকম জায়গায় মন্দির থাকবে
কে জানতো, এবং যখন আমরা যাচ্ছিলাম আমরা ছবি তুলেছিলাম আমি আমার ক্যামেরায়, সেখানে একটা অবয়ব এসেছিল, একটা মানে নারী মূর্তির মতো শাড়ি পরা দূর থেকে, এবং এই ধরনের কথা কিন্তু অনেকের কাছে আমি শুনলাম, এবং ওই যে যিনি আপনার মাঝি চিনেছিলেন এরকম একটা মহিলা যেরকম দেখা যায় তো, এবং চারিপাশে আপনার বেশ খাল দিয়ে ঘেরা চারিপাশটা
এক
অন্ধকার, এবং আপনার এই গাছটা সম্পর্কে যেটা ভীতি মানুষের মনে জাগ্রত করে আর কি, তো এটার আশপাশে থাকাটাই একটা মানে স্পুকি ব্যাপার,
এবং একটা মায়া মায়া ব্যাপার আছে, আকাশ ভর্তি তারা, চারিদিকে কালো কালো গাছ,
কালো
রাতের কারণে,
এবং এই কালো কালো গাছে কালো কালো সাপের কথা মনে পড়ছে, অনেকে বলেছে যে এখানে সাপ খোপ আছে অনেক
প্রচুর পরিবারে, কার্বলিক অ্যাসিডও কাজ করে এরকম বলছিলেন
এরকম। হ্যাঁ, এবং
আমরা যে জায়গাটা এসছি সে জায়গায় নাকি পরশুদিন একটা সাপ ঢুকে পড়েছে, আপনারা বোঝার অবস্থাটা যে আমরা সেই জায়গায় বসে শুরু করছি,
এবং আপনার এই শ্মশানঘাটটা কিন্তু পানিতে ডুবে গেছে, এখানে একচুয়ালি আমাদের ইচ্ছা ছিল শ্মশানঘাটের ভেতরেই যাওয়া,
হ্যাঁ ভেতরে যাওয়া,
হাঁটু পর্যন্ত প্রায় পানি, সে
পানিতে ডুবে গেছে, এবং এই এলাকাটা বর্ষার মৌসুমে এরকম পানিতেই ভরে যায়, এবং আমাদের মালপত্র যা কিছু আমরা নিয়ে আনা নেওয়া করেছি সেটাও কিন্তু নৌকাতে, ডিঙি নৌকাতে আমরা আনা নেওয়া করেছি, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটা কেমন। আচ্ছা, অত বুঝতে হবে না, আপনারা যারা ইন্টারেস্টেড তারা সরাসরি চলে আসবেন, বিশেষ করে ঢাকা যারা রয়েছে তারা এসে দেখতেই পারবেন এই জায়গাটা, এবং এই জায়গাটা এসে আপনারা আমাদের খোঁজ খবর নিতে পারবেন, জানতে পারবেন, এবং যাদের যারা যাদের মধ্যে ভূতত্ত্ব নিয়ে সংশয় রয়েছে তারা মোটামুটি এবার একটা সরাসরি এখানে এসে এইখানকার এলাকাবাসীর কাছ থেকে আমাদের ঘটনা, আমরা কিভাবে ঘটনা সিলেক্ট করি, আমরা কিভাবে কাদেরকে সাথে কি ধরনের কথা বলেছি সবকিছু আপনারা জানতে পারবেন, একদম সরে জমিন তদন্ত আর কি।
সেটাই, এটা হার্ড প্রসেস, বিকজ অনেকবার কিন্তু মানে আমি আমি আপনি আমরা আসা ছাড়াও কিন্তু আরো অনেক ভূতত্ত্ব টিম এসেছিল, এসে অনেক কিছুই মানে আপনার মানে খোঁজ খবর করে রেখে করে তারপর
একটা হার্ড প্রসেস। যাই হোক, আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার মনে হয় যে একটা ঘটনায় যাওয়া উচিত, এবং বাবু ভাই আপনার কি আপনার এই যে আমরা যেটা শুনছি যে এই এলাকার যে সমস্যা, আপনার আপনি আপনি কতটুকু সেন্স করতে পারছেন বা আপনার কতটুকু মনে হচ্ছে যে এলাকায়
সেন্স করতে পারছি, মানে প্রথম থেকে এসে আমি যেদিন ফার্স্ট আমরা আসলাম সেদিন তো ছবিটা মানে তোলার পর আমি একটু হতবাক হয়েছিলাম ছবি দেখে, এবং তারপরও যখন এখানে আসলাম মইনুদ্দিন ভাই প্রথমে বলল যে ওনার কাছে কেমন লাগছে, ওনাকে কিছু বলা হয়নি কোন জায়গাটা
কোন জায়গাটা,
হ্যাঁ, এবং ওই মানে ঠিক যে জায়গাটাতে আমরা মানে বলছি সেই জায়গায় এসে মইনুদ্দিন ভাই বললো ওনার কাছে কেমন জানি লাগছে, ওনার গা জ্বালা পোড়া করছে, মানে
আমার যেমন মাথা ব্যথা করছে হালকা হালকা গরমের কারণে,
তো বুঝতেই পারছেন যে জায়গাটা সম্বন্ধে আর বলার কি আছে,
রাইট,
ঠিক আছে, এবং মানুষ বলে এবং খুব দুর্ঘটনা হয় রাস্তাটায়, এবং এটা নট অ্যাকচুয়ালি বিকজ অফ দ্য ব্লাইন্ড স্পট, কারণ অনেকে মনে করতে পারে ব্লাইন্ড স্পটের কারণে দুর্ঘটনা হয়, এটা কিন্তু ঠিক সেরকম জায়গা না, জায়গাটাতে সেরকম কোনো বাঁক নেই, হ্যাঁ, মানে সেরকম দুর্ঘটনা ঘটার মতো বাঁকের জায়গা সেটা না,
এটা না,
এক্সট্রাঅর্ডিনারি একটা মানে আপনার সিচুয়েশন এক্সট্রাঅর্ডিনারি ভাবেই ঘটে জিনিসটা,
রাইট,
এই আর কি,
এই আর কি। আচ্ছা, আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে যাই,
হ্যাঁ
মহিউদ্দিন ভাই, আপনার আপনার এই জায়গাটা সম্পর্কে আপনি তো শুরুতে একটু বলেছেন, আপনার আপনি যে সমস্ত জায়গায় যে বটগাছটা আপনি দেখেছেন, হ্যাঁ, ওই বটগাছটার কাছে গিয়ে আপনার কি মনে হয়েছে যে এলাকাবাসীরা যে সমস্ত ঘটনা বলছেন তার সাথে আপনি কোনো কিছু মিল পেয়েছেন, বা আপনি আপনি বলছিলেন যে আপনার আপনি যতটুকু সেন্স করতে পারেন সেই সেন্স বলছে যে না এই ঘটনাগুলো সত্যি এবং এখানে বটগাছে ঘটনা ঘটতেই পারে,
খুব ভয়াবহ জায়গাটা।
আচ্ছা, কি ধরনের মানে জিনিস এখানে আছে বলে আপনার মনে হয়, মানে সেটা কতটা ভয়াবহ বা ক্ষতিকর আপনার দৃষ্টিতে?
আমি যতটুকু আমার কাছে ভিতরে আসছে, যখন আমি গাড়িতে এলাকাতে ঢুকছি তখন আমাকে বলছে জায়গাটা খুব খারাপ, এখানে খুব দুষ্ট জিনের বসবাস আছে, এবং এখানে যে জায়গাটা বট গাছটা বলতেছে বট গাছটাই সবচেয়ে বড় ভয়াবহ,
বট গাছটা
সবচেয়ে বড় খারাপ।
আচ্ছা,
এই জায়গাটার মধ্যে
ওকে ওকে
খুব খারাপ জায়গাটা।
আচ্ছা, আমাদের আমরা আমরা টানা ঘটনা শুনতে চাই, সেই জন্য আমাদের আরো একবার আপনাদের একটু কষ্ট দিতে হচ্ছে, আমরা একটা বিরতি নিতে চাচ্ছি, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং তার যাওয়ার আগে জানিয়ে দিই যে বিরতির আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এস এম এস করতে হবে, আমাদের যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস, লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm হুইচ ইজ bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাদেরকে বলি আপনারা ফেসবুকে চলে যান www.facebook.com/radio.furti, আরো একবার জানিয়ে দিই শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক, চলছে ভূত এফএম, যা এখন অন্যরকম ওই গ্রামীণ ফোন। আর আমরা সবাই ভূত এফএম টিম এবং এলাকাবাসী সবাই রয়েছি শাক্তা বটতলা কেরানীগঞ্জ, যার দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে একটা শ্মশান, এবং আর আমরা যেখানে রয়েছি তার কাছাকাছি একদম শ্মশানের উল্টা পাশেই, একটু দূরেই রাস্তার উল্টা পাশে, এবং সেখানে রয়েছে একটা কাঠের পুল বলে আমরা শুনেছিলাম, এবং এই এলাকাটা বেশ জঙ্গলের মতো একটা জায়গা, সেখান থেকে আমরা এই শোটা করছি। আমরা কিছুক্ষণ পরে আপনাদের কাছে আবারও ফিরে আসব, টানা গল্প শোনাবো বলে কিন্তু একটা ব্রেক নিচ্ছি, সুতরাং একেবারেই মানে কি বলবো, আমাদের পরে খেপে যাবেন না, আমরা ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
সব সময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন অন্যরকম ওই গ্রামীণ ফোন, এবং আমরা যে এই মুহূর্তে বসে আছি সাতটা বটতলায়, যার দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে একটি শ্মশান, এবং এলাকাটা পুরোপুরি মোটামুটি অনেক জায়গাতে এখন পানি জমেছে, চলাফেরায় খুব সমস্যা। আর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মাসুম, আমাদের সঙ্গে রয়েছেন টেকনিক্যাল হেড, আমাদের এখানে রয়েছেন শিবাশিস ধর, রয়েছেন আমাদের এখানে জিলানি, এছাড়া স্টুডিওতে রয়েছেন অমিয়া এবং মিশু, আমাদের সাথে রয়েছেন আমাদের এলাকাবাসী সহ যারা এখানে আসার সুযোগ পেয়েছেন এবং সরাসরি আমাদেরকে এইখানে উপস্থিত থেকে আমাদের এই শো উপভোগ করছেন, এবং আমরা দেখতে পারব একদম সব মানে চোখের সামনে দেখছেন যে আমরা কিভাবে কি করছি না করছি সব দেখতে পাচ্ছেন, এবং এই সুযোগ কিন্তু আপনিও পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, এবং এমন কোনো দিন আসতেই পারে যেদিন আপনি সরাসরি আমাদের সাথে এসে জয়েন করবেন এবং আমাদের ভূত সরাসরি সামনে থেকে বসে দেখবেন যে কিভাবে কি হচ্ছে। যাই হোক, আপনারা আমি জানি যে এই মুহূর্তে অনেক পুলিশ সদস্য, আমাদের পুলিশ ভাইরা তারা আমাদের সাথে রয়েছেন, ভূত এফএম এর সাথে রয়েছেন। আমরা পুলিশ কথাটা শুনলেই বেশ ভয় পেয়ে যাই কিন্তু, এবং আমরা জানি, আমরা সবসময় যদি বলি যে এদের পার্সোনালিটি কেমন, তাদের পার্সোনালিটি কেমন, পার্সোনালিটি যদি আমরা বলতে যাবো যে হ্যাঁ প্রচন্ড রকমের সাহসী হন তারা, কিন্তু প্যারানর্মাল ব্যাপার স্যাপারে কিন্তু মানুষ মাত্রই ভয় পান, যত সাহসী মানুষই হন না কেন। আমরা পেয়েছি এরকম একজনের কাছ থেকে একটা ইমেল, যেটা একজন পুলিশ সদস্য আমাদের করেছেন, এবং তিনি যেভাবে লিখেছেন সেটা হচ্ছে, আমি জানি ভালো আছেন কারণ আমি আপনি সবসময় ভালোর দলে, আমি একজন পুলিশ সদস্য, আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, তা ভয়ের কিনা জানি না, তবু বলছি শেয়ার করতে ইচ্ছে করছে, এবং ঘটনাটা বাগে একটা মানে জায়গাতে আমি বলবো না, এবং তার পোস্টিং সেখানে, এবং তিনি বলছেন গত জুন মাসে এলাকার টহল ডিউটি করার সময় দুপুরে লাঞ্চ আওয়ারে আমার কাছে সংবাদ আসে যে একটা জায়গায়, একটা ইউনিয়নে, সেখানে একটা জায়গায়, ইউনিয়নের নামটা আমার বলতে সমস্যা নেই, সুন্দর ঘোনা এলাকায় কোন এক বাগানের ভেতর একটা পুকুরে একটা লাশ ভেসে উঠেছে, এবং সংগত কারণে লাশটিকে উদ্ধারের দায়িত্ব আমার উপর পড়ল। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সত্যি সেখানে পুকুরের পানিতে একটা মেয়ের লাশ পানিতে উপুর হয়ে ভাসছে, এবং লোকজনের সহায়তায় সেই মেয়ের লাশটি পানি থেকে উঠিয়ে তার বিকৃত চেহারা, তার পচা গন্ধ পা গাগুলি আসার মতো উপক্রম, এবং এরপর মেয়েটির মা এসে লাশটি শনাক্ত করে, এবং এটা তার মেয়ের লাশ বলে আমাকে জানে। আমি লাশটার সোতাহাল করে লাশটিকে হাসপাতালের মর্গে পাঠাই এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, ওই দিন রাতের থেকে ঘটনা শুরু। আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখি মেয়েটি অর্থাৎ সেই লাশটি আমাকে সেখান থেকে তাড়া করছে, আর আমি সেখানে যেখান থেকে উদ্ধার করি সেখান থেকে আমাকে তাড়া করছে, আমি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকি, লাশটা আমার পেছন পেছন দৌড়াতে থাকে, এবং এক সময় সেটা একটা মসজিদের কাছে এসে পৌঁছে এবং লাশটি আমাকে বেঁচে গেলি বলে চলে যায়। আমি আমার থানার হুজুরকে ব্যাপারটা বলি, হুজুর পাত্তা দেন না, স্বপ্ন দেখার ভয়ে আমি ঘুমাই না, ফজরের আজান দিলে তারপরে ঘুম হয় এবং তখন তিনি ঘুমোতে যান, এবং তিনি বলেছেন যে আমার এই ঘটনা এমন একটা ঘটনা যে এখন ঘটছে, কি হবে জানি না, দোয়া করবেন, পুলিশে চাকরি করি, এসে বলতে পারছি না ব্যস্ততার কারণে, এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমি এবং তিনি তারপরে কতগুলো ছবি আমাকে দেখিয়েছেন যেগুলো খুবই ভয়ঙ্কর। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে সঞ্জিত। আমরা চলে যাব ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন বাবু ভাই, বাবু ভাইয়ের কাছে আমরা একটা ঘটনা শুনেছি, এবং বাবু ভাই বলছিলেন যে এইখানে যেরকম জায়গায় আমরা এসেছি, একদিকে শ্মশান এবং একটা গ্রাম, যে গ্রামের মধ্যে কিনা সাপের উপদ্রব, যেখানে কিনা কার্বলিক অ্যাসিড ছুটিয়েও কোনো লাভ হয় না, তারপরে সাপ ঢুকে পড়ে, এরকম একটা জায়গায় বাবু ভাই বলছেন তারও এরকম একটা জায়গায় এরকম টাইপের কিছু ঘটনা তার জানা রয়েছে, আমরা সেরকম একটা ঘটনা শুনি তাহলে।
হ্যাঁ রাসেল ভাই, এই কাহিনীটা শেয়ার করেছে আসাম থেকে সুদীপ্ত নাম একজন।
জি,
এই ঘটনা হচ্ছে তার নানির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শুরু করি।
জি,
সুদীপ্ত লিখেছিলেন যে আজ থেকে অনেক বছর আগের, তখন তার নানি খুব মানে ইয়াং ছিলেন আর কি, তখন টিনেজ ছিলেন, টিনেজ বয়সে ছিলেন। তো তিনি স্কুল আর পাকে ঘোরাফেরা করতেন, মাঠে যেতেন, দৌড়তেন, এরকম সময় ছিল। তো একদিন সে খেলতে খেলতে চলে যায় তার বাসার কাছাকাছি আর কি একটা জায়গায়, সেটা বাসার কাছাকাছি বলতে মানে তখনকার সময় এটা কাছাকাছি বলতে এখন অনেক দূরে হবে, বেশ ধরেন কয়েক মাইল দূরে একটা মন্দিরের কাছে আর কি। তো সেখানে একটা কালী মন্দির আছে এবং সেখানে মানে পুজো হয়, কিন্তু কালী মন্দিরে মানুষ খুব কম আসে সেখানে গোটাটা। তো তো সে যায়, সে যে তখন ভর দুপুর, দেখে আশেপাশে কেউ নেই এবং মন্দিরের যে আপনার যে চাপালটা সেটা একদম নির্জন পড়ে আছে, কেউ নাই আশেপাশে। তো তিনি ছোট মানুষ ছিলেন, তিনি হাঁটতে হাঁটতে চলে যান, কাছে যান যে মন্দিরের ওই চাতালে ঢোকেন, ঢোকার পরে বেশ ভিতরে চলে যান। তো তিনি মূর্তির সামনে যে প্রথমে একটু মানে ভয় পান, খুব একটা বেশ ভয় পেয়ে উনি মানে হতবিহ্বল হয়ে যান কালী মূর্তিটাকে দেখে আর কি। তো এই অবস্থায় তাকে মন্দিরের যে আপনার যে কেয়ারটেকার মানে মন্দিরের যে পুরোহিত থাকে, সে তাকে আপনার মানে ফাইন্ড করা মানে খুঁজে পায় আর কি। ওই অবস্থায় দাঁড়িয়ে আছে হতবিহ্বল। তো মন্দিরের পুরোহিত তাকে ডেকে নিয়ে আসে, এসে জিজ্ঞেস করে তোমার নাম কি। তো সুদীপ্তর নানি মানে বলতে পারে না প্রথম, সে কিছুক্ষণ চুপচাপ থাকে, পরে সে বলে যে আমার নাম অমুক। এবং যে সে যখন নামটা বলে তখনই তার ভিতরে একটা ঘোল লাগা ভাব তৈরি হয়, মানে সে সঠিকভাবে জিনিসটা বলতে পারে না আর কি, যে তার নাম বা কিছু মানে সঠিকভাবে বলতে পারে না, তার কেমন একটা ঘোল লাগা সিচুয়েশন হয়। তো মন্দিরের পুরোহিত সে তখন মানে কোনোভাবে অ্যারেঞ্জ করে তার খোঁজ খবর বের করা এবং খোঁজ খবর বের করে তাকে মানে বাসায় পৌঁছে দেয়। এবং বাসায় পৌঁছে দেওয়ার পর থেকে তার মানে দেখা যাচ্ছে যে তার আচরণটা অন্যরকম হয়ে যায়, মানে স্বাভাবিক আচরণ তার ভেতর না, এবং সে বিড়বিড় করে কথা বলে এবং আপনার মানে গুনগুন করে কি একটা গান গায়, বাসায় বসে থাকে, সন্ধ্যার সময় হঠাৎ করে হাসে এবং বাসার মানুষজন খুব অবাক হয়ে যায়। তো তখন রাতের বেলা মানে ওর নানির যে মা ছিল আর কি, তিনি তাকে বলে যে তোমার কি হয়েছে, বলে আমার কিছু হয়নি, আমার মধ্যে মানে আপনার বলে যে আমার মধ্যে উনি এসছেন, বলে উনি এসছেন মানে বলে যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি তখন দেখি যে আমার সাথে উনি কথা বলছেন, যিনি মন্দিরে ছিলেন তিনি আমার সাথে কথা বলছেন উনি এসে, এবং উনি আমাকে বলে আমি এখন থেকে তোর সাথেই থাকবো সব সময়। তো ওর মা শুনে খুব ভয় পেয়ে যান যে এটা কেমন কথা বলছে। তো তিনি বলেন তিনি পরে মানে পরদিন তিনি খোঁজ খবর করে ওই মন্দিরে পুরোহিতকে ডাকেন, দেখে বলেন যে আমার বাচ্চা তো গিয়েছিল আপনি দিয়ে গেলেন, কিন্তু তারপর থেকে তো তার মধ্যে এই আশ্চর্য একটা আচরণ সৃষ্টি হয়েছে এবং সে একলা একলা সময় কাটাতে পছন্দ করে, সবসময় মানে মানে আপনার কারোর সাথে থাকে না, খেলাধুলা ছেড়ে দিয়েছে, এমনি স্বাভাবিক জীবনযাপন করছে বাট একটা অন্যরকম একটা সিচুয়েশন এসে থাকে। তো মন্দিরের পুরোহিত তাকে বলে যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে খারাপ কিছু হওয়ার কথা না, তার দিকে হয়তো মানে দেবীর নজর পড়েছে বা দেবী হয়তো তাকে একসেপ্ট করেছেন এরকম কিছু। তো বলছে যে আমার বাচ্চাকে তো আমি চাই না, কারণ বাচ্চা তো আসলে আমি আমার স্বাভাবিক বাচ্চা চাই, এটা কি করা যায়। বলে আপনি মানে তাদের একটা বিশেষ জায়গা আছে, বলে যে ওই জায়গায় আপনি যান, যে আপনি ওখানে ভোগ দিয়ে আসেন এবং বলেন যে মানে ই করেন যে মানে আপনি প্রার্থনা করেন যাতে দেবী তার উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়, তাকে না রাখে, আপনি যদি আপনার বাচ্চাকে স্বাভাবিক চান, বাট আমি মনে করি এটা আপনার বাচ্চার জন্য একটা ভালো জিনিস। যাই হোক, মা তো সেরকম চায় না, কারণ তার বাচ্চাটা ডিফারেন্ট হয়ে গেছে, হঠাৎ করে খুব ম্যাচিওর আচরণ করে, কথাবার্তা বলে এবং সন্ধ্যার সময় এরকম আচরণ করে, আবার দেখা যাচ্ছে যে সে যখন হেঁটে হেঁটে যায় মানে খুব অন্যরকম অপার্থিব টাইপের আচরণ সে করে, রাতের বেলা হেসে ওঠে ঘুমের মধ্যে। তো এই ধরনের আচরণের পর মা তখন চিন্তা করে যে আমি ওই স্পেসিফিক যে জায়গাটা যেখানে বলেছে ভোগ দিতে আর কি, সেখানে একটা মন্দির টাইপের আছে আর নদী টাইপের আছে, সেখানে যে ভোগ দেওয়ার চিন্তা করে। তো সে মন্দিরের পুরোহিত যে ছিল তার সাথে আলাপ করে যে আমি কিভাবে ভোগটা দিব, এটার প্রসিজার কি। তো বলে যে আপনার ভোগ দিতে গেলে আপনি একাই যেতে হবে, আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না, আপনি মানে আপনি এরকম এই এই কিছু মানে তাকে কিছু আপনার এই ভোগের যেগুলো আইটেম হয়তো কিছু ফল বা কিছু এগুলো নিয়ে বলে যে আপনাকে চলে যেতে হবে, অমুক দিন ঠিক সূর্যাস্তের সময় এটাকে আপনি পানিতে ভাসিয়ে দেবেন বা পানিতে ডুবিয়ে দেবেন, চলে আসবেন।
আচ্ছা,
তো ওই যে ভদ্রমহিলা ছিলেন তার মা, সে তার মেয়ের কথা চিন্তা করে সে ওরকম রওনা দেয় আর কি। তো ঠিক এরকম যে সেই আপনার সেই নদীর যে পাড়টা আর কি, সেখানে একটা পুরনো মন্দিরও আছে আর কি। তো সেখানে যে সেই আপনার সেই ফলের যে ভোগ সেটা নিয়ে সে দাঁড়ান পানির পাশে, এবং তার যে মন্ত্র বা কি উচ্চারণ করতে বলেছিল সেটা নিয়ে সে দাঁড়ায় পানির পাশে। তো তিনি যখনই নাকি আপনার ওই জিনিসটা বিসর্জন দেবেন আর কি, এরকম এরকম সময় নাকি তিনি ঠিক পানির মধ্যে ওই সেই মূর্তিটার যে কালী মূর্তির যে একটা মানে প্রতিচ্ছবি পানিতে দেখেন, তার দিক তাকে পানির মধ্যে।
আচ্ছা,
এবং হাসছে এবং তাকে বলে যে আমি এভাবে তো চলে যাবো না, আমি তোর মেয়ের দিকে আমার পছন্দ করেছি তোর মেয়েকে, তোর মেয়েকে আমি এভাবে চলে যাবো না, আমাকে এগুলো করিস না। এবং মানে সরাসরি সে দেখছে যে মূর্তিটা যে রেখেছে ঠিক মূর্তিরই আর কি প্রতিচ্ছবি সেখানে। তো উনি প্রচন্ড ভয় পায় আর কি, উনি ভয় পেয়ে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই, পাগলের মতো ছুটে আসে ব্যাক করে। তো ব্যাক করে এসে উনি খুব ভয় পায় বাসায়, সে মেয়েকে আগলে রাখে। তো ঘুমিয়ে আছে রাতের বেলা, হঠাৎ করে দেখে যে মানে শব্দ হাসির শব্দ শুনছে উনি, ঘরের মধ্যে হাসির শব্দ হচ্ছে। হ্যাঁ, তারপর উনি মানে উপলব্ধি করে যে ঘরের মধ্যে পাটি পিটি পিটি হেঁটে আসলো। সে ঠিক উনার বিছানা থেকে কিছু দূর দাঁড়ালো, দাঁড়ায় বলছে যে তোর মেয়েকে আমি ছেড়ে যাবো না, সে থাকবে। হ্যাঁ, তার কোন আমি সমস্যাও করবো না। হ্যাঁ, যে তোর মেয়েকে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন একটা পূজা আছে সেটা দিবি, এই পুজো দেওয়ার পর তাকে বিয়ে দিবি, তার জীবন সবসময় আমি তার সাথে থাকবো। হ্যাঁ, আর এমনি তার সাথে কোন রকম খারাপ ব্যবহার করা করবি না, এরকম কিছু ওথ তাকে দিয়ে যায়।
আচ্ছা,
উনি এটা মেনে নেয়। মেনে নেওয়ার পরে উনি আর কি ওই যেই জিনিসগুলো ওনাকে বলেছিল উনি সবগুলো সেভাবেই পালন করে যায় আর কি, একটা একটা করে।
আচ্ছা,
হ্যাঁ, একটা একটা করে পালন করে যায় এবং যথাসময়ে সেই ভোগ তিনি দেয়। এবং ওর নানি যে সুরুত্তর নানি ছিলেন, তিনি নাকি মানে পরে মানে আপনি একটা মানে পরে বিয়ে হয় এবং মানে ওনার সন্তানাদি হয়, উনি একটা মারাও যান। তো ওনার যে মানে ওই মানে মানে সুদীপ্তর যে নানির যে মেয়ে হয়েছিল কয়েকজন ওর মা ছাড়া, তাদের মধ্যে ছোট জনের মধ্যেও নাকি একই রকম মানে আচরণ দেখা যেত আর কি।
আচ্ছা,
এবং তার সাথে কেউ খারাপ ব্যবহার করলে বা কিছু করলে সেটা তাদের একটা মানে সমস্যা হতো আর কি।
আচ্ছা,
কি হতো এরকম।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই, আবার তো আপনার কাছে ফিরে আসবো একটু পরে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে অনেকে লিখছেন, আমি দেখতে পাচ্ছি এম ডি সাখাওয়াত হোসেন, তিনি লিখেছেন যে ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে চলে আসি আপনাদের কাছে, ভাবতে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, একটু অন্যরকম বলেই মানে উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহু দূর, এবং এরকম ধরনের প্রোগ্রাম কিন্তু এখন রেগুলার হবে, এবং চাইলে আপনিও সেই প্রোগ্রামে সরাসরি উপস্থিত থাকতে পারেন আমাদের সাথে, এবং উপভোগ করতে পারেন সেই কাজ ছমছমে জায়গাটা, উপভোগ করতে পারেন আমাদের আমাদের পুরো কার্যকলাপ, অর্থাৎ আমরা কিভাবে শোটা করি, কিভাবে আমাদের গেস্টদের সাথে আমরা কথা বলি, সবকিছু একদম দেখে যেতে পারেন। আর যারা খুব তাড়াতাড়ি মানে ধৈর্য একেবারেই সহ্য হচ্ছে না, তারা আগামীকাল এসে দেখে যেতে পারেন জায়গাটা, এবং আমরা এখানে ছিলাম। এবং ওই যে মানে কি বলবো যে মাঝে মাঝে কিছু কিছু নোট থাকে এরকম, জেলখানায় অথবা মানে সুইসাইড করার আগে এরকম ধরনের নোট লিখে দেয় যে হ্যাঁ আমি এখানে ছিলাম, এরকম টাইপের কিছু একটা। যাই হোক, আমাদেরকে দেখতে পাচ্ছি, আমার কাছে ফেসবুকের নামগুলো খুবই আজব আজব লাগে, যেমন তুমি যে আমার কে এরকম একটা নাম, এবং তিনি বলেছেন যে আজকে ফার্স্ট কমেন্ট করলাম, চরম লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এছাড়াও হৃদয় কমেন্ট করেছেন এখানে, এবং দেখতে পাচ্ছি তার কাছে লিখেছেন যে এই ঘটনাটা দারুণ হয়েছে, কোন ঘটনাটা প্লিজ একটু বলবেন, কারণ আপনার SMS বা আপনার কমেন্টটা করার সঙ্গে সঙ্গে হয়তো আপনার কমেন্ট আমরা পড়তে পারছি না। এবং সবার ভালো লাগছে এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে, আমরা এখানে আমাদের একেবারেই কষ্ট হচ্ছে না, যদিও প্রচন্ড গরম, আমাদের একেবারেই কষ্ট হচ্ছে না যদিও সাপের ভয় রয়েছে, আমাদের একেবারেই কষ্ট হচ্ছে না যদি আমরা নির্ধারিত জায়গা থেকে জায়গায় বসে আমাদের এই শোটা করতে পারছি না, একটু দূরে চলে আসতে হয়েছে আমাদেরকে, আমাদের একেবারেই খারাপ লাগছে না, কারণ আপনাদের ভালো লাগছে, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনে আরো বহু দূর যেতে চাই আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি এছাড়া মহসিন চৌধুরী আমাদের এখানে কমেন্ট করেছেন, এবং তিনি বলছেন যে মাঝে মাঝে তার কাছে তিনি যেখানে শুনছেন সেখানে একটু সাউন্ড একটু আপ ডাউন করছে,
তারিকুল ইসলাম আমাদের লিখেছেন যে অনেকদিন পর ভূত এফএম শুনছি, ওয়েলকাম ব্যাক, এবং আমার মনে হয় যে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। মঞ্জুর হাসান আমাদেরকে আমাদেরকে কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কথা বলেছেন তিনি। নাইম ফিচারিং তনয় তিনি লিখেছেন যে ভাই অসম হয়েছে, যদি এই এস এম এস এই কমেন্টগুলো একটু বেশ আগের, অলরেডি 33-34 মিনিট এরকম হয়ে গেছে এবং সেই কমেন্টগুলো আপনারা করেছেন এবং আমি বুঝতে পারছি পুরো সময় আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মামুন ভুঁইয়া লিখেছেন আই লাভ ভূত এফএম, আমাদেরকে শেষ ইচ্ছা লিখেছেন অনেক ভালো লাগছে, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই এস এম এস ও করছেন। শাহেদ জামিল এস এম এস করেছেন, কবির জুঙ্গিয়া থেকে আমাদের এস এম এস করেছেন এবং বলছেন যে এখানে অনেকবার গেছি, অর্থাৎ কবির এখানে অনেকবার এসেছেন। তনির আমাদের এস এম এস করেছেন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এবং তিনি লিখেছেন যে খুব ভয় লাগছে রাসেল ভাই আজকে শোটা। মিল্টন নরসিংহ দাসপাড়া থেকে লিখেছেন হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে রবিন এবং তিনি একসাথে ভূত এফএম শুনছেন। আমাদের এখানে রয়েছেন তাসনিম নিশাত এবং তিনি বলছেন যে তিনি বলছেন যে আজকে সবকিছুই তার কাছে হরিফিক লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হরিফিক লাগছে, আমার কথাটাও হরিফিক লাগছে, সবকিছু মিলিয়ে বাস চমৎকার। আমাদের সাথে রয়েছেন রাও নয়ন, এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন। আমাদের আমি দেখতে পাচ্ছি প্রান্ত রয়েছেন আমাদের এখানে দুর্গাপুর থেকে, তিনি জয়েন করছেন। আমাদের সাথে সুমন জ্যাকসন রয়েছেন, আজকে একদিন হয়ে গেল না, মাইকেল জ্যাকসনের জন্মদিন ছিল গতকালকে। সুমন জ্যাকসন লিখেছেন কেরানীগঞ্জ থেকে, ও আপনি কেরানীগঞ্জ আছেন, চলে আসেন আমাদেরকে দেখে যান, আমরা আপনি তো পুরো জায়গাটাই চেনেন, সরজমিনে আপনি দেখে যেতে পারেন। কেরানীগঞ্জের আশেপাশে যদি কেউ থাকেন আপনারা আমন্ত্রিত আমাদের এখানে, চলে আসেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এরিয়াল মানন সিং থেকে এসএমএস করেছেন এবং তার কাছে থার্ড স্টোরিটা অনেক ভালো লেগেছে। ধ্রুব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেন যে ভূত এফএম ইজ এক্সট্রা মোর এক্সট্রা অর্ডিনারি দ্যান বিফোর, আমরা সেই জন্যই বলেছি যে আপনাদের সহযোগিতা আমাদের এখন একটু বেশি 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 প্রয়োজন। ওকে, আমাদেরকে সোহান এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আকাশ, এটাকে বলছিলাম সহযোগিতা প্রয়োজন, সহযোগিতা কিভাবে করতে পারেন আপনারা, কিভাবে বাড়াতে পারেন সহযোগিতার আঙুলগুলো, চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, এখানে সেখানে গিয়ে আমাদের ইমেল করবেন আপনার জীবনে জানা সেরা ঘটনাটি এবং আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, এবং অবশ্যই ইমেলের শুরুতে লিখবেন যে আপনি ঘটনাটি এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। এবং যারা ফেসবুকে কানেক্টেড থাকে যারা আমাদের সাথে চলে যান www.facebook.com, যারা আমাদের এস এম এস করতে চান তারা গ্রামীণ ফোন বা অন্য যে কোনো নাম্বার থেকে এস এম এস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 94 নম্বরে। আর একবার জানি কি, আমরা রয়েছি শাকতা বটতলায় দক্ষিণ পূর্ব কর্নারের শ্মশান এবং তার পাশে আশেপাশে জঙ্গল রয়েছে সাপের ভয় এবং সেই সাথে রয়েছেন আমাদের এলাকাবাসী সাহস যোগানোর জন্য রয়েছেন আপনারা সবাই। যাই হোক, আমরা এখন চলে যাবো এলাকার একজনের কাছে এবং তিনি হচ্ছেন রাজু। রাজুর বাসাটা, রাজু তো রতন ভাইয়ের ভাই, সুতরাং বুঝতেই পারছেন তার বাসার লোকেশনটা কোন জায়গায়। তাদের সাথে ওই শ্মশান নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা শুনতে আমরা সরাসরি এখন চলে যাবো রাজুর কাছে। রাজু কেমন আছেন আপনি?
জি ভাইয়া ভালো,
ভালো আছে, ভালো আছেন। আপনাদের সহযোগিতার কথা আমরা কোনোদিন ভুলবো না। আপনি একটু আমাদেরকে কাইন্ডলি বলবেন যে আপনি, আচ্ছা আগে শুনি আপনি কি করেন?
জি আমি বিজনেস চকবাজার।
বাবা, আপনাকে তো অনেক ছোট মনে করেছিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ঘটনায় চলে যাই। কি ঘটনা ঘটেছিল যে শুনি আপনার কাছে?
ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি যে আমাদের পাশের এলাকা বাসটা বাসটা সেদিন মেলা হইতেছিল।
জি,
মেলাতে আমরা বন্ধু বান্ধব অনেকেই গেছি, তো রাত্র হয়ে গেছে দেখে অনেকে চলে আসছে, তো আমরা তিনজন ছিলাম ওইখানে, তো তিনজন ছিলাম ওইখানে। যখন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হওয়ার পর আমরা যখন বাসায় আসুন তখন ভাবলাম যে এখন যদি রাস্তা দিয়ে আসি তাহলে অনেকটাই ঘুরে আসতে হয়, তো আমরা ভাবলাম যে ঘুরে না আসলে আমরা যদি একটু শ্মশান দিয়ে যাই তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। তো আমার এক বন্ধু ছিল নাম অসীম, ওকে আমরা আরেকটু বলে রাখি, ও বলল যে এখন যদি এত রাত্রে শ্মশান দিয়ে যাবো না। আমরা বললাম যে না, ওইখান
থেকে আপনাদের এই শ্মশানের কথা বলছেন?
হ্যাঁ, ও একটু ভয় পায় সেই জন্য বলতেছে যে না এত রাত্রে শ্মশান দিয়ে যাবো না। আমরা বলতেছি এখন এত রাত্রে ওদিক দিয়ে গেলে ওদের সঙ্গে একটা ভয় আছে অনেক দূর, আমরা এখান দিয়ে যাই। তো তিনজন যখন নাকি শ্মশানের কাছে আসতেছিলাম, শ্মশানের কাছে আসার পরই মানে পাখিগুলো এমন ভাবে দেখে উঠলো যে আমরা তিনজন একদিন ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর যখন আস্তে আস্তে আমরা তিনজন এগোতে থাকলাম শ্মশানের ভিতর দিয়ে, শ্মশানে দেখা হাড্ডি মাথার খুলে এগুলো দেখা যায়। দেখা যাওয়ার পর আমরা যখন নাকি আরেকটু ভিতর দিকে আসলাম, তখন থেকে আমাদের যে বন্ধুটা বেশি ভয় পায় আরেক, ও আমাদের মাঝখান থেকে নাই। আমরা দুই বন্ধু তার ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার, ওই কোথায় গেলো আমাদের মাঝখান থেকে? আমরা তখন দিশে হারা, কারণ বাসায় যাবো, বাসায় গেলে তো কি বলবো যে ও কোথায়, আরেক কোথায়, বাসায় গেলে জিজ্ঞেস করবে। আমরা দুই বন্ধু একদিন দিশে হারা, যখন আস্তে আস্তে বাসার দিকে গেছি আমরা বসে গেছি, সকাল হইলে তারপর আর খুঁজে না বাসা যাবো। যখন সকাল হয়েছে ও দেখি বাসার থেকে বের হয়ে আসতেছে, কি ব্যাপার তুই কোথা থেকে আসলি? তো ও আমাদের দেখে বললো তোরা কোথা থেকে আসলি? আমরা যখন একসাথে রাস্তা ছিলাম তোরা দুজন হঠাৎ করে কোথায় চলে গেলি? শ্মশানে মাঝকে আমার ফালায় আমি এমনিতে ভয় পাই, আমরা দুজন একদম অবাক হয়ে গেলাম যে আমরা তিনজন একসাথে আসতেছিলাম, তুই আমাদের না বলে কোথায় চলে গেলি? আর এখন তোর টেনশনে আমরা বাসা আসি না, আর তুই বলতেছ যে তোর আমার কোথায় চলে গেলি?
অনেক ধরনের
ঘটনা শোনা যায়
আপনাদের 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 বাসার সিনিয়র মেম্বাররা অনেক কিছু, এই এলাকার যারা সিনিয়র রয়েছেন তারা অনেক কিছু বলছিলেন যে এই এলাকার অনেক বদনাম রয়েছে এই সমস্ত বিষয়
নিয়ে।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে এখানে এসে সময় দেওয়ার জন্য। আমরা চলে যাবো আরো একটা ছোট বিরতি, যাওয়ার আগে জানি যে কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস, দিন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাবেন আমি 40 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, স্পেলিংটা বলে দিচ্ছি bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti। আর অনেক মানুষ আসছেন আমাদের এখানে এই আমরা কিভাবে কাজ করছি সেটা দেখতে, আপনারা পেতে পারেন এরকম একটা সুযোগ। আমাদের নেক্সট যে জায়গায় আমরা যাবো সেখানে আপনারা আপনি এরকম একটা সুযোগ কিন্তু পেয়ে যেতে পারেন। সেজন্য আপনাদের কেউ করতে হবে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, বেশি বেশি করে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে। এবং আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন আপনি সরাসরি চলে যাবেন আমাদের সঙ্গে এবং উপভোগ করবেন স্পটে ভূত এফএম। আপনারা বলছিলেন ভিডিও আরো বড় সুযোগ আমাদের সবার জন্য আসলো এবং সেই জন্য আমরা ভূত এফএম এর সাথে থাকছি। একটু পরেই ফিরে আসবো আবারও একটা ছোট্ট ভিডিও পরে, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আসসালামু আলাইকুম, আমি ফরহাদ কাতার দোহা থেকে। আমি প্রতিনিয়ত ভূত এফএম শুনি, আমার ভূত এফএম শুনতে অনেক ভালো লাগে, আমি ডাউনলোড করে ভূত এফএম শুনি। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা আমার লাইফের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি 2007 সালে এপ্রিল মাসে প্রথম ফার্স্ট কাতার আসি। 2009 সালে আমি লাইসেন্স নিই গাড়ির এবং 2009 থেকে আমি ভাড়া মারা স্টার্ট করি একটা প্রাইভেট গাড়ি দিয়ে। তো আমার একজন বড় ভাই, ওনার নাম হচ্ছে বাহার, ওনার প্রায় ভাড়া আমি মারতাম। একদিন দুপুরবেলা উনি আমাকে কল দিছে, কল দেওয়ার পর বলতেছে ভাইয়া আমি একটু ছোটখাটো বিপদে পড়লাম, আমাকে একটু হেল্প করতে হবে। বললাম ভাইয়া বলেন কি হেল্প করতে হবে? তো বলতেছে ভাইয়া আসলে আমার একটা ফ্রেন্ড আজকে রাত্রে দেশে যাচ্ছে, ও রাত্রে 4:45 ফ্লাইট, ও তাকে সানাইয়া। আর রাসেল ভাই বলে রাখে আমি থাকি ওয়াকড়া থেকে সানাইয়া ডিস্টেন্স হচ্ছে আমরা 25-22 কিলোমিটার হতে পারে। তো ওয়াকড়া থেকে সানাইয়া যাওয়ার জন্য দুইটা উপায় আছে, একটা হচ্ছে উকিল দিয়ে জঙ্গল দিয়ে একটা রুট, আর একটা হচ্ছে আপনার মানে সাধারণত শহরের রুট আর কি, সিটি দিয়ে যাই হিলাল দিয়ে গিয়ে, এই যারা দোহাই থাকে ওরা বলতে পারে এটা হচ্ছে এয়ারপোর্ট রুট দিয়ে গিয়ে হিলাল থেকে সানাইয়াতে ঢুকে। তো আমার জন্য এটা পুরাই উল্টা, যেহেতু বড় ভাই এত রিকোয়েস্ট করতেছে আমি তারপরে বললাম ওকে প্রবলেম নেই আমি কয়টার দিকে বের হইতে হবে বলেন। উনি আমাকে ঠিক টাইমটা দিছে হচ্ছে 1:30 সময় আমার থেকে বের হইতে হবে বাসা থেকে, 2:00 সময় সানাইয়ে পৌঁছতে হবে, সানাইয়া থেকে 2:30 মধ্যে ওনাকে এয়ারপোর্টে নামা দিতে হবে, আর ওনার ফ্লাইটটা হচ্ছে 4:45। আমার সাথে ঠিক আছে সব ঠিক ওকে। এরপর উনি ওই মানুষটার নাম্বার দিচ্ছে, আমি ওই মানুষটাকে কল করলাম, কথা বললাম, সব কনফার্ম হয়ে নিলাম। রাত্রে 1:30 দিকে আমি বাসা থেকে বের হয়ে গেলাম, সিটি রুট দিয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে সানাইয়ে গিয়ে আমি পৌঁছলাম আপনার ঠিক 2:05-06 এরকম একটা সময় হবে। আমি ওনাকে কল দিলাম অনেকবার, উনি কল রিসিভ করেন প্রায় 20-25 মিনিট। আমি ওনাকে বসে থাকতে থাকতে অনেক কল দেওয়ার পরে উনি 20-25 মিনিট পর আমাকে একটা কল দিল, বললো কি ভাই আপনি তো অনেক দেরি করে ফেলছেন, তার কারণে আমি অন্য একটা গাড়ি নিয়ে চলে আসলাম। আমি বলছি ভাই এটা কোন ধরনের কথা বলতেছেন, এত দূর থেকে আমি এত কষ্ট করে আসলাম, আমি দেরি করিনি, আমি আপনাকে আধা ঘন্টা ধরে কল করতেছি আপনি রিসিভ করেন না। এই কথাগুলো বলার পরে আমি একটু রাগ হইলাম ওনার সাথে, ওই বলতো আচ্ছা ভাই বাদ দেন, ভুল হইতে পারে আমার, আর আমি ভাড়া ভাইকে বলে দেবো আপনার ভাড়াটা ভাড়া ভাই দিয়ে দিবে, আপনি এত টেনশন নিন না, আপনি চলে যান, আমি অনেকটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আমি যা তারপর আমি চিন্তা করলাম এত রাত্রে বারো মারতে পারলাম না, সব দিক দিয়ে লস, সিটি রোডটা দিয়ে গেলে অনেক সময় লাগবে, ঘুমাইতে হবে, সকালে আটটা ভাড়া আছে। আমি বললাম কি একটা কাজ করি, আমি সাহস নিয়ে বললাম মানে ওই জঙ্গলের রোডটা দিয়ে, জঙ্গল বলতে এখানে আসলে মরুভূমিকে জঙ্গল বলে, তো আমি মরুভূমি রোডটা দিয়ে রওনা দিলাম। মরুভূমি রোডটা দিয়ে যখন ঢুকলাম প্রায় পাঁচ কিলোমিটার আসার পরে, আসল ভাই চার থেকে পাঁচ কিলোমিটার আসার পরে একটা মানুষ আমাকে সিগন্যাল দিচ্ছে। মানুষটা হচ্ছে না আরবি, টুপ পরা, মাথায় আছে টুপি, আর ওরা যে একটা কাপড় মানে রুমাল আর কি একটা মাথায় দিই, ওইটাকে হাজির রুমাল বলে আমরা বাঙালিরা, আর ওরা অন্য কিছু বলে, ওইটা দিয়ে সিগন্যাল দিচ্ছে। আমি দাঁড়াই নেই, আমি না দাঁড়াই, আমি দাঁড়াই নেই কারণ এই জন্য আমি ডান পাশে বাম পাশে দেখলাম কোনো গাড়ি খারাপ হয়েছে কিনা, আমি কোনো গাড়িও দেখলাম না, কোনো কিছু দেখলাম না, এত রাত্রে একটা মানুষ বাড়ি নেই গন নেই এখানে এত মরুভূমির মধ্যে মানুষটা ওদের দিকে আসবে, আমি দাঁড়াই নেই, আমি চলে আসছি ওনাকে পাস করে চলে আসছি। আসার পরে দুই তিন কিলোমিটার আসার পর দেখতেছি সেম মানুষটা আবার আমাকে সিগন্যাল দিচ্ছে সামনে থেকে, এবার কিন্তু আমি বই পাইছি রাসেল ভাই। আমি আসলে জিন ভূত এগুলো বিশ্বাস করতাম না কখনো, তো বই পাওয়ার পরে আমি চিন্তা করলাম আমার যে কিছুই হোক এখান থেকে আমার থেকে যেতে হবে। আমি দোয়া কালাম পড়তেছি, অনেক দোয়া কালাম পড়ার পরে রাস্তা ওই রোডটা দিয়ে চলে আসার জন্য আর কেমন ওয়াকটা আসার জন্য চেষ্টা করতেছি। তো আমি দেখতেছি আমার গাড়িতে কিলোমিটার চলতেছে 150, 140, 130, আমি গাড়ি চালাচ্ছি এরকম, কিন্তু আমার থেকে লাগতেছে আমার গাড়িটা 30-40 যাচ্ছে না স্পিড, কেউ একজন আমার গাড়ি ধরে রাখছে এরকম একটা চিন্তা করতেছি। তো আসলাম দুই কিলোমিটার মতো, আবার দেখতেছি ওই মানুষটা আবার সিগন্যাল দিচ্ছে, এভাবে তিনবার সিগন্যাল দেওয়ার পরে আমি আর দাঁড়াইলাম না, আমি চলে আসতেছি। একটা পর্যায়ে দেখলাম লুকিং গ্লাসের মধ্যে রাসেল ভাই যে মানুষটাকে আমি ভিসে ফেলে আসছে, এবার মানুষটা সামনে আসতেছে না, ওইটা এবার গাড়ির বেগে আমার পিছন দিয়ে দূরাইতে দূরাইতে আসতেছে আমার গাড়িটা ধরার জন্য। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমি এত স্পিডে গাড়ি চালাচ্ছি, আমি জানি না আমি কেমনে ওয়াকড়া রোডের মধ্যে ঢুকছি, আল্লাহ জানে, আল্লাহ আমাকে পৌঁছাইছে। আমার লাগছে আমি 7-10-12 মিনিট রুটে গাড়ি চালাইছি, আমার থেকে লাগছে আমি 2-3 ঘন্টা রুটে গাড়ি চালাইছি, ওরকম একটা সময় গেছে আমার। তো মনে হয় 12-14-15 মিনিট এই ধরনের একটা টাইম আমি ওই রুটে গাড়ি চালাইছি। তা আমি আপনার রুটটা পাস করে আসার পরে যখন ওয়াকটা মেইন রুটে ঢুকছি, ঢোকার পরে ওই রুট থেকে লাইট স্টার্ট, আমি অনেক কষ্ট করে রুটে ঢোকার পর আমার একটু সাহস বাড়ছে, কারণ ওই রুটে গাড়ি মোটামুটি চলাচল করে ওই জঙ্গল রুট থেকে বের হওয়ার পরে। তারপর আমি কর্তক আসার পরে একটা মসজিদ পাইছি, ওখানে দেখতেছি দুইটা হুজুর টাইপের মানুষ দাঁড়ানো, আমি গাড়িটা দাঁড়াই, আমি ওই ওখানে দাঁড়াই, ওখানে একটা পানির কুলার আমি সাধারণত বলে রাখি, এখানে সব মসজিদের সামনে একটা গভর্নমেন্টে পানির কুলার রাখে, যারা আজনবী ওরা ওখান থেকে পানি খায়। আমি গেলাম পানি খাওয়ার জন্য, অনেক ঘুঙাচ্ছি, ওরা দেখে আমাকে বলতো ভাই কি হয়েছে, আপনি কি ভয় পাইছেন, কোনো কিছু প্রবলেম? আমি ওনাদেরকে সব খুলে বললাম হিন্দিতে, ওরা হিন্দি বলতেছে আমার সাথে। তারপর ওরা আমাকে বলতেছে কি ভাই আপনি এতো এই রুটে এত রাত্রে কেন আসতেছেন, এই রুটটা ভালো না, এই রুট নিয়ে অনেক ঘটনা আছে। রাসেল ভাই বলে রাখি আমিও এই রুট নিয়ে অনেক আগে ঘটনা শুনছি, বাট আমি বিশ্বাস করিনি কখনো, ফার্স্ট এটা দেখার পর আমি বিশ্বাস করছি। তারপর ওরা আমাকে একটা, আমি কুলারে পানি খাওয়ার জন্য গেলাম, পানি একটু খাইলাম, দেখতেছি অনেক পানি গরম, প্লাস আমি রিটার্ন চলে আসতেছি, বলতেছে ওদেরকে মানে পানিও আসকো অনেক গরম, ওরা বলতেছে কি ওইটা ওই গরম মনে হয় ভিতরে কুলারটা নষ্ট, আপনি ওদের হাতে একটা বোতল আছে বুঝতে এই পানিটা খান এটা ঠান্ডা। আমি ওই পানিটা খাইছি, অর্ধেক খাইছি, অর্ধেক আছে ওইটা ওদেরকে দিচ্ছে, ওরা নিচ্ছে না, বলছে এটা আপনি নিয়ে যান আমাদের লাগবে না। আমি এটা বলে রাসেল ভাই 30 সেকেন্ড হবে না, জাস্ট কুলারের সামনে থেকে গাড়িতে এসে বসলাম, বসার পরে ওই আধা পানিটাতে একটু পানি মুখে দিয়ে জাস্ট মাথাটা নিচে করে বাম পাশে থাকালাম, ওই যে দুইটা মানুষ 30 সেকেন্ড আগে আমাকে বোতল দিছে ওরা 30 সেকেন্ডের মধ্যেও দাও। রাসেল ভাই বিশ্বাস করবেন না, তখন তো আমি মরি মরি অবস্থা, আমি কিসের উপরে গাড়ি গ্লাস বন্ধ করে গাড়িকে গাড়ি গ্লাস বন্ধ করে টেনে তাড়াতাড়ি করে বাসায় আসলাম, অনেক কষ্ট করে বাসায় আসার পরে আমার দরজা খুলে মাথা করে পড়ে গেছে, আমার ফ্রেন্ডরা আবার শুনে ঘুম থেকে উঠে বলতেছে কিসে কিসে। তা আমি আমাকে মাথায় পানি টানি ঢালার পরে তাদেরকে সবকিছু বললাম, বলার পরে তারা সবকিছু বলতেছে কি নেক্সট টাইম তুই রাত্রে আর বারা মারবি না, আর বারা মারলো ওই রুট দিয়ে যাতে কোনো সময় আপ ডাউন না করিস, ওই রুটটা ভালো না, তুই জানাস না ওই রুট নিয়ে অনেক কাহিনী, অনেক মানুষ আসলে আসল ওই রুটে অনেক গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারে আসসালামু আলাইকুম।
মানছি।
আজ চলছে ভূতফোন, ভূতফোন এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমি রাসেল আছি আপনার সাথে, আমার সাথে রয়েছেন মাসুম, আমার সাথে রয়েছেন আমাদের টেকনিক্যাল হেড শিবাশী ধর, এছাড়া রয়েছেন জিলানি, এছাড়া রয়েছেন আমাদের স্টুডিওতে অমিয়া এবং মিশু, আর সাথে রয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীদের নাম একটু পরেই বলছি, তার আগে জানাবে কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, which is bhutofm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে সরাসরি ঘটনাটা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন, তারা ঘটনা না লিখে সরাসরি রেকর্ড করে মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করে সরাসরি অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার ঘটনা সিলেক্ট হলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব ফুর্তিতে। এবং যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান, যারা চলে যান www.facebook.com/radiofurti। ঘড়িতে সময় রাত 1:29, আমরা রয়েছি শাক্তা বটতলায়, যার দক্ষিণ পূর্ব পাশে শ্মশান, অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নারের শ্মশান। এবং আমরা যেখানে রয়েছি সেখানে প্রচন্ড সাপের উপদ্রব, এবং সেখানে কার্বলিক অ্যাসিডেও নাকি কোনো কাজ হয় না, আমরা দেখা যাক কি হয়। এবং যারা ঘড়ি দেখছেন এবং ভাবছেন যে আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বেন, তাদের ঘুমটা একটু ভাঙিয়ে দিই, কারণ আমাদের আজকের এপিসোডটি 2টার পরেও কিন্তু চলবে। যাই হোক, আপনাদের বহুদিনের প্রত্যাশার যে প্রত্যাশা ছিল যে ভূত এফএম ঢাকার বাইরে থেকে হোক, কোন হন্টেড প্লেস থেকে হোক, আজকে আমরা সেরকম একটা জায়গায় রয়েছি, যে জায়গার প্রচুর বদনাম, সেই শাক্তা বটতলা থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি ভূত এফএম। আপনারা সঙ্গে সবাই আমাদের সঙ্গে রয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা এসএমএস পাঠাচ্ছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা ইমেল করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা কিছুই করছেন না শুধু ভূত এফএমের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমাদের জন্য অনেক শুভ কামনা নিয়ে ঘুমিয়ে গেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনেকেই, এবং আমরা বলছিলাম যে ইনভাইট করবো আমরা আপনাদেরকে ভবিষ্যতে, আমরা যখন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের ভূত এফএম নিয়ে যাব, সেখানে আপনারা সরাসরি স্পটে উপস্থিত থেকে ভূত এফএম উপভোগ করতে পারবেন, সেই সুযোগ আপনাদের রয়েছে। এবং সেই সুযোগের কারণেই আমার মনে হয় যে আপনারা এর আরো বেশি করে কানেক্টেড থাকবেন আমাদের সাথে। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে ইনভাইট আমরা করেছি এবং ইনভিটেশন পাওয়ার সঙ্গে সঙ্গে কারা আমার সাথে জয়েন করেছেন, আমার সাথে জয়েন করেছেন পাংখা গ্রুপ, আর পাংখা গ্রুপের সদস্যরা রয়েছেন সুলতানা, ফরিদ, শোভা, নূর, সিমি, সাদিক, ফারহানা, বাবর, তিতাস এবং সোনিয়া। আর আমাদের সাথে এলাকাবাসী যারা রয়েছেন, যারা আমাদের এখানে দেখতে এসছেন ভূত এফএম কিভাবে হয়, তারা হচ্ছেন সানি, রোমান, সেলিম, ফয়সাল, তারপরে হচ্ছে হাসিব, আসিফ, তারপরে নাজিম, পাভেল, বিপুল এবং জসিম। এত সময় যখন মনে হচ্ছিল যে ভূত এফএম আজকে বোধহয় হবেই না, আমাদের চলে যেতে হবে এরকম একটা অঘটন ঘটার পরে, আর এখন সেই সময়টার সাথে অনেক ফারাক। এখন ঘড়িতে সময় রাত 1:31, আমরা অলরেডি অনেকগুলো ঘটনা শুনিয়ে এসেছি আপনাদেরকে, অলরেডি আমরা একটা অডিও ক্লিপ প্লে করেছি আপনাদের জন্য, অলরেডি আমরা কিছু বিজ্ঞাপন ব্রেক নিয়েছি অফকোর্স। আচ্ছা যাই হোক, আমরা চলে যাবো আবারও ঘটনায়, এবং আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দিনার রয়েছেন, ফারহানের বন্ধু আর কি দিনার। সো দিনার রয়েছেন, যিনি জয়েন করেছেন খুব কাছাকাছি, ক্যানোদার থেকে খুব বেশি দূরে না, পুরান ঢাকা, এবং পুরান ঢাকার লালবাগ থেকে দিনার এসেছেন আমাদের সাথে আপনাদেরকে ঘটনা উপহার দেওয়ার জন্য। দিনার, শুনুন আপনার ঘটনা, কোথাকার ঘটনা এটা?
আসল ভাই আপনাকে ধন্যবাদ যে ভূত এফএম এর স্পেশাল এপিসোড আমাকে এসে ঘটনা শেয়ার করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো রাসেল ভাই, আমি প্রথমে যে ঘটনাটি শেয়ার করছি, আমি মাসখানেক আগে স্বামীর নামের একজন ভদ্রলোকের কাছ থেকে শুনি। তো ওনার বাসা হচ্ছে পুরনো ঢাকার বংশাল এলাকায়, এবং উনি পেশা হচ্ছেন একজন মোটরসাইকেল মেকানিক।
ওকে,
তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই রাসেল ভাই।
জি প্লিজ।
তো ঘটনাটি হচ্ছে 2001 সালের দিকে, তখন উনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স চালাতেন। তো উনি বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন লাশ অথবা বিভিন্ন যাত্রী পরিবহন করতেন, রোগী পরিবহন করতেন সে গাড়িতে অ্যাম্বুলেন্সে করে। তো রাসেল ভাই, এরকম একদিন সময় উনি সন্ধ্যার সময় ওনার এলাকায় বসেছিলেন চায়ের একটা দোকানে। তো উনি আর ওনার সেই অ্যাম্বুলেন্সের একজন হেল্পার, তো ঠিক ওই রকম সময় একজন বৃদ্ধ লোক এবং একজন বৃদ্ধ মহিলা এসে তার সামনে কান্নাকাটি করতে থাকে। তো ওই সময় উনি সেই বৃদ্ধ লোক এবং বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞেস করেন যে তারা কেন কান্না করতেছেন।
আচ্ছা,
তখন সে বৃদ্ধ লোক এবং সেই বৃদ্ধ মহিলাটি তাকে যেটা বলেন যে সেটা হচ্ছে তাদের এক ছেলে আছে ঢাকা শহরে এবং সে কিছুক্ষণ আগে মারা গেছে, তারা চাচ্ছে যে সেই লাশটাকে তারা গ্রামে নিয়ে কবর দিবে। তো গ্রামে নিয়ে যাওয়ার মতো যে অ্যাম্বুলেন্স খরচ সেটা তাদের ছিল না। তো এটা শোনার পর ওনার একটু মায়া হয়, তো উনি যেটা বলেন যে ঠিক আছে আপনাদের কখন সেই লাশ নিয়ে যেতে হবে, ওনারা বলে যে আমরা চাচ্ছি আজকে রাতে সেই লাশটা ঢাকা থেকে নোয়াখালীতে নিয়ে যাবো।
আচ্ছা,
তো উনি বলেন যে ঠিক আছে আপনারা আপনাদের লাশ নিয়ে আসেন, তো উনি এই ফাঁকে উনি ওনার অ্যাম্বুলেন্স যেটা ছিল সেটাকে নিয়ে আসেন।
আচ্ছা,
তো অ্যাম্বুলেন্স নিয়ে আসার পর তারা যথারীতি সেই লাশটাকে সেই অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকায়, তো সঙ্গে উনি ছিলেন সেই স্বামীর ভদ্রলোক উনি এবং ওনার সাথে ওনার হেল্পার যিনি ছিল সে ছিল তাদের সাথে। তো তারা ঢাকা থেকে যখন একটা বাজে ঠিক 11:30 ওই রকম সময় তারা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। তো ওনারা যথারীতি রাতের বেলা যেরকম স্পিডে গাড়িগুলো চলতে থাকে ঠিক উনি ওইরকম একটা স্পিডে গাড়ি চালানো শুরু করেন। ঠিক আছে, ওইরকম একটা সময় ওনারা যখন কুমিল্লা পার হয়ে যান ঠিক ওইরকম একটা সময় উনি যেটা লক্ষ্য করলেন যে মূল সড়কে কালভার্ট নির্মাণের কাজ চলার কারণে মূল সড়কটি সাময়িকভাবে বন্ধ ছিল এবং ঠিক তার পাশ দিয়ে আরেকটা ঢালু একটি বাইপাস সড়ক করা হয়েছিল যে মূল সড়কটিকে আবার উঠার জন্য। তো ওনারা ঠিক সে বাইপাস সেই সড়কে দিয়ে গাড়িটাকে নামিয়ে আবার মূল সড়কের উপরে উঠায়। তো একটা সময় যেটা হয় রাসেল ভাই সেই কালভারটা ক্রস করার পর ঠিক 2-3 মিনিট পর্যন্ত সময় গাড়িটা রাস্তা চলার পর উনি যেটা ফিল করেন সেটা হচ্ছে যে একটি মানে স্টপ গাড়িকে যদি মানে থেমে থাকা গাড়িকে যদি 15-20 জন লোক দুই পাশ থেকে ধাক্কাধাক্কি করে তো ওই রকম সময় গাড়িটা ঠিক যেভাবে দুলতে থাকবে ঠিক ওই রকম সময় গাড়িটা ওইভাবে দুলে উঠলো। তো এটা মানে এটা দেখার পর ওনার খুব ভয় পেয়ে যায়। তো সঙ্গে সঙ্গে ওনারা গাড়ি ব্রেক করে, তো গাড়ি ব্রেক করার পর ওনার যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে পিছনে যে বৃদ্ধ লোক এবং বৃদ্ধ মহিলাটি ছিল লাশের সাথে তারা দুজনই কান্না করতেছেন। তো তারা যথারীতি গাড়ি থেকে বের হয়ে পিছনে গিয়ে যেটা দেখে আসলে তাদের অ্যাম্বুলেন্স যেটা ছিল সেটা পিছনে যে ব্যাক ডোর যেটা ছিল সেটা ছিল না।
আচ্ছা,
তো ওনারা পিছনে গিয়ে যেটা দেখে সেটা খুবই অবাক করে একটা দৃশ্য ছিল যে সে বৃদ্ধ লোক এবং সে বৃদ্ধ মহিলাটি গাড়ির ভিতরে বসে কান্না করতেছে এবং গাড়ির ভিতরে যে তারা দুজন মিলে যে লাশটা ভরেছে ঢাকা থেকে সে লাশটি সে গাড়ির ভিতরে নেই এবং এটা দেখার পর
গাড়ির ভিতরে সেই লাশটা নেই যেটা ঢাকা থেকে নিয়ে আসছে।
দেখার পর রাসেল ভাই স্বামীর যে ভদ্রলোক ছিলেন উনি খুবই ভয় পেয়ে যান, তো উনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারতেছিলেন না। তো এই দিকে সেই লাশটার সাথে যে বাবা মা ছিল তার বৃদ্ধ বয়স বৃদ্ধ লোক এবং বৃদ্ধ মহিলাটি তারা খুব কান্নাকাটি শুরু করলেন। তো তাদের কিছুই করার ছিল না ওই রকম সময়। তো উনি এর আগেও সেই অ্যাম্বুলেন্সে করে অনেক লাশ পরিবহন করেছেন, তো কোনোদিনও তার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি, সেটাই তার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো ওনারা তখন কিছুক্ষণ সেখানে খোঁজাখুঁজি করা শুরু করেন, ওনাদের গাড়িতে টর্চ ছিল, তো প্রায় 15-20 মিনিট তারা সেখানে খোঁজাখুঁজি করেন কিন্তু সেখানে মানে লাশ পাওয়া যাচ্ছিল না। তো তখন উনি জাস্ট একটু চিন্তা করেন যে উনি ঠিক 2-3 মিনিট পূর্বে যে একটি কালভার্ট ক্রস করে আসছেন তো সেখানটার যে বাইপাস সড়কটা ছিল সেটা মূল সড়ক থেকে একটু ঢালু ছিল। তো উনি মনে মনে ভাবেন যে হয়তো বা লাশটা সেখানে পড়ে গিয়ে থাকতে পারে, কিন্তু উনি এটাও শিওর ছিলেন যে সেই জায়গা সেই রাস্তাটা বাইপাস সড়কটা তত বেশি ঢালু ছিল না যে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সেই লাশটা সেখানে পড়ে যাবে। তো যাই হোক, তাদের যেহেতু কিছু করার ছিল না তারা গাড়িটাকে ঘুরিয়ে আবার সেখানটা নিয়ে আসেন। তো রাসেল ভাই সেখানটা আনার পর ওনারা গাড়িটাকে সাইড করে রাখেন। তো ওনারা সে তিনজন স্বামীর ভদ্রলোক এবং তার হেল্পার যিনি ছিল এবং লাশের সাথে যে তার বাবা ছিল তারা তিনজন রাস্তার দুই পাশে লাশটিকে খুঁজতে লাগলেন। খুঁজার একটা সময় সে বৃদ্ধ যে বয়স্ক লোকটি ছিল তার একটি চিৎকার শোনা যায়। তো তার চিৎকার শুনে তারা সবাই সেখানে দৌড় দিয়ে যায়। তো তাকে গিয়ে তারা যেটা দেখে যে তিনি হচ্ছে যে ক্ষেতের মাঝখান থেকে কোনো একটা কিছুকে টেনে তোলার চেষ্টা করছেন। এটা স্বামীর যে ভদ্রলোক ছিলেন উনি দেখার পর ওনারাও সেই ক্ষেতের মধ্যে নেমে যায়। তো ওনারা ক্ষেতের মধ্যে নামার পর যেটা দেখে যে এটা সেই লাশটাই যেটা তারা ঢাকা থেকে অ্যাম্বুলেন্সের ভিতরে করে তারা নোয়াখালী নিয়ে যাচ্ছেন। তো তাদের যারা কিছু করা ছিল না তারা সেখান থেকে সেই লাশটাকে টেনে তুলে রাস্তার পাশে নিয়ে আসেন। তো রাসেল ভাই যেখানটা থেকে লাশটাকে টেনে তোলা হয় সেটা মূল সড়ক থেকে প্রায় 12-15 মিটার দূরত্ব ছিল।
আচ্ছা,
তো এত দূরে যদি লাশটা যদি গাড়ি থেকে পড়েও গিয়ে থাকে তো ওই জায়গাটা যাওয়ার কথা ছিল না,
একা একা যেতে পারবে না।
জি রাসেল ভাই, এবং লাশটাকে উঠানোর পর তারা যেটা দেখে সেটা দেখে তারা রীতিমতো খুব ভয় পেয়ে যায় যে লাশটা দেখতে খুবই বিভৎস ছিল। লাশের পায়ের গোড়ালির নিচের যে অংশটুকু থাকে পায়ের পাতা যেটাকে বলি আমরা, সেটা মানে দেখে মনে হচ্ছে যে কেউ টেনে যদি খুব জোরে ফোর্স করে টেনে যদি সেটা ছিঁড়ে ফেলে, তো ছিঁড়ে ফেলার পর সেখানটার যে শেপ হবে ঠিক ওই রকম একটা শেপ ছিল তার পায়ের। এবং রাসেল ভাই তার হাতের আঙুলগুলো এমন ছিল যে দেখে মনে হচ্ছে যদি কেউ মানে মোচড়ে ভেঙে ফেলে হাতের আঙুলগুলো ঠিক ওই রকম। এবং সবচেয়ে অবাক করা যে ব্যাপারটা ছিল যে তার একটি চোখ দেখে মনে হচ্ছে যে এটাকে উপড়ে ফেলার চেষ্টা করছে কিন্তু সেটা কোনো একটা কারণে সেই চোখের সাথে লেগে আছে ওই জায়গাটা।
আচ্ছা,
তো তাদের
তবে বিভৎস একটা দৃশ্য এবং নিশ্চয়ই লাশটা একা একা এরকম হয়নি, কেউ কিছু একটা করেছে।
সেটা দূরত্ব ছিল রাসেল ভাই মূল শহর থেকে প্রায় 10-12-15 মিটার দূরত্ব, সেখানে লাশ যাওয়ার কথা মানে প্রশ্নই আসে না। তো যথারীতি তারা সেখান থেকে লাশটাকে আবার গাড়ির ভিতরে ঢুকায়। তো ঢুকানোর পর উনি যে গতিতে ঢাকা থেকে এখানে আসছেন তো তিনি তার সেই গতির প্রায় অর্ধেক করে ফেলেন এবং উনি দূরে পড়তে থাকেন এবং সে গাড়ি আবার সেখান থেকে আবার উনি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করেন। তো রাসেল ভাই একটা সময় ভোর হয়ে আসেন, ঠিক ওরকম ওই রকম একটা সময় ওনারা নোয়াখালীতে চলে আসেন। তো নোয়াখালীতে চলে আসার পর যে গ্রামে সে লাশটি নিয়ে যাওয়া হচ্ছিল তো এই গ্রামে যাওয়ার পর তো যে বৃদ্ধ যে লোকটি ছিল তো উনি একটা বাসার সামনে যাওয়ার পর সেই স্বামীর ভদ্রলোকে বলতেছিল যে গাড়িটা এখানেই থামান আমাদের বাসায়টা। তো বাসা দেখার পর উনি গাড়ি সেখানে ব্রেক করেন। তো ব্রেক করার পর তখন প্রায় 5:30-6 এরকম সময় বাজে। তো ওনারা সেখানে লাস্টটা গাড়ি থেকে নামান। তো নামানোর পর উনি স্বামীর যে ভদ্রলোক ছিলেন উনি যেটা লক্ষ্য করেন যে উনি যে বাসাটার সামনে গাড়িটা ব্রেক করেছেন এবং যে বাসার কথা বলা হচ্ছে সেই বাসাটিকে দেখে মনে হচ্ছে যে এটা বহু বছর ধরে মানে এই বাসা কেউ থাকে না এবং বাসাটি ছিল খুবই জরাজীর্ণ একটি বাসা। তো যাই হোক তারা যেহেতু বলে এটা তাদের বাসা তারা সেখানে লাস্টটিকে নামিয়ে সেখান থেকে চলে আসে। তো চলে আসার পর তারা একটু বাজারের দিকে আসেন। তো বাজারের দিকে যখন তারা আসে তারা দেখতেছিল যে মোটামুটি দোকানপাট তখন খুলতে শুরু করেছে। তো ওরকম একটা সময় তারা সেখানকার একটি হোটেলের ভিতরে যায় নাস্তা করার জন্য। তো নাস্তা করার একটা ফাঁকে তারা হাত মুখ ধুয়ে নাস্তা করে সেখানে। তো স্বামীর যে ভদ্রলোক ছিল তাকে সেই হোটেলের মেসিয়ার যে ছিল সে জিজ্ঞেস করতেছিল যে আপনারা এত সকালবেলা এখানে কোথা থেকে এসছেন। তো উনি তাদেরকে যেটা বলে সেই মেসিয়ারকে যেটা বলে যে আমরা এরকম ঢাকা থেকে একটি লাশ নিয়ে এসেছি এখানে। তখন সেই মেসিয়ার তাকে জিজ্ঞেস করে যে কোন বাসা নিয়ে আসছেন, যেহেতু রাসেল ভাই গ্রামে কিন্তু মানে সবাই সবার পরিচিত থাকে
একটা বাসায় মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটে সারা বাসাতে সারা পাড়াতে এই বাসারা গ্রামেই সেই খবর ছড়িয়ে পড়ে।
তো রাসেল ভাই যখন সেই মেসিয়ার তাকে জিজ্ঞেস করে যে কোন বাসার লাশ এটা, তো উনি ঠিক তাকে হাত দিয়ে দেখায় যে ওই বাসাটার দিকে উনি হাত দিয়ে দেখায়। এটা দেখার পর তো মেসার খুব অবাক হয়। তো মেসার বলে যে ওই বাসার লাশ হয় কিভাবে? তখন উনি বলে যে জি আমরা ওই বাসায় সেই লাশটাকে রেখে আসছি। তখন ওই মেসার তাকে যেটা বলে যে ওই বাসার যে ওনার ছিল রাসেল ভাই সে ওনার একজন বৃদ্ধ লোক ছিল এবং উনি আর ওনার ওয়াইফ এবং ওনার ছেলে ওনারা প্রায় এটা 2001 ঘটনা, তারও প্রায় 7-8 বছর আগে তারা ঢাকা থেকে সেই নোয়াখালী ফেরার সময় একটি রোড অ্যাক্সিডেন্টে তারা মারা যায়।
কয়েক বছর আগের ঘটনা।
জি রাসেল ভাই,
মানুষটা মারা যায় তারই লাশ নিয়ে এসেছিল ওরা।
জি রাসেল ভাই, তো এটা শোনার পর উনি মোটামুটি বুঝে যান যে ওনার সাথে সারা রাত কি ঘটেছে। উনি সেটা তার হেল্পারকে সেই ঘটনার বলেনি। তো উনি যথারীতি সেখান থেকে সেই প্রসঙ্গে এড়িয়ে উনি নাস্তা শেষ করে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হন। রাসেল ভাই আরেকটা অবাক করার ব্যাপার ছিল, যখন ওনারা নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তো ওনারা যখন কুমিল্লা শহরের মধ্যে চলে আসে তো ঠিক তখনই তারা যখন একটা ব্রেক নেয় সেখানে, তো ওই স্বামীর ভদ্রলোকের সাথে যে হেল্পার ছিল সে ব্যাপারটা লক্ষ্য করে। তো সে তখন তাকে বলে যে তারা যাওয়ার সময় যে কালভার্টটা দেখেছিল রাস্তার মধ্যে কুমিল্লা পার হওয়ার পর সেরকম কোনো কালভার্ট কিন্তু তারা আসার সময় সেখানে দেখতে পায়নি, যে কালভার্টে কোনো কাজ চলতেছে এবং সেটার জন্য একটা বাইপাস সড়ক রয়েছে। এটা শোনার পর আসলে উনি খুব অবাক হন, কারণ উনি গত রাতে সেই কালভার্টের সামনে সেখান থেকে সেই লাশটা হারিয়ে যায় এবং তিনি সেখান থেকেই সেই লাশটাকে আবার গাড়িতে তুলেন। কিন্তু উনি আসার সময় কিন্তু রাসেল ভাই এই ধরনের কোনো কালভার্ট তাদের চোখেই
পড়েনি।
এবং রাসেল ভাই উনি যখন ঢাকায় চলে আসেন ঠিক তারপর থেকে উনি সেই অ্যাম্বুলেন্স চালানোর পেশা ছেড়ে দেন এবং উনি রাসেল ভাই বর্তমানে সেই বংশন এলাকাতেই মানে মোটরসাইকেল মেকানিকের কাজ করেন। তো কারো যদি মানে এই ঘটনা সম্পর্কে সত্যতা যাচাই করার দরকার পড়ে তাহলে তার সাথে গিয়ে তারা সেই বংশন এলাকা তার সাথে যোগাযোগ করতে পারে।
ডেফিনেটলি আমরা যারা সন্দেহ প্রকাশ করেন বিভিন্ন ঘটনা নিয়ে আমরা সবসময় বলি যে ভূত এফএম আমরা সত্যি ঘটনা প্রচার করি এবং যাদের সন্দেহ থাকবে তাদেরকে আমরা বলি তারা হচ্ছে আরো বেশি রকমের কিউরিয়াস। সো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার আপনার এই এটাকে আমরা গুণগুলি বলবো আর কি। সুতরাং আপনারা অবশ্যই চেক করে ফেলতে পারেন, তাহলে আপনার বিশ্বাস করতে অনেক সুবিধা হবে, ঘটনা নিয়ে আপনার ভাবতে অনেক সুবিধা হবে, আপনার অনুভব করতে অনেক সুবিধা হবে। যাই হোক আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে, এর মাঝখানে একটু তা আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে কিন্তু বেশ অনেকেই লিখছেন। আমাদেরকে নীলাঞ্জনা নীলা লিখেছেন, দিস ইজ মাই ফার্স্ট কমেন্ট এবং বেস্ট অফ লাক ভূত এফএম। আমাদেরকে লিখেছেন অ্যাঞ্জেল আয়েশা যে আজ প্রথম কমেন্ট করছি ভূত এফএম, একটু আজব লাগছে সব মিলিয়ে ভয়ঙ্কর, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে জিশু হোসাইন লিখেছেন যে অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন, ভালো লাগছে এবং সবচেয়ে ভালো লাগছে যে আমরা কোনো একটা জায়গায় ওপেন স্পেস থেকে ভূত এফএম করছি, অর্থাৎ ঢাকার বাইরে চলে এসেছি, স্টুডিওর মধ্যে আমরা নাই, কিন্তু ভাই গরমে প্রচন্ড কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে মুশকিল। আমাদেরকে এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি স্বপ্ন বিলাসী রিয়াদ এবং আমাদেরকে তিনি বলছেন যে রাসেল ভাই একটা সেলফি তুলে পোস্ট করুন, ভাই শরীরের মধ্যে সেলফি, ও মাই গড। আচ্ছা আমাদেরকে লিখেছেন যে লাইফটা বোরিং হলেও ভূত এফএম রকিং, লিখেছেন MMR সাইফ। এছাড়াও মারুফ হাসান আমাদের SMS করেছে, এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে শ্রীরাম হচ্ছে খুলনা থেকে তিনি শুনছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি রেহান লিখেছেন যে আজকের স্টোরিগুলো অসম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আইস
আচ্ছা, আমাদেরকে এছাড়াও এস এম এস এখানে কমেন্ট করেছেন আরো অনেকে, দেখতে পাচ্ছি পালতোলা নৌকা বলেছেন প্লিজ অ্যাড মি আমাদেরকে দিল। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রনি লিখেছেন যে রাসেল ভাই তিনি আরো ভয় চাচ্ছেন। আমাদেরকে লিখেছেন জুবায়ের শাহিদ শিকদার, তিনি বলছেন তিনি কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও আমাদেরকে বলছেন যে বাবু ভাইয়ের ঘটনা জোর হয়, এটা লিখেছেন হচ্ছে সুমি খাতুন। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখতে পাচ্ছি যে মাইনুল ইসলাম অনেক, এবং আমাদের তিনি বলছেন যে পরবর্তীতে সাউন্ড কোয়ালিটি আরো ভালো চাই। ইনশাল্লাহ আজকে তো কেবল শুরু হলো, পরবর্তীতে আরো অনেক কিছু রয়েছে এবং পরবর্তীতে সরাসরি আপনারা উপস্থিত থাকবেন, একসাথে হেডফোন সাউন্ড এবং সরাসরি লাইভ সাউন্ড দুটোই শুনতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, সেজন্য আপনাকে করতে হবে ভূতের সাথে সবাই কানেক্টেড থাকতে হবে। আমাদেরকে লিখেছেন রক্তিম ফরহান, লিখেছেন চরম শো ভূত এফএম 88.0 FM, আমাদেরকে শুক্রবার হলে ভূত এফএম ছাড়া কিছু ভাবতে পারি না, ভূত এফএম রক্স, লিখেছেন শাহিন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আমি একটা জনের নাম বলতে ভুলে গিয়েছিলাম, তিনি হচ্ছে আমাদের এখানে কিন্তু টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন শাহিন, শাহিন আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিরাট টিম নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু আমাদেরকে সাকিব লিখেছেন যে ঘটনাগুলো শোনার পর তার কোনো সমস্যা হবে না, তো আমি কি জানি ভাই, ঘটনা শোনার দায়িত্ব আমার, আর ঘটনাটা মানে শোনানোর দায়িত্ব আমার, শোনার দায়িত্ব পুরোপুরি আপনার, একটু রেসপন্সিবিলিটি শুনতে হবে, রাইট? আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছি এছাড়াও লিখেছেন রিবাত, ভয় লাগছে তার কাছে, তিনি রাজশাহী থেকে এস এম এসটা করেছেন। আমাদেরকে মোহাম্মদ মনিরুজ্জামান শেরপুর থেকে এস এম এস পাঠিয়েছেন এবং তিনি বলছেন এখন লোডশেডিং হচ্ছে এবং এই গরমের মধ্যে তিনি ভূত এফএম শুনছেন এবং তার কাছে অন্যরকম একটা লাগছে। রিপন আমাদের শেরপুর থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন ভাই নাইস শো। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি শামীম এবং আমাদেরকে বলছেন রাসেল ভাই প্লিজ ফুল, আচ্ছা রাসেল ভাই ফুল টিম নিয়ে এবার কুমিল্লায় আসেন। কুমিল্লায় কি আছে ভাই সেটা আমাকে আগে ইমেল করে জানাতে হবে। যেমন হচ্ছে আমরা এই ঘটনাটা জেনেছি আমাদের একজন লিসনারের কাছ থেকে এবং তিনি আমাদের জানিয়েছেন যে এখানে কোন একটা ঘটনা ঘটে এই সাক্তা বটতলায়, সুতরাং আমরা এখানে চলে এসেছি। সুতরাং আপনাদের ঘটনা ওখানে যদি ফাটাফাটি কিছু ঘটে আমরা ডেফিনেটলি সেখানেও চলে যাব। আপনি একটু জাস্ট চিন্তা করুন, যারা এই মুহূর্তে চিন্তা করতে চাচ্ছেন তাদেরকে বলছি যে এই জায়গাটা নাম হচ্ছে সাক্তা বটতলা, ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত এই জায়গাটা। এখানে রয়েছে একটা প্রাচীন বটগাছ, যে বটগাছটার ভেতরে রয়েছে একটা মন্দির, শিব মন্দির, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে যে একপারে মানে একটার দিকে আমাদের দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে শ্মশান এবং এই শ্মশানটা বেশ ভয়ঙ্কর, এই শ্মশানে অনেক বদনাম রয়েছে এবং এখানে রয়েছে সেই প্রাচীন বটগাছ, এক পাশে বটগাছ আর এক পাশে শ্মশান, ভাবুন কি অবস্থা। আমরা সেখানে চলে এসেছি, আপনাদের ওখানে কি ঘটনা ঘটছে সেটা আমাদের অবশ্যই ইমেল করে জানিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে ভূতএফএম@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমাদেরকে এসএমএস পাঠিয়ে যান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। চলে যাব আমরা ঘটনায়। এই মুহূর্তে আমরা যাব বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইও কিছু ঘটনা বলবেন, তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। বাবু ভাই, এই ঘটনাগুলো কোথাকার একটু যদি আমাকে বলতেন।
এই ঘটনাটা হচ্ছে রাসু ভাই নীল ফার্মারি এলাকার ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন কুসুম মুস্তাকিম নামে একজন। ঘটনা শুরু করবো
প্লিজ।
আচ্ছা, এই ঘটনাটা কুসুম মুস্তাকিম বলেছে। ওরা নীল ফার্মারিতে আপনার ই করে, শিফট করে আপনার কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে, এবং তার বাবা চাকরির সুবাদে ওখানে যায়। যাওয়ার পরে ওখানে ওঠে, ওখানে একটা বাসা ওরা পায়, যে বাসাটা ওরা মানে ভাড়া করে আর কি, রেন্টে নেয়। তো যখন রেন্টে যায়, বাসাটা বেশ পুরনো ছিল, বাসাটার আপনার ভেতরের যে ইন্টেরিয়ারও খুব ভালো ছিল না, এবং এর আগে কোনো মানে টেনেন্ট ওরা ওখানে পায়নি থাকার জন্য। তো এরকম একটা বাসা নেয়, নেওয়ার পরে চিন্তা করে যেহেতু বাসা পাচ্ছিল না, এবং বাসার ভেতরে মানে ওই বাসাটা বেশ খালি ছিল আর কি, মানে এই অবস্থায় বাসা পাওয়াটা ওদের জন্য মানে একে ওদের জন্য খুব সুবিধা হয়, বাট ভেতরের লিভেবল এনভায়রনমেন্টটা খুব একটা ভালো না।
আচ্ছা,
তো বাসাটা যখন ওরা ওঠে ফার্স্ট রাত্রি যখন ওঠে, তখন রাতের বেলায় এই কুসুম শুনতে পায় যে বাসার মানে একদম কর্নারে যেখানে আপনার বাথরুম আছে ওখানে কেউ চিৎকার করে রাতের বেলা।
আচ্ছা,
মনে হচ্ছে যে মানে কেউ চিৎকার চেঁচামেচি করছে আর কি, এবং এর মধ্যে একজনের চিৎকার হচ্ছে আপনার খুব আর কি, কাউকে আঘাত করলে যেরকম চিৎকার করে সেরকম আর কি।
আচ্ছা,
একটা মেয়ে কণ্ঠ চিৎকার। তো শুনে সে মানে খুব চিন্তা করে যে আমি শুয়ে আছি পাশে আমার ভাই শোয়া আর একটা বিছানায়, ছোট ভাই, ওরও তো এই শব্দটা পাওয়ার কথা, বাট ও শুনছে না কেন। তো ও উঠে উঠে যে ওর ভাইকে বলে যে শুনতে পাচ্ছিস, সে হিঞ্চিৎকার হচ্ছে, ভাই বলে না আমি কিছু শুনতে পাই না। তো বলে এখন শুনতে পাচ্ছিস না? বলে না এখন শুনতে পাই না। তো ওর কাছে খুব অবাক লাগে জিনিসটা, যে যখন ভাইয়ের সাথে কথা বলছিল তখন কিন্তু চিৎকারটা আসছে, মানে আর শোনা যায়নি আর কি। তো শুয়ে থাকে, শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যে আবার সেই আপনার চিৎকার ওর কানে আসে এবং সে মানে সব ভয়ে মানে গুটি সুটি মেরে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তো যাক, এভাবে প্রথম রাত কেটে যায়। পরের রাতে আর চিৎকার শোনে না। তবে ওই বাসার মধ্যে সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা ছিল, যে বাসার ওই টেম্পারেচার আপ ডাউন করতো, যেটা স্বাভাবিকই হয়। হ্যাঁ, যে মানে আপনার যখন নাকি তখন যে সময়টা ছিল তখন ছিল আপনার শীতকাল, শীতকালে ওখানে বেশ আলাদা একটা উষ্ণ ভাব ছিল ভেতরে, গরম একটা ভাব, ঠান্ডার মধ্যে গরম একটা অনুভূতি বাসার মধ্যে হতো, যে গায়ের মধ্যে কোনো লেপ্ত দূরের কথা কাঁথাও রাখা যেত না। কিন্তু ওই জায়গাটা কিন্তু বেশ শীত প্রধান অঞ্চল, মানে আপনার মানে তার শীতই লাগার কথা আর কি, নর্মালি গরম লাগার কোনো কারণই নেই। এবং পুরোনো বাড়ি আপনার কলেজ তারা
আরো বেশি শীত লাগে,
ওখানে আরো ঠান্ডা হয়, কিন্তু সেখানে সেরকম না, বরং উষ্ণ একটা পরিবেশ। তো যাক, এবং ও যেটা ফিল করে যে জাস্ট তার রুমই না এটা, মানে সরি তার রুমটাতেই এই টেম্পারেচারের হেরফেরটা,
মানে বাইরে কোথাও কোনো সমস্যা নাই,
লাইক মনে হয় এয়ার কন্ডিশন একটা ওয়েদার, যে রুমটার মধ্যে গরম, রুম থেকে বেরোলে ঠান্ডা,
এখানকার মতো অবস্থা।
হ্যাঁ এরকম অবস্থায় সে যখন বেরিয়ে যায়, মানে রুম থেকে যখন ডাইনিং স্পেসে যে অঞ্চলটা, এবং পুরোনো বাড়ি বেশ বড় একটা আপনার ডাইনিং স্পেসের মতো, তো ওখানে যখন যায় সে ফিল করে যে রুমের যত কর্নারে যায় তত মানে ঠান্ডাটা আরো বেশি।
আচ্ছা,
তো স্বাভাবিক মনে করে যে ওখানে হয়তো জানলা আছে, জানলা থেকে বাতাস আসে, এটা স্বাভাবিক হতেই পারে,
ডেফিনেটলি হতে পারে এটা।
তো এরকম ভাবে দু চারটা দিন এরকম কেটে যায়। তো একদিন তার মায়ের সাথে আলাপ করলো যে আম্মু এখানে এরকম রাতের বেলা শব্দ শুনতে পাই, চিৎকার আমি প্রথম দিন শুনেছিলাম, এরপর যদিও শুনিনি, বাট এরকম চিৎকারের শব্দ শুনি। তো তার আম্মু বলছে যে আমিও শুনেছি চিৎকারটা, তুমি শুনেছো আমিও শুনেছি, কিন্তু তোমার বাবা কিন্তু শুনতে পায়নি, আমি তাকে উঠিয়েছিলাম সে শুনতে পায়নি। তো মা আমি খুব এটা নিয়ে টেনশনে থাকে। তো যাক, এই অবস্থায় তার বাবার মানে কোনো একটা কাজে, মানে অফিসিয়াল কাজে ওখান থেকে চলে যেতে হয় পাশের এসে, মানে সপ্তাহখানেকের জন্য অন্য কোনো ডিস্ট্রিক্টে। তো ওই সময়টাতে বাসাতে মানে অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে মেইনলি আর কি, যখন তার বাবা বাসায় না থাকে। যেটা হচ্ছে প্রথম সমস্যা যেটা হয়, যে একদিন ওর মা বাথরুমে যেয়ে প্রচণ্ড ভয় পায় এবং চিৎকার করে ওঠে, এবং চিৎকারের শব্দে কুসুম ছুটে যে কি হয়েছে মায়ের, দেখে যে মা আপনার পড়ে আছে পাশে, মানে মানে দেয়ালের সাথে পিছিয়ে পড়ে আছে মাটিতে।
আচ্ছা,
তো মাকে উঠায় এবং মা প্রায় আপনার বেহুশের মতো অবস্থা, জ্ঞান হারিয়ে ফেলেছে। তো মাকে ধরে এনে কোনো মতো দাঁড়া করে পানি ছিটা দেয়। যে বলে কি হয়েছে? তো বলে যে আমি রাতের বেলা এরকম বাথরুমে আসছিলাম, তো বাথরুমের কাছে এসে দেখি যে একটা মেয়ে দাঁড়ানো এবং মানে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। তো তখন উনি বেশ মানে মানে খুব মানে আশ্চর্য রকমের ভয় পায়, বিকজ অব বাসার মেন যে দরজা সেটা আটকানো, বাসার ভেতরে চারিপাশে বাউন্ডারি ওয়াল করা, জাস্ট বাথরুমের অংশটা খোলা কর্নার দিয়ে, যে মানে ওখানে ছাদটা নেই অতটুকু অংশে আর কি, যত যেখানে কল এবং বাথরুমে যাওয়ার অংশ অতটুকু অংশে কল নেই, এখানে এরকম ঢোকার কোনো কথাই নেই, আর একটা মেয়ে মানুষ। হ্যাঁ, এবং সালোয়ার কামিজ করে দাঁড়ানো, এবং উনি যখন ভয় পায় ওনার উপস্থিতিতেই নাকি ওই মেয়েটা মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে।
আচ্ছা,
মাথা ঘুরিয়ে তাকানোতে উনি চাহনিতেই এমন কিছু একটা দেখে, ভাবলেশীন চেহারা ছিল, মানে বলেছে যে এটার সে কোনো কথা বলেনি বা কিছু করেনি, ভাবলেশীন একটা চেহারা ছিল।
আচ্ছা,
এটা দেখি মানে সে সম্পূর্ণ ভয় পায় এবং সে আপনি জ্ঞান হারিয়ে ফেলে ওখানে। তো এটা তার মাকে সে কথা বলে, এবং তার মা কোনো মানে এই ধরনের কোনো প্রি হিস্ট্রিও নাই তার, যে সে কোনো রকম মানে ভয় পাওয়ার মতো বা কিছু একটা প্রি হিস্ট্রিও তার নাই। তো যাক, ওনার খুব জ্বর আসে দিনের বেলা, তো ওরা যায় আশেপাশে খুঁজতে খুঁজতে ডাক্তারের ডিসপেন্সারি পায়, সেখানে জিজ্ঞেস করে, বলে যেখানে ডাক্তার বলে ডাক্তার সন্ধ্যার পরে বসে। তো হাসপাতালে যায়, হাসপাতালে যে মানে সামহাউ একটা নার্সকে তারা ম্যানেজ করে আর কি, ম্যানেজ করে বলে যে ডাক্তার সাহেব যদি আসতে পারেন বাসায়। তো বলে ডাক্তার সাহেব এখন যাবেন না, দুপুরের পরে আসবেন। তো ইনফ্যাক্ট ওরা ওয়েট করে ডাক্তারকে নিয়ে আসে বাসায়। তো ডাক্তারকে যখন নিয়ে আসে, ডাক্তারকে আসার পথে তাদের সাথে দেখা হয় পাশের বাড়ি, বলে কি হয়েছে আপনার নতুন আসছেন এখানে এরকম? বলে আমার আম্মা এরকম অসুস্থ হয়ে জ্ঞান হারায় ফেলছে। তো যাদেরকে বলে তারা চোখ চাওয়াচাওয়ি করে। তো ডাক্তার দেখে যায়, ডাক্তার বলে কিছু না, ওনার হয়তো কোনো কারণে মানে ওয়েদার স্যুট করেনি, কিছু একটা শীতকাল, উনি ওষুধ দিয়ে যায় জ্বরের। তো যখন ডাক্তার চলে যায় তখন ওই যে দুইজন নেইবার মহিলা তারা আসে ভেতরে। আসার পর বলে যে দেখো তোমাদের একটা কথা বলি, যে কি তোমার আম্মু যে তুমি বললা যে বেহুশ হয়ে গেছে কেন? তো বললো যে আমার আম্মা এরকম রাতের বেলা এরকম দেখছে। তো বললো যে বাবা এই বাসাটার মধ্যে কিছু মানে ভয়ের ব্যাপার আছে। তো বলে কিরকম? বলে এখানে কেউ থাকে না, থাকতেও না, তোমরা ভাড়া নিছো, যদিও বাড়িওয়ালাকে বলো না এখানে কি, এখানে একটা মানে ফ্যামিলি ছিল এবং ফ্যামিলির মধ্যে আর কি একটা মেয়ে ছিল ফ্যামিলির, এবং মানে তার কারোর সাথে সে পালিয়ে যায় এবং সেখানে তার মানে বিয়ে হয়, এবং সেখানে যখন নাকি একটা মানে বাচ্চা হয় তখন ওই যে হাজবেন্ডটা আছে সে তাকে ডিনাই করে আর কি যে এরকম কিছু নাই। তো তখন মেয়েটা কি করে, বাসার মধ্যে খুব অত্যাচারিত হয় এবং অত্যাচারিত হতে হতে একদিন সে আত্মহত্যা করে।
আচ্ছা,
হ্যাঁ, এবং সে আত্মহত্যা করার পর থেকে অনেকেই দেখে যে মেয়েটাকে প্রায় বাসার এদিক ওদিক দেখে, বাসার মধ্যে হাঁটতে দেখে, বাসার ছাদে কোনো সিঁড়ি নেই মানে পাকা অংশটার মধ্যে কোনো সিঁড়ি নেই সেখানে রাতে হাঁটতে দেখে, এবং অনেকেই দেখে যে বাসার যে সামনে যে বারান্দার অংশটা ওখানে একটা বাচ্চা পুকুরে বাচ্চা হামাগুড়ি দেয়।
আচ্ছা,
এবং আচ্ছা সেই মেয়েটা একা আত্মহত্যা করেনি, সে বাচ্চা নিয়ে
বাচ্চার মধ্যে বাচ্চা সহ আত্মহত্যা করে।
তো এটা শুনে তো ওদের মনে করেন যে গায়ের রক্ত হয়ে যায়, যে এটা কেমনে সম্ভব, কি ভয় পায়। তো এই ঘটনা শোনার পরে দু একদিন সব নর্মাল ছিল। তো একদিন এরকম কুসুম যে মেটাচ্ছে আমার উনি যে কাহিনী পাঠিয়েছে, সে একদিন আপনার এরকম রাতের বেলা রাত 12টা-1টার দিকে সে এরকম পানি খেতে গেছে আর কি তার ডাইনিং স্পেসে। তো ওখান থেকে সে মানে মনে হচ্ছে যে কে শব্দ করছে তার ওই পাশের রুমে।
আচ্ছা,
তো সে আস্তে আস্তে হেঁটে যায়, যে পর্দা সরায় সরায় দেখে ঠিক বান্দার কর্নারে একটা ছোট বাচ্চা বসে আছে, এবং মানে একদম হামাগুড়ি দেওয়ার মতো বয়স বসে আছে, এবং হাতটা দিয়ে মাটির সাথে মানে মানে সিমেন্টের ফ্লোরে সে আপনার শব্দ করছে। তো এটা দেখে কুসুম ভয়ঙ্কর চিৎকার করে, এবং তার মা আসে, এবং আসার পর মাকে বলে যে এরকম এরকম ব্যাপার এই সেই কাহিনী। তো মাটা তখন যেটা করে যে বলে যে বাবা এই বাসাটা তো আর আমাদের নিজেদের না, আমরা এটা ছেড়ে চলে যাব।
আচ্ছা,
তো তখন এর মধ্যে ওদের সাথে দু একজনের স্থানীয় মানুষের সম্পর্ক হয়েছে, স্থানীয় ডাক্তার টাক্তারের, তোরা ওদের ওই পরিচিত এক বাসা যে রাত কাটায় কয়দিন, এবং তারপর তার মনে করেন বাবা আর একটা এসে আর একটা বাসা মানে তার বাবা এসে আর একটা বাসা ম্যানেজ করে তাদের জন্য, তারা আস্তে করে বাসাটা ছেড়ে চলে যায় ওখান থেকে।
এই ছিল আপনার ঘটনা। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাকে এবং আপনার ঘটনার জন্য। আমরা আবারও কিন্তু ফিরে আসবো আপনার কাছে, আমরা মোটামুটি আমরা আমাদের হাতে এখনো বেশ কিছু সময় রয়েছে, আমরা এবং ফার্নানের কাছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস রয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে জনি আকন্দ লিখেছেন, রাসেল ভাই ভয় লাগছে আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে এসে কমেন্ট করছেন ফেসবুকে, এবং আপনি সেখানে গিয়ে সেই কমেন্টগুলো দেখতে পারেন, লাইক দিতে পারেন, আপনি নিজেও কমেন্ট করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই লিখছেন, এবং আজকে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তারা যে রাত 3 পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে ভূত এফএম অবশ্যই বাইরে থেকে হোক, এটা অনেকদিনের চাওয়া ছিল আপনাদের। আমরাও অনেকবার বলেছি যে হ্যাঁ ভূত এফএম বাইরে থেকে করবো, আমরা ভূত এফএম বাইরে থেকে করবো, কিন্তু অনেকটা সময় লাগলেও আজকে মানে আমরা অনেক বেশি আনন্দিত যে আপনাদের কাছাকাছি এরকম একটা জিনিস নিয়ে উপস্থিত হতে পেরেছি। এবং সে সাথে আমরা জানাতে চাই যে আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অন্যরকম ওই গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর, সহযোগিতা চাচ্ছি, এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন, টাকা পয়সা না, একদম আপনাদের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofree.fm, which is bhwtfm@radiofree.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমাদেরকে যদি আপনি আপনার ঘটনা ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি তো বলে দিলাম। আর এখন যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.foodti। আর যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ টাঙ্গাইল খিরিখেত থেকে লিখে, টাঙ্গাইল কালিহাতি থেকে লিখেছেন যে আমার এসএমএস পড়ো না কেন, আই এম সরি বাট আপনার এসএমএস পাওয়া মাত্র আমি পড়ে ফেলেছি। দীপ্ত আমাদের এসএমএস করেছেন, দীপ্ত আইচ আমাদের এসএমএস করেছেন, নয়ন আমাদের এসএমএস করেছেন, নয়ন মাইলস্টোন হোস্টেল থেকে, এবং তার প্রিটেস্ট এক্সাম, তবুও ভূত এফএম শুনছেন, আপনার পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ একেবারে দায়ী না। আমি আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে আপনার পড়াশোনা সবচেয়ে বেশি জরুরি, এবং কারণ আপনাকে আরও আগামীতে আমরা ভূত এফএমে দেখতে চাই। আপনার এই পড়াশোনাটা যদি খারাপ হয়ে যায় তাহলে আগামী অনেকগুলো এপিসোড আপনি মিস করতে পারেন, তো আমি চাইবো যে এখন পড়াশোনাটাতেই বেশি মনোযোগী হওয়া উচিত আপনার। জোহান চিটাগং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে, ভূত এফএম ইজ গ্রেট লিখেছেন। তাই আমাদেরকে রফিকুল তামিম লিখেছেন যে আনকমন একটা স্টোরি শুনলাম, কুড়িল থেকে লিখেছেন, এসএমএসটি করেছেন আমাদেরকে। এবং রিফাত আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ভয় লাগছে। সাকিব হুসাইন আমাদের লিখেছেন, রাসেল ভাই আচ্ছা তিনি একটা আচ্ছা তিনি অবশ্য অন্য কথা বলেছেন, সেটা আমি আর নাই পড়লাম। সাইদ আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, এবং তিনি বলছেন অন্যরকম ভয় লাগছে বাট কি করব। আমাদেরকে লিখেছেন যে আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু লো করতে বলছেন আমাদেরকে রাসেল। আমাদেরকে টিটু দুর্গাপুর থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম। নাজমুস সাকিব আমাদের লিখেছেন আর এস মেস থেকে যে ভাইয়া বাবু ভাইয়ের স্টোরি শুনবো, হ্যাঁ বাবু ভাইয়ের স্টোরি আমরা আবারও শুনবো। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে রিফাত লিখেছেন ভয় লাগছে আমাদেরকে, সাকিম হোসেন এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি বিথি এবং তার কাছে বলছেন যে এই গরমে ভূত এফ এম শুনছেন এবং ভয় এবং গরম দুটোই চরম। আমাদেরকে তিরক লিখেছেন ভয় লাগছে, গোলাম রাব্বি আমাদের লিখেছেন মিরপুর ঢাকা থেকে এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তুনা এস এম এস করেছেন শামীম, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে তুহিন এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি ফোরটি এই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা ফারনানের কাছে, ফারনান এসছেন পুরান ঢাকা থেকে। ফারনান কেমন আছেন আপনি?
হ্যাঁ ভালো আছি ভাইয়া।
আপনার এখান থেকে বাসায় যেতে কতক্ষণ লাগে?
আমার এখান থেকে বাসায় যেতে মিনিমাম 35 মিনিট তো লাগবে।
মিনিমাম 35 মিনিট। আর আপনার বাসা থেকে আমাদের স্টুডিওতে যেতে কতক্ষণ লাগে?
আর বাসা থেকে স্টুডিওতে প্রায় 2.5 hours তো লাগবে।
2.5 hours, তার মানে বোঝেন যে কত কষ্ট করে স্টুডিওতে যে আজকে তো ফার্নানের এলাকায় মোটামুটি আমরা চলে এসেছি। সো ফার্নান এই জায়গাটা অবশ্য আমি খুব ফার্নান খুব সাহসী, আমি অবশ্য এতটা সাহসী ভাবিনি। ফার্নানের বাসায় অনেক কাণ্ড ঘটে আপনারা সবাই জানেন, বাট আজকে যখন আমরা এলাকায় পৌঁছাই তখন কোন লাইট টাইট সবকিছু ছাড়াই ফার্নান দেখলাম যে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন, তাই না? এলাকার জঙ্গল জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন এবং মানে আপনি তো মানে কি বলবো যে এই জিন ভূতের জন্য তাবিজ দেয়, আপনি কি সাপেরও তাবিজ নিয়ে আসছিলেন সঙ্গে?
না না ভাই, আমি আসলে মানে এমনি মানে খুব মানে সাহস ছিল যে দেখি কি হয়, কিছু হবে না।
সাহস ছিল
যে কিছু হবে না, আশা করি
ইনশাআল্লাহ
হবে না,
হ্যাঁ কিছু হবে না। এবং এইরকম সাহসী মানুষগুলোই ভূত এফএম শুনে ভয় পেয়ে ভালো লেগে আমাদের সাথে কানেক্টেড হয়েছে, আমাদের সাথে জড়িয়ে গেছে তাদের জীবন এবং এখন চলে যাবো ফাইনালের কাছে তার ঘটনার জন্য। আচ্ছা ফাইনাল, এই ঘটনাটা কোথায় ঘটেছিল বা কোন জায়গার ঘটনা আপনি এখন বলবেন?
এই ঘটনাটা এক্স্যাক্টলি এই কেরানীগঞ্জেরই কোন একটা জায়গার ঘটনা, সম্ভবত ভাগনার দিকে। এক্স্যাক্ট প্লেসটা আসলে মানে ঠিক লোকেশনটা এখনো জানতে পারিনি।
আচ্ছা,
আমি যতটুকু শুনেছি যে ভাগনা নামে একটা জায়গা আছে এখানে,
ওকে,
সেখানকার একটা ঘটনা
শুনি আমরা ঘটনাটা।
আমি ঘটনা চলে যাই, আমাকে এই ঘটনাটা শেয়ার করে সাইম নামের একজন এবং ওর বাসা হচ্ছে কেরানীগঞ্জেরই নেক্রোজবাগ নামক একটা জায়গায়। আপনার হয়তো অনেকেই চিনে থাকবেন জায়গাটা, তো ও আমাকে ঘটনাটা শেয়ার করে এবং এই ঘটনাটা এই কেরানীগঞ্জেরই কোন একটা লোকেশনের ঘটনা হবে, আমি ঠিক জানি না, সম্ভবত ভাগনা দিকে হতে পারে,
মানে আমরা যেখানে ঘটনাগুলো বলছি সেখানকারই ঘটনা।
হ্যাঁ,
বলেছিলাম না যে ফার্নান এলাকাবাসী এখানকার।
হ্যাঁ
মানে এলাকাবাসী।
হ্যাঁ রাইট। তো আমি ঘটনা চলে যাই, সেটা হচ্ছে যে সাইম আমাকে যে ঘটনাটা বলে যে একবার ওর এক কাজিন ঢাকার বাইরে থেকে একবার ঘুরতে আসে কেরানীগঞ্জে, প্রায় কয়েকদিন ওদের সাথেই থাকে এবং যেটা হয় যে একদিন রাত্রে ওরা সাইম ওর কাজিন এবং ও নিজে মানে সাইম ওর কাজিন এবং ওর এক ফ্রেন্ড ওরা তিনজন একদিন বসে রাত্রে আড্ডা দিচ্ছিল এবং ওরা হঠাৎ করেই ওর কাজিন একবার বলে উঠলো যে আজকে একটা কাজ করা যায়, যে অ্যাডভেঞ্চার করা যায়, যে আমরা রাত্রি কোনো একটা জায়গায় যাব এবং সেখানে যেয়ে কোনো একটা হন্টেড প্লেস যদি থেকে থাকে সেখানে ঘুরে ভূত দেখার চেষ্টা করব, ভূত দেখবো আজকে। তো এরকম কথাটা শোনার পরে সাইম যেটা বলে যে হ্যাঁ ঠিক আছে, এরকম অনেক জায়গায় আছে কেরানীগঞ্জে যেখানে মানে হন্টেড অনেক খালি জায়গা পড়ে আছে অনেক বড় বড় প্রান্তর, তো ওখানে গিয়ে আমরা ঘুরে আসতে পারি তো বেটার হবে। তো সাইম যেটা সাজেস্ট করলো ওদের যে আমরা এক কাজ করতে পারি, আমাদের দু তিনটা বাড়ি পরেই আরেকজন সিনিয়র ভাই থাকেন, তো সিনিয়র ভাই কাছে গেলে উনি অনেক লোকেশন আমাদের দিতে পারবেন আসলে কোথায় গেলে মানে এরকম কোন একটা হন্টেড প্লেস পাওয়া যেতে পারে এরকম কিছু একটা। তো যেই কথা সেই কাজ। তো তিনজনে মিলে সেই যে সিনিয়র ভাই ওনার বাসায় সবাই গেল এবং যাওয়ার পরে যেটা হলো যে সিনিয়র ভাইকে বলা হলো যে ভাই আমরা আসলে মানে আজকে রাত্রে একটা অ্যাডভেঞ্চার করতে চাই, মানে আশেপাশে ঘুরবো, এরকম কোনো হন্টেড প্লেস বা এরকম জায়গা যেখানে আমরা ঘুরতে চাই এবং ভূত দেখতে চাই আসলে। তখন ওই সিনিয়র ভাই যেটা বললো যে এই কাজগুলো আসলে করাটা ঠিক হবে না, কারণ এত রাত্রে মানে জিনিসটা বেটার না, আসলে অনেক প্রবলেম হতে পারে। আর এখানে আমি আরেকটা কথা বলবো যে এই যে সিনিয়র ভাইটার কথা যে আমি বলছি, উনি যেটা হচ্ছেন যে ওনার একটু পরিচয় দিতেই হয়, উনি যেটা একসময় করতেন যে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক উনি পারতেন এবং আরও যেটা হয় যে অনেক সময় যে বান কাউকে যেমন বান দেওয়া হয়, চালান করা হয় অনেক কিছু, তারপরে এবং সেটাকে ছাড়ানো বান ছাড়ানো এরকম অনেক কিছু সে পারতেন এবং এই বিষয়ে অনেক যথেষ্ট পারদর্শী ছিলেন। যদিও সে এখন এই ধরনের কাজের
সাথে কোনো মানে ভালো কারণে এগুলো করতেন নাকি মানে মানুষের উপকার করতেন নাকি?
মানুষের উপকার করতেন, মানুষের উপকারটাই বেশি করতেন আর কি, এই বিষয়গুলোর সম্পর্কে সে হেল্প করতেন আর কি যেটা। তো বর্তমানে সে এখন এই ধরনের কাজের সাথে জড়িত না। তো উনি অনেক জড়াজড়ি করার পরে উনি যেটা বললেন যে হ্যাঁ আমি তোমাদেরকে আসলে একটা জায়গায় নিয়ে যেতে পারি কিন্তু তোমাদের কিছু শর্ত মেনে চলতে
হবে
এবং সেই শর্তগুলো হচ্ছে যে মানে কোনোভাবে তাকে কোশ্চেন করা যাবে না যে আমরা আসলে কোথায় যাচ্ছি এবং আর যেটা হচ্ছে যে ওনার পিছন পিছন যেতে হবে এবং কোনো মতেই ভয় পাওয়া চলবে না। যদি শর্তগুলো মানা যায় তাহলেই সে তাদেরকে সেখানে নিয়ে যাবে।
আচ্ছা,
তো সবকিছু ঠিক হলো এবং সবাই রাজি হলো, বললো যে হ্যাঁ ভাই আমরা যাবো, কোনো প্রবলেম নেই, আমরা সব আপনার যা যা বলবেন সেটাই শুনবো, কোনো প্রবলেম নেই। আর যেহেতু অ্যাডভেঞ্চার, এখানে ভয় পাওয়ার কিছুই নেই, আমরা একদমই ভয় পাবো না। তো ওরা যেটা করলো যে সবাই একসাথে রওনা হলো এবং ওই সিনিয়র ভাই যেটা করলেন যে বাসার থেকে একটা ছোট পিতলের ছোট কলসের মতো একটা কিছু তার সাথে নিলেন।
আচ্ছা,
এটা নিয়ে সে সামনের দিকে হাঁটা শুরু করলেন। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে ওনাদের যে বাসা থেকে বেশ কিছু দূর হাঁটার পরে যেটা হয় যে একটা মেইন রোড তাদের বাসার মাঝখানে আসে, একটা মেইন রোড যেটা হাইওয়ে মোটামুটি, এবং এই হাইওয়েটা ঠিক অপর পাশে ছিল 10 গ্রাম কবরস্থান, অনেকেই হয়তো বা চিনে থাকবেন এটা।
আজকে মনে হয় এটা নিয়ে কথা হচ্ছিল,
অনেক সময় এটাকে ন্যাক্রোজ বা কবরস্থানও বলে থাকেন অনেকে। তো এই কবরস্থানের ভিতরে সে চলে যায় এবং যেহেতু উনি আগেই বলেছিলেন যে ওনাকে কোনো কোশ্চেন না করতে, যেমন আমরা আসলে কোথায় যাব, তো কেউ ওনাকে কোনো কোশ্চেন করলেন না এবং ওনার পিছন পিছন সবাই সেই কবরস্থানের ভিতরে চলে গেল।
আচ্ছা,
তো কবরস্থানের ভিতরে যাওয়ার পরে একটা কবর, যে কবরটা বেশ পুরনো ছিল এবং সেই পুরনো কবরের পাশে সে বসলো। বসে কবরটাকে জিয়ারত করার পরে সেই কবরের থেকে কিছু মাটি নিয়ে সেই কলসটা ভর্তি করলো।
আচ্ছা,
এবং সেটা করার পরে সে যেটা করলো, তার হাতে একটা পানির বোতল ছিল, সেই পানির বোতলটাকে সুরা জিন 3 বার পরে ফু দিল। এবং এই কাজগুলো করার পরে সে যখন উঠে দাঁড়ালো, তখন যে 3 জন ছিলেন, সাইম ছিল, সাইমের কাজিন, ওনারা যেটা জিজ্ঞেস করলেন যে ভাই আপনি এটা কি করলেন আসলে, মানে আমাদের তো একটা হন্টেড প্লেসে যাওয়ার কথা ছিল, তা আমরা কি কবরস্থানটা থেকে হন্টেড প্লেসে আসলাম? তখন উনি যেটা বললেন যে সিনিয়র ভাইটা যে বললেন যে আমরা আসলে কবরস্থানে, কবরস্থানটা একটা হন্টেড প্লেস না, আমরা এখানে জাস্ট আসছি একটা কাজের জন্য, এবং এখানে জাস্ট আসছি আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটার জন্য প্রোটেকশনের জন্য, এবং এখান থেকে এই কবরের মাটি এবং এই পানি, মানে সুরা পড়া পানিটা, পড়া পানিটা সাথে থাকবে আমাদের, এবং এটা হচ্ছে আমাদের একটা প্রোটেকশন, আর কিছুই না। এটা বলে সে হাঁটা ধরলো। সাইম, সাইমের কাজিন এবং ওর যে ফ্রেন্ড এবং যে সিনিয়র ভাই, তারা একসাথে পিছন পিছন হাঁটছিল, প্রায় অনেকক্ষণ তারা একসাথে হাঁটলো এবং তখন ঘড়িতে রাত 10:30 বেজে গেছে। তারা প্রায় আরো ঘন্টা খানিক সেই গ্রামের পথ ধরে হাঁটলো। মাঝখানে গ্রামের সেই রাস্তা এবং আশেপাশে হয়তোবা ছোট ছোট দু একটা চার সিগারেটের দোকান, ছোট ছোট বাড়িঘর সবকিছু দেখা যাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছালো যে জায়গাটাতে কিছুই নেই, মানে বলতে গেলে একদম খালি রাস্তা, পাশে বড় বড় ধান ক্ষেত এবং অনেক দূরে দূরে ছোট ছোট দু একটা বাতি চলছে, এর মানে ছোট অনেক দূরে দূরে অনেকগুলো বাড়ি, আশেপাশে কোনো দোকান নেই, কোনো মানুষ নেই, কিছু নেই। তো এরকম একটা জায়গায় আসার পরে, বেশ কিছু দূর হাঁটার পরে তারা হঠাৎ করে যেটা দেখলো যে ওনাদের কিছু দূরেই একটা বাতি জ্বলছে, এবং আরো কিছুক্ষণ হাঁটার পরে যখন ওরা সামনে গেল ওই বাতিটার, তখন ওরা দেখলো যে ওটা হচ্ছে একটা মসজিদ, মানে মসজিদটা সম্পূর্ণ তালা লাগানো, মানে হয়তোবা মসজিদের যে মুয়াজ্জিন সে হয়তোবা নামাজ পড়িয়ে বাড়ি চলে গেছে, এবং মসজিদটা সম্পূর্ণ খালি এবং মসজিদের যে ওযুখানা, ওযুখানা থেকে সেই বাতিটা জ্বলছিল। এবং ওরা চিন্তা করলো যেহেতু আমরা অনেক দূর হেঁটে গেছি এবং অলরেডি 11:30 বেশি বেজে গেছে, 11:30 কিন্তু এই ধরনের মফস্বলের অনেক রাত্র, তো ওনারা যেটা চিন্তা করলো যে আমরা এখানে কিছুক্ষণ একটু বিশ্রাম নিব। ওরা অনেকে হাত মুখ ধুলো, ফ্রেশ হলো, এবং তখন হঠাৎ করে সাইম এবং সাইমের কাজিন ওই সিনিয়র ভাইটাকে বললো যে ভাই আমরা তো আসলে অনেক দূর চলে আসছি, মানে কাজ করি, আজকে আমাদের এই অ্যাডভেঞ্চার করার দরকার নেই, আমরা আবার বাড়ি ব্যাক করি, কারণ অলরেডি বাড়ি ফিরতেও এখনো প্রায় ঘন্টাখানিক লেগে যাবে। আর তখন ওই সিনিয়র ভাই যেটা বললেন যে না, তোমরা যেহেতু ভূত দেখতে চেয়েছো আমি তোমাদেরকে একটা কিছু আজকে দেখাবোই, এবং যেহেতু আমি তোমাদেরকে বলছি যে তোমরা কোনো কোশ্চেন করতে পারবে না, তোমরা প্লিজ কোনো কোশ্চেন করো না, আমার সাথে চলো। তো সবাই যেটা করলো যে সবাই শেষ পর্যন্ত একমত হলো এবং আবারও তারা সেই গ্রামের গহীন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল এবং হঠাৎ করে সেই যে সিনিয়র ভাই সে হঠাৎ করে থেমে গেল এবং সে বলল, একটা গাছ দেখি, একটা হিজুল গাছ ছিল অনেক পুরনো, সেই হিজুল গাছটা দেখি সে বলল যে এই গাছটার সামনে দিয়ে তোমরা খুব সাবধানে এসো। তখন সবাই জিজ্ঞেস করলো কেন ভাই, এই গাছটাতে কি সমস্যা? তখন সেই সিনিয়র ভাই বলল যে এই গাছটাতে নাকি নাক থাকে। আর আমি এখানে আরেকটা কথা বলবো, এটা এটা কি জিনিস, সে নাক বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে এটা অনেকে যেটা ডেফিনিশন দেয় যে এটা হয়তো কোনো একটা জিনের মতো হবে এবং যেটা তার মানে লাইফের একটা বিশেষ সময় সাপ হিসেবে থাকে এবং একটা বিশেষ একটা সময় মানুষ হিসেবে থাকে, মানে ডুয়াল পার্সোনালিটি। তো উনি যেটা বললো যে এখান থেকে তোমরা খুব সাবধানে এসো, কারণ এটা খুব খারাপ একটা গাছ, অনেক পুরনো একটা হিজল গাছ। এবং সবাই থেকে জিজ্ঞেস করলো ভাই আপনি এত কিছু কিভাবে জানেন, মানে এটা তো অনেক দূরের রাস্তা, আমাদের বাড়ি থেকে তো অনেক দূরের পথ, আপনি এগুলো কিভাবে জানেন? তখন উনি হেসে বলল যে আমি আসলে অনেক আগে যখন এই মানে তাবিজের কাজগুলো করতাম, তখন এই পাশে একটা শ্মশান আছে, মানে বেশ কিছু দূর যাওয়ার পর একটা শ্মশান ঘাট আছে, এই শ্মশান ঘাটে প্রায় রেগুলারই আসতাম। এই শ্মশানের একজন ঋষি আমাকে এই কথাটা বলেছিল এবং বলেছিল যখন আমি বাড়ি ফিরব তখন যেন গাছটার সামনে দিয়ে খুব কেয়ারফুলি বাড়ি ফিরি, কখনই যেন এই গাছটার নিচে আমি ভর দুপুরে এবং গভীর মানে গভীর রাত্রের দিকে কখনই যেন না দাঁড়াই। তো এই কথাটা আমাকে সেই ঋষি বলেছিল, তারপর থেকে আমি খুব কেয়ারফুলি এখান থেকে চলতাম। তো এই কথা বলার পর তখন সবাই বলল যে ভাই আমরা কি আসলে একটা শ্মশানে যাচ্ছি? তখন ওই সিনিয়র ভাই যেটা বললো যে হ্যাঁ আমরা একটা শ্মশানে যাচ্ছি। তো তখন সবাই একটু বেশ ভয় পেয়ে গেল এবং তারা বললো যে ঠিক আছে আজকে যাবো সেই শ্মশানে। তা আবারও তারা বেশ কিছুক্ষণ হাঁটলো, গ্রামের গহীন পথ, কালো অন্ধকার, আর কিছু দেখা যায় না, প্রচন্ড অন্ধকার, দুপাশে বড় বড় ধান ক্ষেত এবং কিছুক্ষণ আগে যে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছিল এখন সেগুলো আর কিছুই দেখা যায় না, বড় বড় বাঁশঝাড় আর কিছুই নেই। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর ওদের সামনে একটা রাস্তা আসলো এবং সেটা হচ্ছে যে একটু উঁচুর দিয়ে, মানে হচ্ছে একটু উঁচু উঁচুতে, সেই উঁচু রাস্তাটা যখন ওরা ক্রস করলো ওদের চোখের সামনে পড়লো একটা অনেক পুরনো ভাঙা জীর্ণ শীর্ণ একটা মন্দির। এবং এই মন্দিরটা দেখে মনে হবে যে অনেক আগে এই মন্দিরে কেউ হয়তো বা পুজো দিত, কিন্তু বর্তমানে হয়তো বা কেউ এখানে পুজো দিত আর আসে না, এরকম জরাজীর্ণ এবং পুরনো একটা মন্দির যেটা প্রায় বন্ধই বলা যায়। এবং সেই মন্দিরটার ডান পাশেই ছিল অনেক পুরনো একটা বট গাছ। এই বট গাছটাকে দেখলেই মনে হবে যে প্রায় 100-150 বছর তো হবেই। বট গাছের শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে গেছে। আর সময় জিজ্ঞেস করলো যে ভাই এই মন্দিরটার মানে শ্মশান ঘাটটা আসলে কোথায়? তখন উনি বললো যেটা যে মন্দিরটা ক্রস করার ঠিক বাম দিকে আমরা চলে যাব এবং ওখানে হচ্ছে শ্মশান ঘাট। তো আবারও তারা তার পিছন পিছন চলে গেল এবং এক সময় যেতে যেতে হঠাৎ সেই শ্মশান ঘাট তাদের চোখের সামনে এসে পড়ল। তারা সবাই সেই শ্মশান ঘাটের ভিতরে গেল এবং সাথে সাথে তাদের গা ছমছম করে উঠলো, কিচ্ছু দেখা যায় না, কালো অন্ধকার, প্রচন্ড অন্ধকার সেখানে এবং প্রচন্ড ভয় তারা পাচ্ছিল। তখন সবাই তাকে বলছিল যে ভাই আমরা আসলে বাড়ি ফিরে যাই, আমাদের এখানে থাকাটা আসলে ঠিক হবে না। তখন সেই সিনিয়র ভাই তাদেরকে বলল যে না আমরা এখন আর বাড়ি যেতে পারবো না, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমাদেরকে দেখতেই হবে। এবং এই কথা বলার পর যে সিনিয়র ভাই উনি যেটা করলেন যে শ্মশান ঘাটের একটা জায়গায় সবাইকে বসতে বললেন এবং বসার পর উনি যেটা করলেন যে শ্মশান ঘাটের যে মাটি সেখানে একটা একটা সার্কেল আঁকলেন, একটা সার্কেল আঁকলেন এবং সাথে সাথে উনি যেটা করলেন যে সার্কেলের দুপাশ দিয়ে দুটো ক্রস চিহ্ন আঁকলেন, মানে কাঁটা চিহ্নের মতো, এবং ক্রস চিহ্নের চারপাশে চারটা যে কোণা ছিল চারজনকে বললেন যে তোমরা এই চার কোণায় বসো এবং আমি যেটা বলবো সেটা তোমরা করবা। মানে আঁকে এবং উনি যেটা বলে যে তোমরা কোনো অবস্থাতে আমরা সবাই আমাদের সবার হাত ধরে রাখবো এবং কোনো অবস্থাতেই আমাদের এই হাত যেন আমরা না ছাড়ি, কেননা যেই হাত ছাড়বো তারই বিপদ হবে এবং কি মৃত্যু পর্যন্ত হতে পারে।
আচ্ছা,
তো আমি যেটা বলবো তোমাদেরকে সেটা শুনতে হবে এবং তোমরা কখনোই হাত ছাড়বে না। অনেক সময় যেটা দেখা যেতে পারে যে হঠাৎ করে অনেক পরিচিত কেউ কারো কণ্ঠস্বর পিছন দিয়ে মানে ডাকতে পারে, অনেক ভয়ানক কিছু শব্দ শুনতে পারো, সেক্ষেত্রে তোমরা কখনো কারো হাত ছাড়বে না। তো যেই কথা সেই কাজ। তো সে সবার হাত ধরলো, সবাই যার যার হাত ধরলো এবং সে হঠাৎ করে বিড়বিড় করে কি জানি বলা শুরু করলো এবং সেটা শুনলে মনে হবে কোনো মন্ত্রযন্ত্র সে মন্ত্র মানে সে পড়ছে। এরকম প্রায় 10-15 মিনিট কেটে গেল। অনেকক্ষণ এই মন্ত্র পড়ার পরে হঠাৎ করে একটা প্রচণ্ড বাতাসের ঝাপটা সেই শ্মশান ঘাটের উপর দিয়ে বয়ে গেল, মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে এবং সেই অবস্থাতে সবাই সবার হাত প্রচণ্ড জোরে ধরে রেখেছে। এবং একটা সময় হঠাৎ করে সেই শ্মশান ঘাটের পেছনে ছিল অনেক পুরনো অনেক বড় একটা বাঁশঝাড় এবং সেই বাঁশঝাড়ের ভিতর থেকে মনে হচ্ছে অনেকগুলো শিয়াল যদি একসাথে ডেকে ওঠে যেরকম ভয়ানক শব্দ শোনাবে, ঠিক সেরকম একটা ভয়ানক শব্দ। এবং এই শব্দ যদি আমরা কেউ শুনি মানে আমরা সেখান থেকে দৌড়ে পালানোর কথা, কিন্তু আমাকে যেটা ওরা বলে যে ওরা এই শব্দ শোনার পরেও একজন আরেকজনের হাত ধরে গেছিল এবং ওরা মানে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছিল যে এরকম কিছু একটা হতে পারে। ঠিক তখনও সে মন্ত্র পড়ছিল এবং একটা সময় এই শিয়ালের শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কিন্তু তারপরও সেই সিনিয়র ভাই তখনও মন্ত্র পড়ছিল। ঠিক তখনই আবারও হঠাৎ করে অদ্ভুত আরো ভয়ানক একটা শব্দ তারা শুনতে পেল এবং এবার হচ্ছে মনে হচ্ছে কেউ যেন গর্জন করছে অনেক বড়, বাঘের গর্জনের মতো এরকম অনেক বিকট শব্দ সেই বাঁশঝাড় থেকে ছুটে আসছিল। এই শব্দ শোনার পরে তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং তারা কেন জানি একজন আরেকজন হাত একদম ভালো মতো ধরে গেছিল, কেউ হাত আসলে ছাড়েনি। তো এই পর্যায়েও সেই মন্ত্র পড়ছিল এবং একটা পর্যায়ে সে মন্ত্র পড়া বন্ধ করে দিল এবং সাথে সাথে সেই শব্দগুলা কোথায় যেন হারিয়ে গেল, সবকিছু নিঃশব্দ। চাঁদের আলোতে সেই বিশাল বটগাছের ডালপালাগুলো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না, কোনো শব্দ নেই, কিছু নেই। হঠাৎ করে সেই সিনিয়র ভাই গম্ভীর্য চেহারায় সবাইকে বললেন যে আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমি আসলে অনেক আগেই এই জিনিসগুলো ছেড়ে দিয়েছিলাম, আমি তোমাদেরকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য শ্মশানঘাটে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এই মন্ত্রের কারণে এখানে কোনো খারাপ কিছু একটা চলে আসবে, তো আমি আসলে এটা ভুল করে ফেলেছি, আমি নিজেও এখন মানে ভুলের জন্য আসলে দোষী, এখন যেটা করা যায় যে এখানে যেহেতু কোনো একটা শব্দ আমরা শুনতে পেরেছি হয়তো বা কোনো একটা খারাপ কিছু এখানে চলে আসছে, এখন এটাকে আমি তাড়াতেও পারবো না, কিছুই করতে পারবো না। তো এই কথা যখন সে বলছিল হঠাৎ করে এক ধরনের একটা শব্দ সে আবার শুনতে পেল এবং সেটা হচ্ছে গড়গড় গড়গড় করে একটা শব্দ, মনে হচ্ছে কেউ গড়গড় করে শব্দ মানে কেউ ডাকছে, এবং সেই শব্দটা আসছিল সেই মন্দিরটার সাথে যে বটগাছটা সেই বটগাছটার সামনে থেকে। তখন সবাই সেই বটগাছটার সামনে গেল এবং সেই ঘন অন্ধকারের মাঝখানে দেখলো যে দুটা লাল চোখ জল জল করছে, এবং সেই অন্ধকারে তারা ভালো মতো দেখলো যে ওটা হচ্ছে একটা কুকুর অনেক জোরে গর্গ শব্দ করে ডাকছে, এবং সেই কুকুর তার আকারকৃতি নর্মাল কুকুরের থেকে অনেক বড় ছিল। এবং তখন যেটা সে করলো সিনিয়র ভাই, ওনার হাতে যে মাটি ছিল কবরস্থান থেকে আনা সেই মাটি এবং সেই পড়া পানি সেদিকে সে ছুড়ে মারল, এবং মুহূর্তের মধ্যে সেই জিনিসটা ওদের চোখের সামনে দু থেকে তিন হাত উপরে উঠে গেল এবং সাথে সাথে ধোয়ার কুণ্ডলী পাকিয়ে সেই বট গাছের মধ্যে ফ্যানিশ হয়ে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে ওরা এক দৌড়ে সেই শ্মশানঘাট থেকে বেরিয়ে গেল এবং সেই যে পথ সেই পথ ধরে আবার হাঁটা শুরু করলো বাড়ি ফেরার উদ্দেশ্যে। যখন তারা সেই হিজুর গাছের সামনে দিয়ে আবার ক্রস করতে যাবে তখন তারা দূর থেকে দেখলো যে ওখানে কে যেন সাদা কাপড় পরে বসে আছে। তখন ওরা যখন সামনে গেল সেই গাছটার, ওরা দেখলো যে ওখানে একজন বৃদ্ধ বসা, সাদা দাড়িওয়ালা, হাতে ছড়ি নিয়ে বসা এবং অনেক বড় জোব্বা পরা। এখন যেহেতু ওই গাছটাকে ক্রস করে ওদেরকে বাড়ি ফিরতে হবে, ওই গাছটার কাছে যখন তারা গেল ওই বৃদ্ধ তাদেরকে লক্ষ্য করে বলল যে তোমরা আজকে প্রাণে বেঁচে গিয়েছো, যদি প্রাণ থাকে আর কখনো এই পথে এসো না। সাথে সাথে ওই বৃদ্ধ এই কথা বলেই ওই গাছের পিছনে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল এবং তারা বহু কষ্টে শেষ পর্যন্ত তাদের বাড়ি ফিরে আসলো। সেদিন রাতে তাদের আর ঘুম হয়নি, কিন্তু ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত তবে বেটার হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না। এই ঘটনাটার পরে যেটা হলো যে এরপরে ঠিক সাত দিন তারা ওই যে চারজন ছিল তারা একইভাবে এই শব্দ, এই যে গর্গ শব্দটা তারা প্রত্যেকদিন রাতে স্বপ্নে দেখত, এবং সব থেকে অবাক বিষয় ছিল তারা যখন দিনের বেলা কোথাও বের হতো তখন এই কালো কুকুরটাকে ওদের চোখের সামনে বারবার চোখে পড়ত। এবং এই সব ঘটার পরে ঠিক সাত দিন পরে ওরা চারজন গ্রামের এক হুজুরের কাছে গেল এবং হুজুর বলল যে এই শ্মশানঘাট এই ধরনের জায়গাগুলোতে মানুষের নর্মালি যাওয়াটা উচিত না, কোনো প্রয়োজন ছাড়া, আর যেহেতু তোমরা গিয়ে এই ধরনের কাজ করেছো ওটা মানে কোনো একটা খারাপ কিছু তোমাদের সাথে চলে এসেছে। তারপর হুজুর বেশ কিছু আমল তাদেরকে দেন এই আমলগুলোকে মেনে চলার জন্য এবং বলেন যে আর কখনই এরকম এসব জায়গায় না যাওয়ার জন্য। এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ শোনান আপনাকে। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকে এসএমএস করছেন, অভি আমাদের রাজ্য থেকে এসএমএস করছেন, তিনি সিক বাট তারপরও আমাদের সাথে রয়েছেন এখন পর্যন্ত। এখন ঘড়িতে সময় রাত 2:15। বিপ্লব আমাদের ময়মনসিং থেকে লিখেছেন এবং তিনি বলেছেন তারা সবাই ফ্রেন্ডরা মিলে শুনছেন। আমাদেরকে ঝিলিক লিখেছেন টুকপাড়া থেকে। এছাড়া আমাদেরকে সোহাগ লিখেছেন নাইস এপিসোড এবং আমাদেরকে লিখেছেন তিনি যে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কন্ট্রোল করতে। অভি আমাদের লিখেছেন যে রাসেল ভাই, আচ্ছা অভির কথা এস এম এস আমি পড়েছি। আমাদের ডিজে জুবায়ের মুক্তাগাজ থেকে এস এম এস করেছেন, ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। নাহিদ আমাদের বাগেরহাট থেকে এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে মনে হচ্ছে দাদির কোলে মাথা রেখে ঘটনা শুনছি। হ্যাঁ, আমাদের আমাদের প্রাথমিকভাবেই মানে আমাদের পরিকল্পনা এরকম ছিল যে আপনাদের ছোটবেলায় এরকম আমরা শুনতাম আমাদের পরিবারের গুরুজনদের কাছে যে সমস্ত জিন ভূতের ঘটনা সেগুলো আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসবো এবং রাতের বেলা আপনাদেরকে ঠিক ওইভাবে ঘটনাগুলো শোনাবো। শুভন ধানমন্ডি থেকে লিখেছেন তিনি তার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া খুলনা থেকে ভূত এসে শুনছেন। পার্থ আমাদের এস এম এস করছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা তিনি এবং আচ্ছা তিনি এস এম এসটা নিশ্চয় বুঝিনি। ইপি আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে খুব ভয় লাগছে বাট স্টোরিটা খুব সুন্দর। নোভা আমাদের লালবাগ থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সোহাগ। আচ্ছা আমাদেরকে নোভাও বলছেন যে নোভাও যেটা বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমাতে হবে। আমাদেরকে সামিহা চিটাগং থেকে লিখেছেন যে চিটাগং থেকে তিনি লিখেছেন যে মেসেজটা পড়তে বলেছেন তিনি। আমাদেরকে মেঘ দিশা এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে অ্যালেক্স তাঞ্জিল এবং তিনি মুন্সিগঞ্জ থেকে এস এম এস করেছেন। আজকের এপিসোডটি তার কাছে ভাল লাগছে। প্রীতি আমাদের এস এম এস করেছেন এবং অনেক 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 ভয় লাগছে তার কাছে। পার্থ আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। শিপু আমাদের জিঞ্জিরা থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রাজিয়া।
এবং তিনি বলছেন যে তার বাড়িও কেরানীগঞ্জ এবং তিনি বলছেন আগে যদি জানতাম তাহলে তিনি আসতেন এখানে। এবং আমাদেরকে জামান লিখেছেন ময়মনসিং থেকে, এটা তার থার্ড এস এম এস, বাট তিনি বলছেন যে থার্ড এস এম এস এফ এম শুনে তিনি হচ্ছে ওই কোয়ালিটি, আচ্ছা তিনি বলছেন যে এখনো মানে ক্লিয়ারলি তিনি শুনতে পাচ্ছেন, এরকম একটা ব্যাপার ঘটছে তার সাথে। পাপ্পু আমাদের এস এম এস করছেন ভূতের গলি থেকে, অসম্ভব এনজয় করছি, থ্যাংকস রাসেল ভাই অ্যান্ড ইউর টিম। ডিজে রাজ আমাদের এস এম এস করেছেন শান্তিনগর থেকে যে মনটা অনেক খারাপ বাট ভূত এফ এম শুনছি ভালো লাগছে। জিম আমাদের রংপুর থেকে এস এম এস করেছেন, না রূপনগর থেকে এস এম এস করেছেন, রূপনগর ঢাকা থেকে। এবং আজকে আমরা প্রতিদিন স্টুডিওতে বসে ঢাকার এস এম এস পড়ি এবং মনে করি মানুষ কত দূর দূরান্ত থেকে এস এম এস করছে, আজকে আমরা ঢাকার বাইরে বসে ঢাকার এস এম এস পড়ছি। লুসা আমাদের লিখেছেন মিরপুর থেকে, এছাড়া আমাদেরকে লোপা এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এম আলম, এছাড়াও তানজিম আমাদের এস এম এস করেছেন, তার কাছে ভয় করছে। আমাদের এস এম এস করেছেন মনি সাভার থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আলিফ, এবং আচ্ছা মনির এটা ফার্স্ট এস এম এস, আমাদেরকে আলিফ এস এম এস করেছেন টঙ্গী গাজীপুর থেকে, এবং তিনি বলছেন তার এস এম এস পড়েন না কেন, আমার আমি আপনার এস এম এস পড়ে ফেলাম। মিন্টু ময়মনসিং থেকে আমাদের এস এম এস করেছেন এবং আজকে তার কাছে অনেক ভয় লাগছে। আমাদেরকে মজুমদার স্বপন এস এম এস করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে, এবং আমাদেরকে আচ্ছা পাপড়ি এস এম এসটা একটু আগে আমি পড়লাম, আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম এস করেছেন এছাড়াও কবি জিঞ্জিরা থেকে আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রুজন চরম লাগছে তার কাছে, আমাদেরকে আস্তানা এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রংপুর বয়, এছাড়াও শাহ তামাল রাজশাহী থেকে এস এম এস করেছেন, ফুর্তি আচ্ছা নাম লেখেননি সুতরাং এস এম এসটা পড়তে পারছি না, স্বপ্নের আমাদের এস এম এস করেছেন নতুন চমকের জন্য থ্যাংকস জানিয়েছেন তিনি ভূত এফ এমকে, সাইফুল ঢাকা থেকে এস এম এস করেছেন লিখেছেন আই লাভ ভূত এফ এম। ফেসবুকে কিন্তু প্রচুর কমেন্ট রয়েছে, ফেসবুকের কমেন্টগুলো এসে পড়বো, তার আগে ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যাওয়ার আগে বলে দিই আমাদেরকে এস এম এস পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট ফুর্তি ডট এফ এম, উইচ ইজ BHOOTFM এট দ্য রেট RADIOFORTI.FM, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে আমাদের সাথে যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে আপনি চলে যান www.facebook.com/radio.foodti, এখানে দুটো পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোতে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, জানাতে পারেন যে আজকে ভূত এফএম আপনার কেমন লাগছে, ভূত এফএম এর কাছে আপনার আর কি কি প্রত্যাশা রয়েছে সেগুলো আমাদেরকে জানাতে পারেন, এবং সেই সাথে আমাদের এই পেজটার সাথে সবসময় কানেক্টেড থাকতে পারেন। একটা ঘোষণা দিয়ে দিই যে আজকে যেরকম আমরা এখানে ভূত এফএম নিয়ে আসলাম ঢাকার বাইরে কেরানীগঞ্জে, এবং এটা সাতটা বটতলা, এবং এই বটতলা নিয়ে কিন্তু অনেক রিউমার রয়েছে এলাকায়, অনেক এলাকাবাসীর মুখ থেকে আমরা অফ এয়ারে অসংখ্য ঘটনা শুনেছি, এবং সেই জায়গা থেকে আমরা করছি আপনাদের জন্য। এবং এখানে আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা আপনারা একটু আগেও শুনেছেন যে বেশ ঝোপঝাড় এবং এখানে নানান রকমের মানে সাপের ভয় রয়েছে, তারপর আমরা এখানে বসে শো করছি, এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বেশি ভয় যেটা সেটা হচ্ছে গরম, মনে হচ্ছে যে ঠান্ডা লেগে যেতে পারে এবং মশার কামড়ে ম্যালেরিয়া হতে পারে, তাহলে তো আগামী ভূত সময়ের খবরই রয়েছে। তারপরেও বলছি এরপরে আমরা যেখানেই যাই না কেন আপনারা যাবেন আমাদের সঙ্গে, কিভাবে আপনারা সরাসরি আমাদের সঙ্গে এসে উপভোগ করতে পারেন ভূত এফএম ঠিক এখন যেভাবে অনেকেই উপভোগ করছেন, আমরা যেখানে বাংলাদেশের যে প্রান্তরাই যাই না কেন আপনারা সরাসরি চলে যেতে পারেন, আপনারা যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে, এবং সরাসরি দেখতে পারেন আমাদের টিমকে কিভাবে তারা কাজ করছে, কিভাবে সম্প্রচার হচ্ছে আমাদের ভূত এফএম। এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে কানেক্টেড থাকতে হবে, বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে, আপনার এলাকার বর্ণনা দিয়ে ঘটনা পাঠাতে হবে, আপনার এলাকায় এই ধরনের কি কি ঘটনা আছে রয়েছে, আপনার এলাকায় আমরা কেন যাব, কোন ধরনের ঘটনাগুলো আপনাদের এলাকায় বেশি ঘটে, সে সমস্ত জিনিস লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি চলে যাব আপনাদের এলাকাতেও। আপাতত একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ইজ রেডিও
আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা ফ্রম যশোর ক্যান্টনমেন্ট। রসেল ভাই, আজকে আমি আমার গ্রামের বাড়িতে ঘটা একটা ঘটনা আপনাদের শেয়ার করছি। তো ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের কাজের ছেলে মোজাহিদকে কেন্দ্র করে। তো এই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 10-12 বছর আগে। আমি রিসেন্ট ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো মোজাহিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো আমরা একসাথে বসে গল্প করছিলাম। তো একটা সময় আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কথাবার্তা শুরু করি। তো তখন ও আমাকে এই ঘটনাটি শেয়ার করে। তো ঘটনাটি আমার প্রচন্ড ভয় লাগে, যার জন্য আজকে ভূতের ফ্যামিলি শেয়ার করছি। তো আমি যথারীতি আমার শোনা ঘটনায় চলে যাই। মোজাহের তখন আসলে আমাদের বাড়িতে কাজ করতো না, তো ও তখন আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাড়ি ছিল, যে বাড়িটি হাকিম সাহেবের। তো হাকিম সাহেবের বাড়িতে সে কাজ করতো তখন, সে অনেক ছোট ছিল। আমাদের আপনি হয়তো জানেন বাগেরহাট জেলায় বেশ অনেক মাছের ঘের রয়েছে। আমাদের এখানে প্রধান বিজনেসটা হচ্ছে চিংড়ি মাছের বিজনেস। তো হাকিম সাহেবেরও এরকম বেশ কিছু মাছের ঘের ছিল, যেটা সেখান থেকে সে প্রচুর পরিমাণের মাছ উৎপাদন করত, চিংড়ি মাছ, এবং বিদেশে রপ্তানি করা হতো। তো এই মাছের চাষের সমস্ত দায়িত্ব ছিল মোজাহেরের উপরে। তার দুটো ঘের ছিল, সে দুটো ঘেরে প্রচুর পরিমাণের মাছের চাষ হতো। তো মোজাহের প্রতিদিন তার কাজ ছিল মাছের খাবারটা বাড়ি থেকে নিয়ে ঘেরে দেওয়া, দুই বেলা সকালে এবং সন্ধ্যায়। এবং ফেরার পথে সে অনেক রকম মাছ ধরত। মাছ ধরা তার খুব অনেক ভালো একটা নেশা ছিল। তো সে মাছ ধরার জন্য অনেক কিছু তৈরি করত। মাছ ধরার জন্য সে পাত তৈরি করত, তারপরে তার অনেকগুলো মাছ ধরার টিপ ছিল, যেগুলো দিয়ে সে মাছ ধরত। মাছের খাবার দেওয়া শেষ হলে পাশের বিল থেকে সে প্রচুর পরিমাণে মাছ ধরে বাড়িতে ফিরত, একটু রাত করেই ফিরত। তো এরকম একটা সময় সে হাকিম সাহেবের ঘেরের পাশে তার একটা নির্দিষ্ট লোকেশন ছিল, যে লোকেশনে সে মাছ ধরত। তো খাবার দেওয়া শেষ করে সে যখন খাবার দিতে যেত, তখন সে ওই বিলের মধ্যে মাছ ধরার ফাঁদ পেতে রেখে তারপরে সে ঘেরে চলে যেত, এবং মাছের খাবার দেওয়া শেষ করে এসে সেই ফাঁদ থেকে মাছ ধরে নিয়ে সে বাড়িতে ফিরত। তো বেশ কিছুদিন ধরে সে একটা জিনিস নোটিস করলো, যে তার এই মাছ ধরার ফাঁদে কোনো মাছ আসছে না বা কোনো মাছ ধরা পড়ছে না। আর আরেকটা জিনিস নোটিস হলো, সেটা হচ্ছে যে সে যেখানে ফাঁদটা রাখতো সেখানে ফাঁদটা থাকতো না, অন্য ওখানে চলে যেত বা অন্য কোথাও থেকে সে তাকে উঠাতে হতো। তো প্রথম সে বিষয়টা এড়িয়ে যায়, সে চিন্তা করে হয়তো বা আজকে তার মাছের যে ফাঁদটা পেতেছিল সেখানে কোন রকম মাছ আসেনি বা ধরা পড়েনি। তো যখন বিষয়টা কন্টিনিউ হওয়া শুরু করলো, তখন তার মধ্যে একটা সন্দেহ কাজ করলো। সে মনে করলো হয়তো বা তার মাছটা চুরি হচ্ছে বা কেউ তার মাছটা চুরি করে নিয়ে যাচ্ছে। তো সে মনে মনে প্রচন্ড রেগে গেল, এবং যে চোরটা তার মাছ ধরছে সেই চোরটাকে ধরার জন্য সে প্ল্যান করে ফেললো। তো যেদিন ঘটনাটি ঘটলো সেদিন রাতে সে মাছের খাবারটা তৈরি করলো, এবং সে একটু দেরিতেই বাড়ি থেকে বের হলো, কারণ হয়তো চোরটা ধরতে তার সে একটু প্ল্যান করে গেছে, সেই জন্য সে একটু দেরি করলো। খাবারগুলো নিয়ে সে বাড়ি থেকে রওনা হলো। তখন রাত সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বেজে গেছে এরকম একটা সময়। সে হাড়িটা মাছের খাবার দেয় যে হাড়িটা, সে হাড়িটা মাথায় নিল এবং এক হাতে একটা বাঁশের লাঠি এবং কিছু মাছ ধরা ফাঁদ নিয়ে সে রওনা হলো। তো বাড়ি থেকে মাছের ঘের পর্যন্ত যেতে প্রায় 3 কিলোমিটার এই রাস্তাটা তাকে হেঁটে যেতে হয়। তো এই হেঁটে যেতে যেতে তার মিনিমাম 30-35 মিনিট সময় লাগে। তো সে চলে গেল, যথারীতি সে মাছের ঘেরে পৌঁছে গেল, প্রায় 8:30 নাগাদ মাছের ঘেরে পৌঁছায়, এবং যথারীতি সে সেই বিলের মধ্যে মাছ ধরা ফাঁদগুলো রেখে সে মাছের ঘেরের ভিতরে উঠে যায়। এবং ওই দিন সে আর মাছের খাবার না দিয়ে সে মাছের ওই ঘেরের উপরে মাচা তৈরি করা, অর্থাৎ বাঁশ দিয়ে ছোট করে বাসা তৈরি করে, যেখানে ওই ঘেরের যারা পাহারা দেয় তারা ওই রাতে ওই ঘেরে ওই বাসাটার মধ্যে ঘুমায়। তো ওইরকম একটা বাসা তৈরি করা ছিল ওই ঘেরের উপরেও। সে ওই ঘেরে খাবার বাসার মধ্যে খাবারটা রেখে সে চুপ করে বসে ছিল। তো বেশ কিছু সময় ওয়েট করলো, অর্থাৎ আপটু ঘন্টাখানিক সে ওখানে ওয়েট করলো। ওয়েট করার পরে সে চিন্তা করলো যে যেহেতু রাত 9:00 বেজে গেছে, তো এখন হয়তো বা কোনো একটা কিছু সে খুঁজে পাবে। তো সে ঘেরের উপরে যে আল করা থাকে, সে আলের উপর থেকে না হেঁটে ঘেরের আলের নিচ থেকে সে চুপসরে সামনের দিকে আগাতে থাকলো। তো তার হাতে বাঁশের লাঠিটা ছিল। তো একটা সময় সামনে কিছুটা তো যেতেই সে মানে খসখস একটা আওয়াজ শুনতে পেলো। তখন সে বুঝতে পারলো হয়তো বা কেউ আসছে ওখানে, বা এসে তার মাছের খাবার মাছটা বা এই যে মাছটা সে ফাঁদ পেতে মাছ ধরার জন্য সে যে ফাঁদটা রেখেছিল ওই ফাঁদ থেকে হয়তো মাছ চুরি করছে। তার তখন প্রচন্ড রাগ হয়, সে তখন একটু দ্রুত সামনে এগিয়ে আলের ওপর থেকে উঁকি মেরে দেখলো যে আসলে সে যে জিনিসটা জন্য ওয়েট করছিল, যে কোনো চোর বা কোনো মানুষ তার মাছটা চুরি করে নিয়ে যাচ্ছে, আসলে সেরকম কিছু ছিল না। সে দূর থেকে অন্ধকারের মধ্যে, চাঁদের আলো ছিল, পূর্ণিমা ছিল, তো হালকা হালকা আবছা আবছা দেখা যাচ্ছিল। সে দেখতে পারলো যে একটা প্রাণী টাইপের কিছু একটা তার ওই যে মাছ মাছ ধরার যে ফাঁদটা ছিল সেই ফাঁদের মধ্যে মাথা ঢুকিয়ে সেখান থেকে মাছ টেনে মুখ থেকে মুখ দিয়ে টেনে বের করে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। তো সে তার ধারণাটা ভুল ছিল, বাট তার খুব অবাক লাগছিল যে সে যে প্রাণীটাকে দেখছিল সে প্রাণীটাকে এর আগে পরে কখনোই দেখে নাই। আসলে প্রাণীটার বর্ণনাটা এরকম ছিল যে প্রাণীটা দেখতে একটা বড় সড়ো ভাল্লুক সাইজের, আর শরীরের মধ্যে সজারুর মতো, যে সজারু দেখতে যেরকম কাটা কাটা, সেই কাটাগুলো কাটা কাটা ভাঁজ, এবং তার মুখটা ছিল অবিকল মানুষের মতো, কিন্তু ঠোঁট দুটো ছিল একেবারে চোকালো। সে ওই ঠোঁট দিয়ে মাছটার মধ্যে ভিতর থেকে মাছগুলো টেনে টেনে বের করে তারপরে সে কাঁচা মাছগুলো খেয়ে ফেলছিল। তো সে মোজাহের আসলে গ্রামের ছেলে, একটু সাহসী টাইপের, তো সে আসলে প্রথমত ভয় পায় না, এবং সে হয়তো বুঝতে পারে যে এরকম কোন প্রাণী হয়তো বা তার মাছ খেয়ে যাচ্ছে। তখন সে একটু রেগে গিয়েই তার হাতে যে বাঁশের লাঠিটা ছিল সেই লাঠিটা সোজা সজোরে ওই প্রাণীটার দিকে নিক্ষেপ করে, এবং নিক্ষেপ করলে প্রাণীটা জাস্ট প্রাণীটার পায়ে গিয়ে ওই বাঁশের লাঠিটা প্রচন্ড আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায়। তো একটা পর্যায়ে সে যখন মাটিতে পড়ে যায় তখন ওই প্রাণীটা এত পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় ওকে দেখে, তার চোখ দুটো জল জল করতে থাকে, এবং মানে সে ওই মুহূর্তে এমন একটা চাহনি ছিল তার, সেটা আসলে বলে বোঝানো সম্ভব ছিল না মোজাহের পক্ষে। তো তারপরে মোজাহের কিছুতে ছেড়ে দেওয়া পারছে না, যে বিকজ তার মাছগুলো সে প্রতিদিন পাত পেতে রেখে যাচ্ছে অথচ মাছগুলো থাকছে না। তো তখন সে ওই আলের উপর থেকে লাফিয়ে পড়ে ওই প্রাণীটার সামনের দিকে যায়, যেতেই জাসল ভাই যেটা ঘটে প্রাণীটাও ঠিক তার দিকে সামনের দিকে ধেয়ে আসে। তো একটা সময় সে বাঁশের লাঠিটা নিয়ে প্রাণীটাকে আঘাত করতে শুরু করে, যখনই সে আঘাত করতে যাবে ঠিক এই মুহূর্তে তার পেছন দিক থেকে আরেকটা ধাক্কা এসে, ধাক্কা আসতেই সে বিলের মধ্যে ওই কাদার মধ্যে সে পড়ে যায়। তো কাদাটা খুব নরম ছিল, প্রায় হাঁটু সমান কাদা ছিল, সে কাদার মধ্যে পড়ে যায়। পড়ে যেতে সে ঘুরে তাকানোর আগেই চারটাত্মিক ওই রকম প্রাণী সে বুঝে ওঠার আগেই তাকে এমন ভাবে কাদার মধ্যে গেঁথে ফেলে, মানে সারা শরীরে কাদা মেখে যায় এবং চোখের মধ্যে প্রচুর পরিমাণে কাদা ঢুকে যায়, আর তার মুখের মধ্যে এমন ভাবে আটকে ধরে যে সে চিল্লা পাল্লা তো দূরের কথা, সে কোন রকম আওয়াজও করতে পারে না। তো এই মুহূর্তে তার মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয়, আসলে সে কে বা কিভাবে তাকে ধাক্কা মারলো, কে তাকে আঘাত করলো, সেই জিনিসটা সে বুঝতে পারেনি, তাকে দেখতেও পায়নি, জাস্ট সে প্রাণীটাকে দেখে দিল। তো একটা একটা পর্যায়ে সে দেখলো যে তার মুখের মধ্যে সেই যে মাছগুলো ফাঁদে আটকা পড়েছিল সেই মাছগুলো মানে ছেঁড়া কাটা অংশ, লেজের কিছু অংশ, মাথার কিছু অংশ তার মুখের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, কতগুলো কাদা এনে মুখের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, এবং তাকে ওই কাদার মধ্যে যে কাদার মধ্যে সে পড়ে গিয়েছিল সে কাদার মধ্যে কেড়ে ফেলা হচ্ছে। তো এই মধ্যে সে মানে চিৎকার তো করতে পারছিল না, শুধু গো গো আওয়াজ করছিল এবং বাঁচার জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে চেষ্টা করছিল যাতে সে ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারে, বাট তাদের শক্তিটা এত বেশি ছিল যে তারা তাদের সাথে সে পেরে উঠছিল না। তো একটা সময় সে তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সে নিথর হয়ে যায়। তো সে অ্যাটলিস্ট বাঁচার আশা ছেড়ে দেয় যে সে হয়তো আর বেঁচে ফিরতে পারবে না। তো এই মুহূর্তে সে জাস্ট সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে থাকে এবং গো গো আওয়াজ করতে থাকে। তো ঘটনাটি ঘটছিল মিনিমাম চার মিনিটের মধ্যে। তো অলরেডি সে তাকে সেই প্রাণীগুলো বা সেই যে জিনিসগুলো ছিল ওখানে তারা তাকে প্রায় বুক অব্দি কাদার মধ্যে ঘেরে ফেলে। তো এর মধ্যে ওই যে ঘের আশেপাশে যে ঘেরগুলো ছিল ওই ঘেরের মধ্যে ওদের ঘেরের পাশের ঘেরেই একটা বাসা ছিল, ওই বাসায় যে মাথা তৈরি করা যে বাসাটা ছিল ওই বাসার মধ্যে ওই ঘেরের পাহারা দেওয়ার জন্য যে লোকটা ছিল ওই লোকটা জাস্ট প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সে বাইরে বের হয়। তো বাইরে বের হতে সে এরকম ওই মোজাহের যে ঘেরের পাশে ছিল অর্থাৎ হাকিম সাহেবের ঘেরের পাশে কেমন একটা খসখস আওয়াজ, যে কাদার মধ্যে ধস্তাধস্তির যে একটা আওয়াজ, সে আওয়াজটা তার কানে আসে। তো তখন সে বুঝতে পারে হয়তো বা চোর বা কেউ এসে ওখানে এরকম আওয়াজ করছে বা তার সাথে ধস্তাধস্তি হচ্ছে। তো তখন সে টর্চ লাইটটা নেয় এবং বাঁশের লাঠিটা নিয়ে চোরের চিৎকার করতে করতে, চোর চোর বলে চিৎকার করতে করতে ওই ঘেরের দিকে ধেয়ে আসে। তো সবার আগে আসে যে আসে তার নাম ছিল বক্কর, সে বক্কর সবার আগে ওখানে গিয়ে পৌঁছায়। তো বক্কর পৌঁছাতে যে জিনিসটা ফার্স্ট টাইম নোটিস করে দেখে যে মানে সাদা পোশাক পরা কিছু লোক, অর্থাৎ আলখেল্লা টাইপের কিছু পরা কিছু লোক ওই বিলের মধ্যে থেকে দৌড়ে প্রায় তিন থেকে চারজন দৌড়ে সামনের দিকে দৌড়ে চলে যাচ্ছে, আর তার থেকে একটু পিছনে একটা লোক ঘোরাতে ঘোরাতে সামনের দিকে আগাচ্ছে। তো আগাতে আগাতে একটা পর্যায়ে তারা ভ্যানিশ হয়ে যায়। তো তখন বক্কর আসলে ওই মুহূর্তে ভয়ে থমকে দাঁড়ায়, কিছুই বলতে পারে না, মুখ থেকে আওয়াজ পেয়েছে নাই। তো তার সে যখন দৌড়ে চিৎকার করতে করতে দৌড়ে 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 ওই ঘেরের দিকে আসছিল, তখন আশেপাশে যে বাসার মধ্যে পাহারাদারা ছিল তারা ওই আওয়াজ শুনে তারাও লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে চলে আসে ওই যেখানে বক্কর দাঁড়িয়ে ছিল ওইখানে চলে আসে। চলে আসতেই সবাই ওর কাছে জিজ্ঞাসা করে যে কে কি তুমি চিল্লা চিৎকার করে উঠলে বা কেন বা কে ছিল এখানে। তখন ও সবাইকে বলে যে আসলে এখানে আমি যখন প্রকৃতি তাকে সাজার জন্য বাইরে বেরিয়েছিলাম, তো তখন এই এখানে কাদার মতো ধস্তাধস্তি করার একটা শব্দ শুনতে পাই। তো তখন আমি চোর মনে করে টর্চ দিয়ে চিৎকার করতে করতে এদিকে আসতেই দেখি যে কিছু লোক এখান থেকে দৌড়ে পালিয়ে ভ্যানিশ হয়ে গেল। তো সবাই আসলে তখন বুঝতে পারে যে এটা আসলে কোনো মানুষের কাজ না, এটা হয়তো বা জিন বা অন্য কোনো কিছু। তো তারা আসলে ওই মুহূর্তে বুঝতে পারছিল না যে কিসের সাথে বা কেন কি বিষয়ের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। তো ওই সময় আসলে মোজাহের একেবারেই সেন্সলেস হয়ে যাওয়ার মতো জাস্ট নিথর হয়ে পড়েছিল। তো টর্চ দিয়ে আশেপাশে দেখা হচ্ছিল, যখন টর্চ দিয়ে দেখা হচ্ছিল আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না, হঠাৎ করে বক্করের টর্চের আলোতে একটা মানুষের মাথা দেখা যাচ্ছিল। তো তখন বক্কর বিষয়টা নোটিস করে এবং বলে যে আসলে এই জিনিসটা কি মানুষের মাথার মতো দেখাচ্ছে। তো পুরো মাথাটাই কাদা দিয়ে ঢাকা ছিল, বোঝা যাচ্ছিল না এটা একটা মানুষের মাথা, বাট একটা মাথা গোল আকৃতি শেপ এটা দেখা যাচ্ছিল। তো সবাই নিচে নামলো, দৌড়ে নিচে নামার পরে টর্চের আলো ফেলে দেখলো যে এটা আসলে একটা মানুষের মাথা। তখন সবাই একটু ভয় পেয়ে গেল যে আসলে এই মুহূর্তে এখানে মানুষের মাথা কোথা থেকে আসলো। তখন দেখলো যে আসলে মানুষের মাথাটা ওই রকম, মানুষের মাথাটা এটা কেবল একটা মানুষ এবং তাকে কাদার মধ্যে কেটে ফেলা হয়েছে। তখন তিন চারজন মিলে বক্কর সহকারে তিন চারজন মিলে তাকে টেনে উঠায়, ওঠানোর পরে তার মুখের মধ্যে পানি দিয়ে পরিষ্কার করা হয় এবং দেখে যে আসলে যে কাদার মধ্যে ছিল সে হচ্ছে মোজাহের। তো তাকে ওখান থেকে তুলে আনা হয়, তুলে আনা হওয়ার পরে ঘেরের মধ্যে নিয়ে তাকে গোসল করিয়ে পরিষ্কার করা হয়। করার পরে তার তখনও সে জ্ঞান হারা অবস্থায় ছিল। তারপরে তাকে নিয়ে মোল্লা সাহেবের হাকিম সাহেবের বাড়িতে আসা হয়। তো বাড়িতে আসার পরে হাকিম সাহেব ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি মাদ্রাসার প্রফেসর ছিলেন। তো তিনি দোয়া দুরুদ করলেন এবং তাকে তার শরীরে পানি ছিটা দিলেন এবং একটা সময় সে সুস্থ হলো। তো সুস্থ হতে তার ওই দিন রাতে সে তার জ্ঞান ফিরল না, পরদিন সকালের দিকে তার জ্ঞান ফিরল এবং সে জ্ঞান ফেরার পরে সে বড় বড় চোখ করে তাকাচ্ছিল এবং সবার দিকে, কিন্তু কোনো কথা বলতে পারছিল না। তো কথা যখন তার মুখ থেকে বেরোচ্ছিল না, শুধু ও ও করে আওয়াজ করছিল এবং এদিক ওদিক তাকাচ্ছিল, সবার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল, তখন আসলে হাকিম সাহেবের একটু সন্দেহ হয় বিষয়টা নিয়ে। তখন সে রিচার্জ করে আসলে এই বিষয়টা কি হতে পারে, সে কথা বলতে পারছে না কেন, জাস্ট সে ইশারায় বোঝাচ্ছে কেউ আমাকে কাদার মধ্যে গেড়ে ফেলেছে এবং আমাকে আমার সাথে প্রচুর পরিমাণে তার সাথে ধস্তাধস্তি হয়েছে, এরকম ইশারায় তাকে বোঝাচ্ছে। তখন সে আসলে তার যে আমল আখলাক ছিল সেখান থেকে সে জিন হাজির করে এবং জিন হাজির করার পরে সে জিনের কাছ থেকে জানতে পারে যে বিষয়টা, গত রাতে যে বিষয়টা ঘটেছিল সে বিষয়টা পুরোটাই জানতে পারে। তো তখন যে জিনটা এরকম এই স্টেটমেন্টটা দেয় সেটা হচ্ছে যে ওই যে প্রাণীটাকে সে আঘাত করেছিল ওই প্রাণীটা ছিল একটা জিন এবং সে জিন তার ওই মাছের পাত পাতা মাছের ওই পাদের পাত থেকে প্রত্যেকদিন মাছ খেত এবং ওইখান থেকে মাছ ছোঁয়া ছিল তার চলে যেত। তো ওই দিন সে আঘাত করার কারণে তাকে তার মুখের মধ্যে মাছের বিভিন্ন অংশ ভিতরে ঢুকে দেওয়া হয়, কাদা ঢুকে দেওয়া হয় এবং তার কণ্ঠনালীতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় এবং সে এই জন্যই কথাবার্তা বলতে পারে না। তো তখন ওই হাকিম সাহেব সেই যাকে আঘাত করা হয়েছিল সেই জিনটাকে হাজির করতে বলা হয় এবং বলেন এবং একটা সময় সে জিনটা হাজির হয় এবং তাকে আনা হয়। তো তার কাছে বলা হয় এবং তার কাছে ক্ষমা চাওয়া হয় বিষয়টার জন্য। তো একটা সময় সেই জিনটা হাকিম সাহেবকে বলেন যে যদি সে ওই মাছের মাছ যে বিলটা যে বিল থেকে মাছের ফাঁদ পেতে মাছ ধরা হতো ওই বিলটা যদি ওই বিলে যদি সে আর ফাঁদ না ফেলে এবং যদি সে ওই বিলে আর মাছ না ধরে তাহলে তাকে সুস্থ করা সম্ভব হবে, আদারওয়াইজ তারা তাকে অনেক সময় বিপদে ফেলবে। তো তখন মোজাহেরের কাছে জানতে চাওয়া হয় যে আসলে তুমি যেটা করেছো এটা যদি তুমি না করো তাহলে তুমি সুস্থ হয়ে যাবে, তুমি কি করতে চাও। তো তখন মোজাহের আসলে ইশারায় বোঝায় যে ঠিক আছে, তারা যা বলবে আমি সেটা মেনে নিতে রাজি আছি। তখন তাকে ভেতরে ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় অন্ধকারের মধ্যে যে ঘরটাতে চিন্তা ছিল। তো থাকার পরে জাস্ট মোজাহের এটুকু বুঝতে পারে যে কেউ তার তার গলাটা গলার কাছে এসে এরকম গলা হাত বুলিয়ে দিচ্ছে। তো হাত বুলিয়ে দেওয়ার পরে সে হঠাৎ করে তাকে বাইরে যেতে বলা হয় এবং সে বাইরে চলে আসে। আসার পরে তারা সে যে জিনটাকে সে আঘাত করেছিল সে জিনটা তা বলে ওঠে যে আগামীকালকে সকাল থেকে সে কথা বলতে পারবে। তো পরের দিন আসলে খুব অবাক করা বিষয় হয়ে দাঁড়ায় যখন সে পরের দিন সকাল থেকে সে কথা বলতে শুরু করে এবং তখন সে পুরো ঘটনাটা যে ঘটনাটা ঘটেছিল পুরো ঘটনাটা সবাইকে শেয়ার করে। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। আর তারপর থেকে আসলে সে আর কখনো মাছ ধরেনি এবং ওই বিল তো দূরের কথা, সে আর কোথাও মাছ ধরার মতো দুঃসাহস করেনি রাতের বেলায়। তো এটাই ছিল তার জীবনের ঘটা ঘটনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আর আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন একটু অন্যরকম, ওই গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহু দূর। আর সে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কিন্তু এসএমএস করছেন এবং এসএমএস পাঠানোর নিয়ম যেহেতু আমি আরো একবার বলে দিতে চাই, আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, হুইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIOFORTI ডট এফএম। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুধু অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের অ্যাড্রেসে। আর যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti। ঘড়িতে সময় রাত 2:38, এখনো অনেক মানুষ আমাদের সঙ্গে আছেন, ভালোই লাগছে ভাবতে এবং দেখতেও ভালো লাগছে। এবং সেই সাথে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি আমরা এখন রয়েছি সাক্তা বটতলায়, এটা কেরানীগঞ্জের একটি এলাকা এবং ঢাকার বাইরে এই প্রথম ভূত এফএম যেখানে সরাসরি সমস্ত টিম নিয়ে আমরা উপস্থিত এবং এর দক্ষিণ পূর্ব কর্ণে রয়েছে একটা শ্মশান। আমরা বারবার করেই বলছি যে এই মুহূর্তে আমি রাসেল আছি আপনার সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম, আমাদের টেকনিক্যাল হেড শিবাশিস ধর রয়েছেন, আছেন আমাদের এই প্রোডাকশনের দায়িত্বে জিলানি, এছাড়াও স্টুডিওতে রয়েছেন অমিয়া এবং মিশু, আমাদের সাথে রয়েছেন এখানকার এলাকাবাসী, আমাদের পাশে এই মুহূর্তে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন ভাই এবং ফারহান ভাই, তারাও এখানে উপস্থিত রয়েছেন। আজকে পুরো টিম আমরা এখানে চলে এসেছি এবং আমরা সবাই মিলে আজকের এই এপিসোডটাকে একদম পুরোপুরি মানে ইতিহাসের জায়গা করে নেওয়ার মতো একটা চিন্তাভাবনা করছি আর কি। যাই হোক আমরা জানি না যে কি হবে আমাদের এবং ভবিষ্যৎ, কিন্তু একটা জিনিস হবে ভবিষ্যতে, যা ভবিষ্যতে এরকম ধরনের শো আরও হবে এবং সেই শোতে আপনি সরাসরি উপস্থিত থাকতে পারবেন এবং সরাসরি উপস্থিত থেকে দেখতে পারবেন আমাদের সবকিছু। এবং এই মুহূর্তে অনেকে শুনে ঢাকা থেকে কিন্তু অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এদের মধ্যে রয়েছেন জিঞ্জিরা থেকে অনেকে এসেছেন কাছাকাছি যেহেতু, আহাদ, সোহেল, সম্রাট, শামীম, রাব্বি সহ আরও অনেকে। তো আপনারা এরপরে সেই সুযোগ থাকবে আপনাদের, সুতরাং আপনারা সবসময় রেডিও ফুর্তির সাথে থাকুন, সবসময় থাকুন ভূত এফএম এর সাথে। আর আমি বলেছিলাম আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখানে এসএমএস করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি মেহরাজ এসএমএস করেছেন এবং তুমি অনেক নাইস হচ্ছে আজকের এপিসোডটা, আমাদেরকে লিখেছেন ইউ কাম ব্যাক, এটা ফেসবুকের নাম আর কি, তিনি লিখেছেন যে রাসেল ভাই ভয় লাগছে। আমাদের কাছে শোভন আহমেদ লিখেছেন যে অসাম লাগছে রাসেল ভাই। আমাদেরকে তওরা আমিন লিখেছেন ভাইয়া পুরাই অস্থির লাগছে ভূত এফএম। আমাদেরকে আরো অনেকে এরকম কমেন্ট করেছেন, আপনি চলে যান আমাদের ফেসবুক পেজে এবং সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এই কমেন্টগুলো। আমরা চলে যাবো এখন আরো একটি ঘটনায়, আমাদের বাবু ভাইয়ের কাছে, এবং তার আগে আমি একটু এখানে দেখতে পাচ্ছি মহিউদ্দিন ভাই আছেন, মহিউদ্দিন ভাই একটু আগে ঘুরে আসলেন। তো পুরো সময়টা আমরা আপনি আমাদের সাথে ছিলেন, কেমন লাগছে আসলে এই জায়গাটা ঘুরে, কেমন লাগলো? আপনি তো এতক্ষণ একা একা দেখছিলাম যে ঘুরছিলেন, কেমন লাগলো?
এখন মোটামুটি ভালোর দিকে দেখছি।
আচ্ছা, ভালোর দিকে ভাবছেন না? আচ্ছা, সুতরাং মানে আপনি বলছিলেন যে আমরা যে জায়গাটায় বসে আছি মানে সেই জায়গাটার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো খুব ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর রহমতে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটাতে আপাতত এখন কোনো, এখন এই মুহূর্তে কোনো শঙ্কা নাই,
এখন কোনো
শঙ্কা নাই। ওকে, আমরা চলে যাই বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের ঘটনায় মোটামুটি আশা করা যায় যে এটাই আমাদের লাস্ট ঘটনা, সুতরাং এই ঘটনার সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি এবং এরপরে আমরা আপনাদের এসএমএস এবং ফেসবুক কমেন্ট নিয়ে ফিরে আসবো। বাবু ভাই,
হ্যাঁ, থ্যাংক ইউ রসুল ভাই। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে অঙ্কু চৌধুরী, তিনি ছিলেন আপনার চিটাগং বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।
ওকে, আমি একটা কথা খালি বলবো, মানে খেয়াল করছেন লাস্ট আওয়ারটা কিন্তু আমাদের একদম পুরোপুরি বিজ্ঞাপন ফ্রি হচ্ছে, মানে মানুষজনের সমস্ত আশা পূর্ণ হয়ে গেল। ঢাকার বাইরে থেকে আমরা শো করলাম এবং সেই সাথে বিজ্ঞাপন ফ্রি একটা ঘন্টা আপনাদের উপহার দিলাম। তো এই এই ঘন্টা এই বিজ্ঞাপন ফ্রি ঘন্টার পরে যদি আপনারা ঘন্টা দেখান তাহলে খুব কষ্ট পাবো, সুতরাং অবশ্যই আমাদের সাথে থাকুন। বাবু আপনার ঘোষণা যেতেই
তো ঘন্টা অঙ্কু চৌধুরী শেয়ার করেছেন, তিনি চিটাং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন, আপনার 90-এর দশকের ঘটনা। তো উনি একবার অঙ্কু চৌধুরী ওনার এক বন্ধুকে নিয়ে বেড়াতে যান রাঙামাটিতে, মানে পার্বত্য চট্টগ্রাম জেলা আর কি, রাঙামাটির ওখানে। তো ওনার যেটা ইচ্ছা ছিল যে ওই রাঙামাটি বান্দরবান এরকম একটা জায়গায় নাকি একটা পুকুর আছে, যে পুকুরটায় নাকি পানি কখনো কমে না এরকম একটা মানে মিনিট ওখানে আছে, এবং আর অনেক কিছু নাকি দেখা যায় ওখানে।
আচ্ছা,
সম্ভবত এটা বান্দরবান সময়ের অঞ্চলে আর কি। তো উনি ওনার বন্ধুকে নিয়ে ওখানে যান। তো যখন উনি রাঙামাটি যান ফার্স্টে, ওখানে ঘোরাঘুরি করে উনি বান্দরবনের উদ্দেশ্যে যখন যাবেন, তো ওনার বন্ধুর একটা জরুরি প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে যে সামথিং টু ডু উইথ হিজ ফ্যামিলি। এবং সে তখন তাকে বলে যে আমি তো যেতে পারবো না, তাহলে তুই একলাও যেতে পারবি না, তুই এক কাজ কর আমার সাথে ফিরে চল, আর আদারওয়াইজ ইটস আপ টু ইউ, তুই যদি ঘুরে আসতে চাস। তো অঙ্কু যিনি ছিলেন তিনি মনে করেন যে না, আমি যদি ব্যাক করে যাই তাহলে মানে আমার পুরো কোয়েস্টটা সফল হয় না, আর আমি ওখানে যেতেও একা সাহস পাচ্ছি না। তো উনি চিন্তা করে যে আমি সম্পূর্ণ জায়গাটা যাব না, আমি একা একা ঘুরে আসি, কিছুটা আশপাশ থেকে কিছু খবর আমি কালেক্ট করি ওখানের ঘটনা বা ওখানকার সম্বন্ধে কিছু জানতে চাই। তো উনি একা একাই ওই অঞ্চলে চলে যান, এবং ওখানে উনি যায়, ওনার বন্ধু চলে যায় ওনাকে ছেড়ে। তো উনি যখন অঞ্চলে পৌঁছে দেখে যে সেই জায়গাটা যেতে গেলে ওনাকে বেশ দুর্গম মানে পথ পাড়ি দেওয়া লাগবে, এবং এটা পাহাড়ের উপরে আর কি। তো সে নিজের মতো চেষ্টা করে ওই কাছাকাছি যেতে, মানে ওই পাহাড় যেখানে তার কাছে যেতে, এবং উনি ওখানে এক পর্যায়ে যান, তখন অলরেডি আপনার দুপুর গড়িয়ে গেছে আর কি, বিকালের কাছাকাছি। তো উনি মানুষের কাছে শোনেন, তো অনেকে নাকি বলেন যে এখানে একটা পুকুর আছে পাহাড়ের উপরে, যেটার পানি কখনো শুকায় না আর কি, সবসময় এটা পানিতে ভরা থাকে, মানে নো ম্যাটার হোয়াট একই রকম পানির লেভেল থাকে,
মানে এটা শীতের দিনেও শুকাবে না, বর্ষার সময় তো শুকাবে না, প্রশ্নই আসে না, এমনকি গ্রীষ্মের সময়ও।
এবং ওখানে নাকি মানুষ অনেক মানে উদ্ভট জিনিস দেখে, এবং ওই পানিতে কেউ নামে না সাহস করে। তো যদিও তো প্ল্যান ছিল সে ওখানে মানে আর কি আপনার ই করবে না, সে মানে আপনার ওইখানে উঠবে না আর কি, যেহেতু সে একা, তো এলাকার সে কিছু উপজাতিকে নিয়ে সে আপনার ওখানে দুপুর গড়িয়ে গেছে, তারপরে সাহস করে সে ওখানে ওঠা শুরু করে। তো উঠতে উঠতে একটা সময় হয় যে উনি একদম পৌঁছে যায়, তখন অলরেডি বিকাল মানে বিকাল শেষ, সন্ধ্যার দিক গড়ে আসছে। তো উপজাতিরা বলে যে আপনি তাড়াতাড়ি চলেন, এখানে আমরা থাকবো না, আমরা এখানে থাকবো না, জায়গাটা ভালো না, আমরা এটা পছন্দ করি না, আমরা চলে যাব। তো অঙ্কু যেটা মনে করে ওনার নাকি একটা মানে অন্যরকম আকর্ষণ ফিল করে জায়গাটার প্রতি, এবং মানে উনি মনে করেন যে ওনাকে টানছে জায়গাটা, বলছে যে পুকুরটা দেখলাম, পুকুরটা কাকচক্ষু জল, হ্যাঁ মানে খুব
একদম পরিষ্কার পরিচ্ছন্ন
পানি, কিন্তু একটু পরে যে মনে হচ্ছে মানে কিছুদূর মানে পানির কিছুটা লেন যাওয়ার পরে মনে হচ্ছে আপনার গাঢ় অন্ধকার, মানে গাঢ় কালো পানি, এবং আশপাশে আপনার কিছু গাছগাছালি দিয়ে ঘেরা।
আচ্ছা,
এবং মানে ওখানে বেশ মানে তার কাছে একটা আকর্ষণ মানে উনি ফিল করেন ওটার প্রতি। তো উনি ওখানে বসে থাকেন কিছুক্ষণ, ওদের কাছে সময় চায় যে তোমরা একটু দাঁড়াও আমি দেখছি। তো উনি হেঁটে হেঁটে এই পাশে ওই পাশে মানে হাঁটাচলা করে, একসময় উনি আবিষ্কার করেন উনি সন্ধ্যা গড়িয়ে গেছে, ওনার সাথে কেউ নাই, ওই উপজাতিরা ওনাকে ছেড়ে চলে গেছে ওখানে। তো উনি খুব মানে ভয় পেয়ে যায়, মানে বেশ স্ক্যার্ড হয়ে যায় উনি, যে আমি এখন কি করবো একা এই জায়গায়, পাহাড়বে নামাটা ওই অন্ধকারে সম্ভব না, আর ওনার কাছে তেমন কিছুই নাই, তখনকার সময় মোবাইলও ছিল না, আপনার ই ছিল, সিগারেট লাইটার ছিল, সিগারেট ছিল এগুলোই, আর ওনার কিছু পানির বোতল এরকম কিছু জিনিস ছিল সাথে। তো সে একটা কর্নারে বসে, ঘুরঘুরটি অন্ধকার, এর মধ্যে বসে সে চিন্তা করে যে আমি কি করব, রাতটাই বা কাটাবো কিভাবে, এখানে অনেক মানে বন্য প্রাণীও থাকতে পারে, অনেক কিছুই ভাবতে থাকে আর কি। ওই সময়টা ওনার মাথার মধ্যে অনেক রকম দুশ্চিন্তার ভয় গিজগিজ করতে থাকে। তো উনি খুব সাহসী ছিলেন, বিকজ অফ উনি চিটাং ইউনিভার্সিটিতে পড়তেন, এবং চিটাং ইউনিভার্সিটির আশপাশে নাকি পাহাড়ি ঘেরা, হ্যাঁ অন্ধকারে অনেক চলাফেরা করছেন, তবু এটা ওনার কাছে অনেক নতুন একটা মানে আপনার পরিবেশ লাগতে থাকে,
স্বাভাবিক, খুব স্বাভাবিক।
তো বসে থেকে উনি অনেকক্ষণ বসে থাকার পর একটা সময় নাকি উনি দেখেন যখন আকাশে একটা মানে ক্ষয়িষ্ণু চাঁদ ওঠে আর কি, চাঁদটা পুরোপুরি আপনার বড় চাঁদ না আর কি। তো তার আলোতে কিছুটা অঞ্চল
যারা ভূত এফএম শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি, সামান্য একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা কিছুক্ষণে বিরতিতে যাচ্ছি। একটি গান শুনে আসি, এর ফাঁকে আমরা আবার চলে যাব রাসেল ভাইয়ের কাছে কেয়ানীগঞ্জে। ততক্ষণ ফুর্তির সাথেই থাকুন, ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Comes alive with Grameen Phone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM। আমরা খুবই দুঃখিত, মাঝখানে একটা মানে যান্ত্রিক গোলযোগ হয়েছিল, সেই জন্য আমরা অনেক দুঃখিত। যাই হোক, আমি যেটা বলছিলাম যে বাবু ভাইয়ের মতো ঘটনা শেষ করে ফেলেছি এবং তার মধ্যে আমি আবার রতন ভাইকে পেয়েছি। এবং আপনারা সবাই জানেন যে আজকে এই সাতটা বটতলা এসে কি ঘটেছিল, এবং আমরা যখন রতন ভাইদের বাসায় মানে একদম শ্মশানের এবং বটগাছের মাঝামাঝি যে বাসাটা, সেই বাসাটা এসে আমরা যখন সবকিছুর প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় তাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটে এবং তার চাচা মারা যান। এবং তারপরে খুব তাড়াহুড়া করে সেই বাসার মানুষজন যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে রতন ভাই, মানে সেটা মানে কি বলবো, যে আমি ঠিক আসলে ওনাকে কিভাবে ধন্যবাদ দিব জানি না। আপনাদের সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ দিয়ে দিলাম, এবং সেই সাথে ধন্যবাদ জানাই রতন ভাইয়ের পরিবারবর্গকে এবং তাদের মধ্যে রতন ভাই সাথে খুব ঘনিষ্ঠ কয়েকজনের নাম আমি বলতেই হচ্ছে। নাম হচ্ছে সোহাগ, মোহাম্মদ আলী, ইমন, শামীম, মোস্তফা এবং রতন ভাইয়ের বড় চাচা, সবচেয়ে বড় চাচা, তাই না রতন ভাই? সবচেয়ে বড় চাচা নীলচাঁদ, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু রতন ভাইয়ের একটা কাছে একটু জানতে চাইবো কয়েকটা কথা। সেটা হচ্ছে যে এই যে আজকে আমরা এখানে আসলাম এবং এতক্ষণ পর্যন্ত আমরা এখন শেষ করে ফেলবো আজকের এই এপিসোডটি, আমরা এতক্ষণ পর্যন্ত যেখানে কাজ করলাম, তো আপনাদের কেমন লাগো যে প্রথম যে আপনার এলাকায় প্রথম হলো, বাইরে কিন্তু আজকে প্রথম আমরা করলাম এবং প্রথমেই আপনার এলাকায় আপনার তত্ত্বাবধানে কেমন লাগলো?
খুবই ভালো লাগলো, এবং আমাদের যে ছোট ভাই দাদা আছে খুবই খুশি হয়েছে, অন্তত ওরা শুধু শুনে এখন এখন বাস্তবে এখানে দেখতে পাচ্ছে, ওরা মহা খুশি আর কি, খুশি না মহা খুশি,
মহা খুশি।
এবং যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, যত বন্ধু বান্ধব সবাই আমাকে কল করতে
চাইলে বলতে পারেন। আপনাকে বেশ এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করেছে,
জি আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং কি আমার শখ ছিল আপনাদের যে এখানে একটা আছেন, আপনি অনেক দূর থেকে আগ্রহ করে যে এখানে একটা অনুষ্ঠান করবেন, যে আমি আপনাদের এখন আজকে কি বলবো, আমার চাচা মারা গেছে, তারপরেও একটা অনুষ্ঠান আপনাদের দোয়া এবং সহযোগিতা আল্লাহর দোয়ায় খুব ভালোভাবে একটা কমপ্লিট হয়েছে, এবং সবাই আমাকে অন্তত সবাই আমাকে ফোন করে বলতেছে খুবই ভালো অনুষ্ঠান একটা বুঝেছেন। এবং কি প্রতি শুক্রবারে যে হয় সবাই এটা আমরা শুনি, এখন যে আজকে যে আমাদের ট্রেনিং হচ্ছে এটা বাস্তবে বিশ্বাস হচ্ছে না, তাই অদূর এলাকার থেকে এখানে অনেক আমাদের ছোট ভাই ভাইদার বড় ভাই ভাইদার সবাই চলে এসেছে এখানে।
জি আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাকে অনেক ধন্যবাদ আজকে যেভাবে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের প্রতি, না হলে আজকের এই প্রোগ্রামটা আমরা কোনোভাবেই করতে পারতাম না। এবং আমি দেখতে পাচ্ছি ফেসবুকেও অনেকে রতন ভাইকে ধন্যবাদ জানিয়েছেন, অনেকে আজকে লিখেছেন যে আমি একটু আগে এসএমএসও পেয়েছিলাম যে রতন ভাইকে এরকম ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি অনেকেই বলছেন যে কাহিনী বলতে চান, অনেকে বলছেন যে প্রথম অসম, অনেকে বলছেন যে অনেকের কাছেই ভালো আজকের এই প্রোগ্রামটা এবং কেরানীগঞ্জের প্রোগ্রাম এবং আপনাদের সহযোগিতা সেজন্য আপনাদের যেটা করতে হবে, কিছুই করতে হবে না, আপনারা আপনাদের এলাকার ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে, যে সেই এলাকায় কি ঘটনা রয়েছে, কেন আমরা সেখানে যাবো, এরকম বিখ্যাত কোন ব্যাপার আছে কিনা আপনার এলাকায়, আমরা সরাসরি চলে যাবো এবং আপনাদের এলাকাবাসীরা আপনাদের এলাকাবাসী সবার সামনে আমরা ইনশাআল্লাহ ভূত এফএম করব। এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের এখানে আমাদের ইমেল করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @ রেডিওফুর্তি ডট এফএম, স্পেলিংটি বলে দিচ্ছি BHEEWT@RADIOFORTI.FM। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেদিন অবশ্যই স্টুডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। This track was downloaded from FusionBD.com.